বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত।
তো নমস্কার, আমি ক্যারিয়ার ওয়ার্ল্ডের সুমিতা, আর আমার সামনে বসে আছেন বাংলার গৌরব, বলিউডের ইটার্নাল সুপারস্টার বিনোদিনী দেবী ওরফে কুইন বি। ওফ, এই ঢাকাই শাড়িতে আপনাকে সত্যি কুইনের মতোই দেখাচ্ছে।
থ্যাংক ইউ সুমিতা, কেমন আছো?
ভালো। এই যে এত সুন্দর সাবেকি বাঙালি সাজ, সেটা কি কলকাতা বলে?
তা তো বটেই, শেষ কয়েক বছর আসা হয়নি যে।
টিউলিপ বেঙ্গল হোটেলের সুবৃহৎ অডিটোরিয়াম। হোটেলের কর্তৃপক্ষ এর নাম দিয়েছে জ্যানাডু, অর্থাৎ জাদুনগরী। এই জাদুনগরীতে আজ দারুণ ব্যস্ততা, কারণ সেখানে ইন্টারন্যাশনাল জুয়েলারি চেন ম্যাঙ্গোর ফ্যাশন শো হতে চলেছে খুব শিগগির। আপাতত রিহার্সাল চলছে। অডিটোরিয়ামের মাঝখানে একটা বড় স্টেজ, সেখানে মডেলরা কোরিওগ্রাফারের নির্দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। আর এই সব কিছুর মাঝে ব্যাক স্টেজ আলো করে বসে আছেন এই শো এর শো স্টপার বিনোদিনী, বলিউডের কুইন বি। তার বয়স যে 50 ছাড়িয়ে গেছে তা অবশ্য বিনোদিনী লুকোন না, বরং নিজেই সবাইকে বলেন। আর বলবেন নাই বা কেন, এখনো তিনি নানান ব্র্যান্ডকে এন্ডর্স করেন, তার এন্ডর্সমেন্ট ফি আকাশ ছোঁয়া এই বয়সে। ম্যাঙ্গো শোয়ের থিম অনুযায়ী একটা সবুজ রঙের শাড়ি পরে আছেন বিনোদিনী, যার পাড় সোনালি, এমনকি তার চোখেও সবুজ রঙের কন্ট্যাক্ট লেন্স। ব্যাক স্টেজেই বিনোদিনীর ইন্টারভিউ নিচ্ছে ক্যারিয়ার ওয়ার্ল্ডের সিনিয়র জার্নালিস্ট সুমিতা দাশগুপ্ত। সুমিতা অবশ্য পুরো সেশনটা শুট করতে চেয়েছিল, আজকাল এটাই করে থাকে সকলে, কিন্তু কুইন বি পারমিশন দেননি। মোবাইলে রেকর্ডার অন করে ইন্টারভিউ চালু করলো সুমিতা।
আপনার দেশের বাড়ি তো মুর্শিদাবাদে, তাই না?
হ্যাঁ, পলাশি।
দেশের বাড়ি নিশ্চয়ই যাওয়া হয়নি বহুদিন।
হ্যাঁ, তা প্রায় 25 বছরেরও বেশি হয়ে গেল, বাবা চলে যাওয়ার পরে তো আর যাওয়াই হয়নি।
আচ্ছা, এতদিন পরে কলকাতায় এলেন, তাও ম্যাঙ্গোর মতো একটা ইন্টারন্যাশনাল জুয়েলারি ব্র্যান্ডের শো স্টপার হয়ে। তা আমরা কি বিনোদিনী ওরফে কুইন বি কে বাংলা ফিল্মে দেখতে পাবো না?
বাংলা ফিল্ম করার ইচ্ছে কি আর নেই? কিন্তু ভালো স্ক্রিপ্ট পাচ্ছি কই, আর ম্যাঙ্গোর শো স্টপার। ম্যাঙ্গোর ওনার হিলা ক্যামেরুন তো আমার প্রিয় বান্ধবী, প্লাস এই আমসূত্র কালেকশনের যে ডিজাইনার পাখি, খুবই ট্যালেন্টেড। এই শহরের কোনো ট্যালেন্টেড মানুষ যদি তার কাজের জন্য আমাকে কন্ট্যাক্ট করে, তার কাজের সঙ্গে জড়িত হয়ে মনে হয় মনে একটা অন্যরকমের শান্তি পায়। হাজার হোক, নিজের জায়গার মানুষ বলে কথা।
ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনার পার্সোনাল রিকালেকশন তো সুপার হিট।
থ্যাংক ইউ। ডিড ইউ রিড ইট?
আমি তো সেই ফার্স্ট এন্ট্রি থেকেই পড়ে যাচ্ছি, বেশ কিছু আর্টিকেলও লিখেছি এই নিয়ে, কুইন বি ব্লগস, এখনকার ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু হিট।
আই ফিল ব্লেসড। সুমিতা, সুমিতা, সব তোমাদের শুভেচ্ছা আর আশীর্বাদের ফল। ওই তো ফ্লোরে আসার আগে একটা এন্ট্রি লিখে এলাম।
এই যে আপনাকে সবাই কুইন বি বলে ডাকে, এতে আপনার কেমন লাগে?
দারুণ, দারুণ লাগে। এটা অবশ্য, এটা অবশ্য মুম্বাইয়ের কয়েনেজ।
কথা বলতে বলতে ঘেমে উঠেছেন বিনোদিনী। এত বড় অডিটোরিয়াম, এসির হাওয়ায় বেশ ঠান্ডা, মডেলরা তাদের অনাবৃত কাঁধে পাতলা শাল জড়িয়ে রেখেছে, অথচ বিনোদিনী ঘেমে উঠেছেন, তাকে যেন একটু বেসামাল লাগছে। সুমিতা উদ্বিগ্ন হয়ে ওঠে।
ম্যাম, ম্যাম, আপনার কি শরীর খারাপ লাগছে?
বলতে বলতেই বিনোদিনীর মাথাটা ঘুরে গেল, তিনি নিজেকে আর সামলাতে পারছেন না, তার ঠোঁট শুকিয়ে এসেছে, প্রচন্ড জলতেষ্টা পাচ্ছে, আর সারা শরীরে একটা অদ্ভুত জ্বালা, যেন তাকে ফার্নেসে ঢুকিয়েছে কেউ। বিনোদিনী ওঠার চেষ্টা করতে গেলেন, কিন্তু চাকা লাগানো চেয়ার উল্টে মুখ থুবড়ে পড়লেন ব্যাকস্টেজের কার্পেটে। সুমিতা উঠে এলো তাড়াতাড়ি। কি করবে ভেবে না পেয়ে নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে বিনোদিনীর মেকআপ করা মুখে ছেটাতে লাগলো, আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো প্রাণপণে।
কি হলো, কেউ শুনছেন? কেউ আছেন? উইমি, উইমি, কিছু বলুন প্লিজ। কেউ কি কেউ আছেন? একটু কেউ আসুন না তাড়াতাড়ি। কি হলো আপনার? বিনোদিনী,
ততক্ষণে সেখানে আরো কয়েকজন উপস্থিত হয়েছে। শোয়ের ফটোগ্রাফার আর কে দে আর কোরিওগ্রাফার বিবি মেহতাও এগিয়ে এসেছেন।
আরে আরে কি হলো, হোয়াট হ্যাপেন? দেখুন, জল নিয়ে আসুন।
বিনোদিনী খুব কষ্ট করে একবার চোখ খুললেন, তার দৃষ্টি ঘোলাটে, কাউকে চিনতে পারছেন না, শ্বাসনালীটা যেন কেউ পা দিয়ে চেপে আছে। অনেক চেষ্টার পর বিনোদিনীর মুখ থেকে ছিটকে বেরোল শেষ কয়েকটা শব্দ।
বিখ্যাত চিত্র তারকা কুইন বীর রহস্য মৃত্যু, খুন না নিছক দুর্ঘটনা, সন্দেহের তালিকায় একাধিক সন্দেহভাজন, পরিবার বন্ধু থেকে কর্মক্ষেত্র বাদ নেই কেউই। সূত্রশায়ী সুনীল সেন কি পারবেন এই রহস্যের কিনারা করতে? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্সে আজ ইন্দ্রনীল সান্যালের লেখা আমসূত্র, গল্পটির অডিও নাট্যরূপ শমিক কুমার রক্ষিত ও শতাব্দীর, প্রধান ভূমিকায় শঙ্কর চক্রবর্তী, সোহাগ সেন, সুদীপা বসু এবং রেশমি সেন। শুরু হচ্ছে আমসূত্র।
গুড ইভিনিং, আই এম রাজেশ কুমার এন্ড ওয়ে কামিং টু ইউ উইথ ব্রেকিং নিউজ ফ্রম কলকাতা। বলিউড সুপারস্টার বিনোদিনী, নোন গ্লোবালি অ্যাজ কুইন বি, হ্যাজ কোলাপসড ডিউরিং অ্যান ইন্টারভিউ অ্যাট দ্য ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল জুয়েলারি ফ্যাশন শো।
জ্যানাডুর মেঝেতে যখন বিনোদিনীর বর্ণময় জীবনের পরিসমাপ্তি ঘটছে, তখন ডিটেকটিভ সুনীল সেন গলফ ক্লাব রোডে দিদির বাড়িতে পা ভেঙে পড়ে রয়েছে। সুনীলের চেহারা একেবারেই চোখে পড়ার মতো নয়, গড়ন, গায়ের রং, উচ্চতা সবই তার মাঝারি, শুধু বুদ্ধিটা কিছু বেশি বলেই বোধ হয় সে এজেন্সি নামের এক সর্বভারতীয় গোয়েন্দা সংস্থার কর্ণধার। পুলিশ এবং প্রশাসন তাকে রীতিমতো সমীহ করে, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কেসে সুনীল পুলিশকে সাহায্য করেছে, রাজ্য ও কেন্দ্র দুই স্তরে। সুনীলের দিদি শিউলি ও তার শিল্পপতি স্বামী ব্রতিন মিত্রের এই বাড়ি আসলে একটি প্রিমিয়াম বহুতলের 11 ও 12 তলা জুড়ে থাকা একটি ডুপ্লে। আপাতত ব্রতিন অফিসের কাজে কিছুদিনের জন্য ব্যাঙ্গালোরে গেছে, অর্থাৎ বাড়িতে এখন শুধু শিউলি আর ওদের মেয়ে তিতির। সুনীলকেও কাজের সূত্রে দিল্লিতেই থাকতে হয় বছরের বেশিরভাগ সময়, কখনো কলকাতা এলে দিদির বাড়িতেই ওঠে, আর তখন ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাট থেকে আরও একজন চলে আসে এখানে, এজেন্সির ইস্টার্ন রিজন অপারেশনস হেড উইলিয়াম শাহজাহান চৌধুরী ওরফে রাজা, তিতিরের রাজাদা। আপাতত সুনীল গায়ে একটা চাদর টেনে পা ছড়িয়ে বসে আছে, আর ওর ঘরে বসে লুচি আলুর দম খেতে খেতে টিভিতে খবর দেখছে। সেখানে অবশ্য দেখাচ্ছে ম্যাঙ্গোর ফ্যাশন শো এর আগে ইন্টারভিউ দিতে গিয়ে সুপারস্টার কুইন বি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যুর ব্যাপারটা এখনো বাইরে আসেনি। শিউলি আবার কলেজ লাইফ থেকেই কুইন বির বিশেষ ভক্ত।
এ বাবা, এই শহরে এসেই এত অসুস্থ হয়ে পড়ল, কি হয়েছে রে? এই দিদি, তোর সেই কলিগকে ফোন কর না।
না না মা, সুমিতা তুই ফোন সুইচ অফ, সকাল থেকে অনেকবার ট্রাই করলাম কিন্তু পাচ্ছি না।
ক্যারিয়ার ওয়ার্ল্ডের হয়ে কুইন বির এই ইন্টারভিউটা তোরই নিতে যাওয়ার কথা ছিল না রে?
ছিল তো, তুমি তো একেবারে সময় মতো পাটা ভেঙে বসলে মামু, তোমায় নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে তো অ্যাসাইনমেন্টটা ছাড়তে হলো।
আহ ভাগ্নি, আমি কি করে জানবো বলতো? ওই দেখ, তুষার বর্মন এলো বোধহয়।
তুষার বর্মন? সেটা আবার কে?
ইনভেস্টিগেটিং অফিসার, এই বিনোদিনীর অসুস্থতার ব্যাপারে।
কি ব্যাপার বলো তো মামু, কেমন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি।
তিষ্ঠ ভাগ্নি, এত তাড়া কিসের? দরজাটা তো খোলা আগে, ছেলেটা তখন থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেল বাজিয়ে যাচ্ছে।
কয়েক সেকেন্ড পরে তিতিরের সঙ্গে সুনীলের ঘরে ঢুকল কলকাতা পুলিশের ঝকঝকে সাদা ইউনিফর্মে ততোধিক ঝকঝকে চেহারার তরুণ অফিসার তুষার বর্মন। সুনীলকে দেখেই তার ভুরু কুঁচকে গেল, ভাঙা পায়ে হাত দিয়ে বলল,
এ কি গোয়েন্দা রিটায়ার্ড হার্ট, এই দশা কি করে হলো?
আর বলো না, কাল বৃষ্টির মধ্যে সিগারেট কিনে ফিরছি, এমন সময় একটা লোক আউট অফ দ্য ব্লু এসে মারলো পায়ে লাঠির বাড়ি, আর ফুটপাথটা ওইখানেই বিশ্রী ভাবে ভাঙা ছিল। বেকায়দায় একটা পা গর্তে ঢুকে রাস্তায় পড়তেই লোকটা পার্স নিয়ে দে চম্পট, আর মাঝখান থেকে আমার পায়ের পাতা ফুলে ঢোল, অসহ্য যন্ত্রণা, উঠতে পারছি না, সে এক যা তা অবস্থা। রাস্তায় বসে বসেই বাড়িতে ফোন করলাম, তারপর দিদি আর ভাগ্নি গাড়ি নিয়ে এসে উদ্ধার করলো।
থানায় রিপোর্ট করেননি? এখানকার ওসি আমার চেনা, অবশ্য আপনার তো খোদ বড় কর্তাদের সঙ্গে দুর্দান্ত টার্মস।
ধু, চোরের ঘাটতি পোষাবে না, পার্সে মাত্র 250 টাকা ছিল, আর দুটো ডেবিট কার্ডেরই ভ্যালিডিটি মাত্র 1 মাস।
এটা কোনো কথা? আচ্ছা, এখন কি তাহলে কমপ্লিট বেড রেস্ট?
প্রায় সেরকমই, ডান পায়ের পাতায় ফ্র্যাকচার হয়েছে ভালোই, আগামী অন্তত 1.5 মাস এই ফ্ল্যাট থেকে নট নরণ চরণ। অবশ্য মামু পেশেন্ট হিসেবে খুবই অবাধ্য, ডাক্তারের কথা শুনলে হয়।
এই পাগামি করিস না দিদির। তুষার, আমার ভাগ্নি রিনিকে চেনো তো? ওর ডাক নাম তিতির, এখন ক্যারিয়ার ওয়ার্ল্ডে জব করছে, ওরও তো টিউলিপ বেঙ্গালে যাওয়ার কথা ছিল,
তাই নাকি?
হ্যাঁ, ব্যাকস্টেজে ইন্টারভিউ করার কথা ছিল বিনোদিনীকে, ওর শো অর্গানাইজার সহ ডিজাইনার পাখিকেও। অবশ্য আমি আর যেতে পারিনি, শেষে আমার সিনিয়র সুমিতা দি গিয়েছিলেন।
হ্যাঁ, সুমিতা ম্যাডামের সামনেই ব্যাপারটা হয়েছে।
কি ব্যাপার?
বিনোদিনী মারা গেছেন।
শিউলি ততক্ষণে চা নিয়ে এসে দাঁড়িয়েছে।
হোয়াট, কুইন বি মারা গেছে? খবরে যে বললো ক্রিটিক্যাল, মারা গেছে কি করে, কখন?
আসলে আসলে খবরটা হোম মিনিস্টার আপাতত মিডিয়াতে ব্রেক করতে নিষেধ করেছেন, তাই টিভিতে ক্রিটিক্যাল ইল বলছে।
তাহলে তোমার এখানে আগমন কেন তুষার? আনন্যাচারাল কিছু পেয়েছো নাকি?
জানি না স্যার।
জানো না মানে?
মানে ব্যাপারটা হলো, আনন্যাচারাল ডেথ হিসেবে একটা জেনারেল ডায়েরি করা হয়েছে, ফরেন্সিক সার্জন এখনো অটোপসি রিপোর্ট দেননি, ওসব কি আর এত তাড়াতাড়ি হয়? ফরেন্সিক টিমের 3 জন সার্জনই একটা কেসের ব্যাপারে সাক্ষ্য দিতে সুপ্রিম কোর্টে গেছেন, অতএব একজনের উপর বিরাট প্রেশার। আমি তো এই সুপার সেলিব্রিটি কেস নিয়ে হিমশিম খাচ্ছি, রুটিন ইনভেস্টিগেশনে গিয়ে দেখলাম ওই সব হাই প্রোফাইল লোকের কাছে আমি নেহাত বাচ্চা, কাউকে কাস্টাডিতে নেওয়া তো দূরের কথা, কোনো আই উইটনেস নিজস্ব লয়ার ছাড়া কথাই বলতে চায় না। সাসপেক্টদের মধ্যে মাত্র 2 জন এখনো হোটেলে, পারলে সবাই এক্ষুনি কলকাতা ছেড়ে পালায়। আমার উপরে মারাত্মক প্রেশার আছে স্যার।
ইনকোয়েস্ট রিপোর্টটা শোনাও আপাতত, পরে রাজাকে মেইল করে দিও।
যারা উইটনেস তারাই সাসপেক্ট, অতএব ব্যাপারটা বেশ গোল মেলে। আমি শিওর তিতির যাদেরকে ব্যাকস্টেজে ইন্টারভিউ করবে বলে ঠিক করেছিল, তাদের মধ্যে বেশ কয়েকটা কমন নাম পেয়ে যাবে। ওই অডিটোরিয়ামে ম্যাঙ্গো ব্র্যান্ডের জুয়েলারির ফটোশ্যুট চলছিল, ওরা আমসূত্র নামে একটা স্পেশাল লাইন লঞ্চ করতে চলেছে মেয়েদের জন্য। লাইনটার মেন ডিজাইনার কলকাতারই বাসিন্দা, ওর নাম পাখি। সেই সময় সেখানে প্রেজেন্ট ছিলেন ফ্যাশন ডিজাইনার পাখি, ফটোগ্রাফার আর কে দে, হেয়ার স্টাইলিস্ট সাক্ষী, কোরিওগ্রাফার বিবি মেহতা আর মেকআপ আর্টিস্ট আমিশা। এছাড়াও ম্যাঙ্গো ব্র্যান্ডের সিইও ইলা ক্যামেরুন, তিনিও ছিলেন। একটা বেশ বড় ক্লোজড রুমে এই 7 জন প্লাস ক্যারিয়ার ওয়ার্ল্ডের সুমিতা। ইন্টারভিউ দিতে দিতেই বিনোদিনী অসুস্থ বোধ করেন, আর কেউ কিছু বোঝার আগেই সব শেষ।
হার্ট অ্যাটাকও তো হতে পারে, তোমরা হোমিসাইড ভাবলে কেন?
তার কারণ প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃত্যুর আগে বিনোদিনীর গায়ে লাল লাল ফোলা ফোলা অ্যালার্জির মতো বেরিয়েছিল, অনেকটা ওই আরে কি যেন বলে আমবাত টাইপের। হোটেলের প্যারামেডিক্যাল স্টাফ এই কথা বলেছে, আর আপনার ভাগ্নির কলিগ সুমিতা দাশগুপ্ত কনফার্ম করেছেন, সবার আগে উনিই ছিলেন ওখানে, অতএব ওর সামনেই ব্যাপারটা হয়। বেশ কয়েকটা এমার্জেন্সি ইঞ্জেকশন দেওয়া হয় বিনোদিনীকে, সিপিআরও দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, ওখানেই লাংস কোল্যাপস করে। ইনফ্যাক্ট টিউলিপ বেঙ্গলের ইনহাউস ডাক্তার ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করার পরেই হোটেল অথরিটিস বাধ্য হয়ে পুলিশে খবর দেয়। অবশ্য ম্যাঙ্গোর সিইও চাননি যে খবরটা পুলিশ অব্দি যাক।
ন্যাচারালি আচ্ছা, তাহলে বিষক্রিয়ার পসিবিলিটিও আছে, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা, ম্যাঙ্গোর শোটা কবে রিশেডিউলড হচ্ছে? শুক্রবার,
রাইট স্যার? এই কথা শুনে শিউলি আঁতকে উঠে বলল,
কি কি রে শোনু, বলিস কি, ফ্যাশন শো হবে এর মধ্যেও? একটা মানুষ মারা গেল, তাদের নিজস্ব শো স্টপার তার মধ্যেও?
ডিয়ার চর্বি, ওয়েলকাম টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। এখানে রোদ, বৃষ্টি, জীবন, মৃত্যু কিছুতেই কাজ থেমে থাকে না। রাজ কাপুরের মেয়েরা নাম জোগাড় দেখিস নি? দ্য শো মাস্ট গো অন।
কিন্তু মামু, সেটা তো সার্কাস ছিল।
বাগনি, আজকাল তো সার্কাসে অর্ধেক আইটেমই উঠে গেছে, তাই কর্পোরেট দুনিয়ায় মডার্ন ওয়ার্ল্ডে সার্কাসের শূন্যস্থান পূরণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব দরকারি ফোন আসছে। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। ঠিক আছে, আমি বাদলদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আপনাকে আর এ নিয়ে ভাবতে হবে না। যদি ফাউল প্লে হয়ে থাকে, তার কুশীলবকে এক্সপোজ করার দায়িত্ব আমার। ওকে স্যার, দেখে নিচ্ছি। থ্যাংক ইউ।
কার্পো মামু, কাকে স্যার বললে?
খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণে ভেতরে ভেতরে দোটানায় ছিলাম, বুঝলি তুষার, কিন্তু আর কিছু করার নেই, এবার ঝাঁপাতেই হবে। এরপর একবার কল করতে হবে কলকাতার কমিশনার বাদল বন্দ্যোপাধ্যায়কে। তার আগে ওই চটপট সাসপেক্ট লিস্টটা আরেকবার আওড়ে যাও তো। অপরাধীদের ধরার জন্য হাতে মাত্র 72 ঘন্টা সময় আছে। ফ্যাশন শো মিটলেই সব সাসপেক্টরা বিদেশে চম্পট দেবে। তিতির, তুষার যা যা বলবে নোট করবি, আমার প্রিন্ট আউট লাগবে। হ্যাঁ তুষার, তুমি বলো।
সাসপেক্ট নাম্বার 1, ইলা ক্যামেরুন, ম্যাঙ্গোর সিইও। আমেরিকান সিটিজেন হলেও ওর বাবা মা দুজনেই কলকাতার বাঙালি ছিলেন, কাজেই জন্মসূত্রে ভারতীয়। আগে পদবি ছিল রায়, বিবাহ সূত্রে সেটা হয়ে গেছে ক্যামেরুন। ইনি আগে ফার্মা ইন্ডাস্ট্রিতে ছিলেন, সেখান থেকে ফ্যাশনে কিভাবে শিফট করলেন সেটা ঠিক ক্লিয়ার নয়। এ সম্বন্ধে অনলাইনে খুব বেশি তথ্য পাওয়া যায় না, ভদ্রমহিলা বেশ প্রাইভেট। আর এই যেটুকু বললাম সেটা ম্যাঙ্গোর ওয়েবসাইট থেকেই।
আচ্ছা,
সাসপেক্ট নাম্বার 2, আর কে দে, ফটোগ্রাফার।
আর কে দে, ইনি কি ফরাসি বা গ্রিক নাকি?
না 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 না, ওর পুরো নাম রাম কুমার দে, মানে আর কে দে। বাড়ি চিড়িয়ামোড়। ক্যারিয়ার শুরু বাংলা খবরের কাগজের ফিল্মের পাতায়, এখন মূলত মুম্বাই আর বিদেশেই থাকেন।
বোঝো,
ঠাট্টা নয় মামু, এই আর কে দের বিরাট ডিমান্ড ইন্টারন্যাশনাল ফ্যাশন সার্কিটে। বড় বড় সুপার মডেলরা সব বসে থাকে ওর অ্যাপয়েন্টমেন্টের জন্য। উনি অবশ্য ভারতে খুব একটা কাজ করেন না, ম্যাঙ্গো ব্র্যান্ডের ইনভিটেশনে এসেছেন।
ওকে, তুষার ক্যারি অন।
হ্যাঁ, তৃতীয় সাসপেক্ট সাক্ষী উইগওয়ালা, হেয়ার স্টাইলিস্ট, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মুম্বাই, ফ্যামিলি 3 প্রজন্মের উইগ মেকার, হেন্স দ্য নেম। তবে মজার ব্যাপার কি জানেন স্যার, এই কেসের সমস্ত সাসপেক্টরাই কোনো না কোনোভাবে কলকাতার সঙ্গে যুক্ত। সাক্ষীর একটা ফ্ল্যাট আছে নিউ টাউনের দিকে, কলকাতা এলে ওখানেই ওঠেন। আর তাছাড়া ওর একটা ওই হেয়ার স্টাইলিং একাডেমি আছে, সেটার মেন ব্রাঞ্চ ওই শহরেই।
বেশ, নেক্সট।
আমিশা, ইনি বিখ্যাত মেকআপ আর্টিস্ট, বয়স ধরুন বিনোদিনীর মতোই হবে। জন্ম পলাশীতে, ওর বাবা খুব বড় রাজনৈতিক নেতা ছিলেন। আমিশা মুম্বাই গিয়ে কাজ শুরু করেন, তারপর ওখানেই সেটেল করেন, এখন ওখানেই থাকেন। 5 নম্বর সাসপেক্ট হল পাখি, এই আমসূত্র কালেকশনের ডিজাইনার।
এই মেয়েটা নির্ঘাত কলকাতার।
মামু, পাখি মেয়ে নয়, ছেলে, আমাদের চেয়ে বছর চারেকের মতো বড়, দুর্দান্ত আর্টিস্ট। জুয়েলারি, ক্লোথস, অ্যাক্সেসরিজ, দারুণ দারুণ সব ডিজাইন। ওর ডেবিউ কালেকশন অর্ধনারীশ্বর সারা দেশে বিরাট সারা ফেলেছিল, এখন ওর মার্কেট আন্তর্জাতিক। রিসেন্টলি কিছু গোল্ড জুয়েলারি ডিজাইন করেছিল ফর উইমেন, তাতেই ইলা ক্যামেরুন ভীষণ ইমপ্রেসড হয়ে ওকে ম্যাঙ্গোতে চাকরি দেয়।
তো তুই এত কিছু জানলি কি করে?
আমি তো সোশ্যাল মিডিয়াতে ওকে ফলো করি।
বেশ, তুষার পরের জনের নাম বলো।
হ্যাঁ, এরপরে কোরিওগ্রাফার বিবি মেহতা, পুরো নাম বিনয় ভূষণ মেহতা।
বোঝো, বিনয় ভূষণ থেকে বিবি?
হ্যাঁ স্যার, ইনিও কলকাতারই মানুষ, কলকাতা আর মুম্বাইতে কিছুদিন ক্যারিয়ার ওয়ার্ল্ডে চাকরি করেছিলেন।
ক্যারিয়ার ওয়ার্ল্ড? দিদির, এগিয়ে আগে ধরার চেষ্টা করবি, তোর কোম্পানি সিনিয়র তো, কানেকশনটা কাজে লাগতে পারে। আচ্ছা, আর কেউ
আছে স্যার? শেষজন হল বিনোদিনীর স্বামী ডক্টর ধৃতিকান্ত মজুমদার।
সে কি, বিনোদিনী ম্যারেড নাকি?
ওহ, চোর দিয়ে আজই ভুলে গিয়েছিলাম, ছবি দেখ, তাহলে তুই এত বড় ফ্যান হয়েও জানতিস না বিনোদিনী বিবাহিত।
না তো, সত্যিই জানতুম না। অবশ্য ঋষি আনন্দের সঙ্গে অ্যাফেয়ারের পরে বিনোদিনী আর পার্সোনাল লাইফ নিয়ে কথাই বলতো না।
জাগে, তুষার আর কেউ নেই তো?
আপাতত না।
বেশ, আমাকে একটু অটোপসি রিপোর্ট আর অন্যান্য যাবতীয় ডকুমেন্ট মেইন করে দিও। তোমাকে আজকে আর আটকাচ্ছি না, বারবার ঘড়ি দেখছো, তাড়া আছে নিশ্চয়ই।
আসলে স্যার, কেসটা নিয়ে বুঝতেই তো পাচ্ছেন, আজকে তাহলে উঠি, হ্যাঁ কাল বিকেলে একবার আসবো।
নিশ্চয়ই, আমি এদিকে সবার স্টেটমেন্ট নেওয়ার ব্যবস্থা করছি, আমার তো এই অবস্থায় ঘোরাফেরা করার স্কোপ নেই, রাজা তিতিরই যাবে।
আচ্ছা, আমিও কি যাবো ওদের সঙ্গে যদি কোনো হেল্প হয়?
না না, রাজা তিতিরই ম্যানেজ করে নেবে। দেখো, পুলিশ দেখলে বেশিরভাগ মানুষই ওপেন আপ করতে চায় না।
ওকে স্যার, অ্যাজ ইউ সে, চলি
এসো।
ডিনারের পর তিতির গুড নাইট করতে এলে সুনীল তার ভাগ্নিকে বলল,
এই শোন, বিনোদিনী একটা ব্লগ লিখতো না, কি যেন নাম,
কুইন বি ব্লগস, সেটা পড়ে ফেলবো।
আপাতত ফার্স্ট এন্ট্রিটা পড়লেই হবে।
আর কাল
তুষারের সঙ্গে কথা হলো, কাল ওই ফটোগ্রাফার কি যেন নামটা, ইয়েস, আর কে দেই, আর বিনোদিনীর স্বামী ডক্টর মজুমদারের কাছে যাচ্ছিস।
আচ্ছা মামু, এইসব হেভিওয়েট লোকেরা আমাদের সঙ্গে মানে ঠিকঠাক কোঅপারেট করবে তো?
উনি চিন্তা করিস না, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার, এদের তরফে তদন্ত করতে যাচ্ছিস, কোঅপারেট না করে উপায় আছে? আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, কাল সকাল 10টায় সরকারি প্লাক লাগানো গাড়ি চলে আসবে।
ও বাবা,
ঠিক আছে, কাজে লেগে পড়, গুড নাইট।
গুড নাইট মামু।
ঘরে এসে তিতির ট্যাবে বিনোদিনীর ব্লগ খুলে বসল। ব্লগের কাভারে দোস্তানা ইয়ারানা ফিল্মের একটা স্টিল দিয়েছিল বিনোদিনী, নাইট ক্লাবে এক ক্রুনারের গেটআপে। তিতিরের মাথায় একটা ভাবনা ঘুরছে, এত গ্ল্যামারাস একজন নায়িকা, তিনিও আর পাঁচজন সাধারণ মানুষের মতোই পড়ে রইলেন সরকারি মর্গের ডিসেকশন টেবিলে। কুইন বীর ব্লগস বেশ মন দিয়ে লেখা, কনভারসেশনাল ফরম্যাটে। তিতিরের মনে হল যেন স্বয়ং বিনোদিনী কথা বলছেন পাঠকের সঙ্গে।
আমার নাকি তিনটে বিয়ে, চারটে ডিভোর্স, আমার নাকি গোটা পাঁচটি অ্যাবর্শন হয়েছে, আমি নাকি দুবাইয়ের শেখেদের প্রাইভেট মেহফিলে নাচতে যাই, স্পেনে নাকি আমার চার চারজন হাঁটুর বয়সী বয়ফ্রেন্ড আছে, আমি নাকি নিজের মুখে অন্তত 9 বার প্লাস্টিক সার্জারি করেছি, নাকি। প্রতিদিন টিভিতে, ফিল্ম ম্যাগাজিনে, সোশ্যাল মিডিয়াতে আমার সম্পর্কে এমনই নানান বিভ্রান্তিকর তথ্য দেখে দেখে আমি জাস্ট ক্লান্ত। আমার ধারণা আপনারা যারা আমার কাজ ভালোবাসেন তারাও ক্লান্ত। তাই এখনো পর্যন্ত আমার নামে বেরোনো পাঁচটা অটোবায়োগ্রাফির লেখকদের নমস্কার জানিয়ে আজকেই শুরু করলাম আমার ব্লগ। এবার সরাসরি নিজের কথা নিজেই ভাগ করে নেব আপনাদের সাথে। আমার জন্ম 1970 সালে পলাশীতে, বাবা নিত্যধন চ্যাটার্জি, মায়ের নাম মণিমালা। বাড়িতে বাবা আর মা ছাড়া ছিলেন এক পিসি, তার নাম হাবলি, যোগ দুটে বলে তার বিয়ে হয়নি। আমার পড়াশোনা স্থানীয় শান্তনাময় বালিকা বিদ্যালয়, ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তারপর ক্লাস 11-এ এমন একটা ঘটনা ঘটল যে আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। সেবার পলাশীতে শুটিং করতে এসেছিলেন সুপারস্টার বিজয় মল্লিক আর শতাব্দী মিত্র, দুজনেই তখন খ্যাতি একেবারে মধ্য গগনে। ওনা এসেছিলেন অন্ধ প্রেম ছবির একটা গানের সিন শুট করতে। নায়ক নায়িকা কলেজ থেকে পালিয়ে এসে আমবাগানে প্রেম করছে, গান গাইছে, আর সেটা রেখে ফেলছে নায়কের বাড়ির কাজের মেয়ে। সেই কাজের মেয়ের জন্যই কিন্তু আজকে আপনাদের বিনোদিনী ক্রিম দি। টালিগঞ্জের একজন এক্সট্রাকে আনা হয়েছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুটিং ক্যান্সেল করার দশা। আমি গিয়েছিলাম শুটিং দেখতে, ভিড়ের মধ্যে থেকে আমাকে পছন্দ হয়ে গেল ইউনিটের প্রোডাকশন কন্ট্রোলার বরুণদার। হঠাৎ আমাকে টেনে এনে বললেন,
এই মেয়েটাকে বেশ সাপ দেখতে, এই কে মানাবে, এই অ্যাক্টিং করতে পারিস?
কেন পারবো না,
তাই নাকি? গই, ঝিয়ের পার্টি টুকুরে দেখো তো।
ওমা,
এ তো জলের মতো সহজ। আমার পিসি দুবেলা পুকুর পাড়ে বাসন মাঝে গিয়ে অন্য লোকের সাথে যেভাবে ঝামেলা করত, সেই পিসিকেই নকল করে দেখালাম। আমার গলার ঝাঁজ দেখে বরুণদা তো ভয় পেয়ে গিয়েছিলেন। আমি পেছন থেকে হেঁকে বললাম,
ও শুটিং দাদা অ্যাক্টিং ভালো হয়নি?
বলিস কি রে, ওটা অ্যাক্টিং ছিল নাকি? তুই তো দেখছি কালে কালে শতাব্দীর বাজারও খেয়ে ফেলবি। তোর নাম কি?
ব্যাস আর কি, উঠে গেল শুটিং। ওই একটা শটেই পরিচালক সুধীর দের আমার অভিনয় এত ভালো লেগে গেল, যিনি আমার রোলটা বাড়িয়েই দিয়েছিলেন। শুটিং শেষ করে আমি কলকাতা এলাম, উঠলাম সুধীর দের বাড়িতে। সুধীরদা আমার মধ্যে কি দেখেছিলেন কে জানে। ওই মেয়ে মিতা আমার সমবয়সী, আমাকে ওরই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। মর্নিং স্কুল থেকে আমি সোজা স্টুডিওতে চলে যেতাম। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমার বাবা মা আমার এই গৃহত্যাগকে কিভাবে দেখেছিলেন। উত্তরটা আমারও জানা নেই, খুব কম বয়সে বুঝে গিয়েছিলাম জীবনের ধ্রুব হচ্ছে পরিবর্তন, কাজেই নিজেকে ক্রমাগত পাল্টে যেতে হবে। এর ফলে অনেকেই হয়তো আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, কিন্তু কিন্তু সাফল্য ধরা দেবে এভাবেই পাল্টে যেতে হবে। আমার বৃত্ত থেকে বেরিয়ে গেল নিত্যধন ও মণিমালা চ্যাটার্জি, আমার পিসি পলাশী রামবাগান। বাবার মৃত্যুর সময় একবার পলাশিতে ফিরলেও মা আর পিসির মৃত্যুটা আর ফেরা হয়নি। তখন আমি বম্বেতে শুটিংয়ে ব্যস্ত। যা হারিয়ে যায় তা যায়, বিনিময়ে পাওয়াও যায় অনেক কিছু। আমিও পেলাম সুধীর দে ও তার স্ত্রী শরমার অপত্য স্নেহ, মিতার বন্ধুত্ব, বরুণদার দাদাগিরি আর রামকুমার দের মতো ভালো বন্ধু। আপনারা এখন যাকে আর কে দে বলে ডাকেন, সেই ওয়ার্ল্ড ফেমাস ফ্যাশন ফটোগ্রাফারের সঙ্গে আমার আলাপ 1986 সালে টালিগঞ্জের স্টুডিওতে অন্ধ প্রেম ফিল্মের লাস্ট দিনে শুট ছিল। সেদিনই ক্যামেরা হাতে ফ্যালফ্যালে চাহনির ফতুয়া পরা ছেলেটি প্রেমে পড়ে যায়। আপনারা এইসব পড়ে হাসবেন না যেন, আমাদের সময় না এইসব হতো। তখন না ছিল ডেটিং অ্যাপ, না ছিল ব্লাইন্ড ডেট, প্রথম প্রেম, চিঠি চালাচালি, এসব বোকা বোকা ঘটনা তখন ঘটত। আজ বুঝি রামকুমারের প্রতি আমার যে অনুভূতি হয়েছিল তাকে বলে ক্রাশ, মাইন্ড ফ্যাচুয়েশন, কাফ লাভ ইত্যাদি ইত্যাদি। ওকে এই ব্যাপারে কখনো জানতেও দিইনি। সে এখন নাম করা ফ্যাশন ফটোগ্রাফার, লন্ডনে একটা বিরাট ভিলায় থাকে। 1986 পরে তার জীবনও তার মতোই গিয়েছে, আমিও আমার জীবন গুছিয়ে নিয়েছি নিজের মতো। আমি বিবাহিত, সুখী। রামকুমারের সঙ্গে এমনিতে কোনো যোগাযোগ নেই, ওই মাঝে মধ্যে দু একটা পার্টিতে দেখা হলে দূর থেকে একটু হাসা, ওই পর্যন্তই। জানি না সেভাবে কাজ করা হয়ে উঠবে কিনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে ভালো থাকুক, কারণ আমার স্বামীর সঙ্গেও তো এই রামকুমারই আমার আলাপ করিয়ে দিয়েছিল। কিন্তু সেই গল্প আরেকদিন হবে, আজ এই পর্যন্ত থাক। ততদিন সবাই ভালো থাকুন। আপনাদের কুইনবি।
শুনিল নিজের ঘরে শুয়ে বিনোদিনীর ব্লগের ফার্স্ট এন্ট্রিটা পড়ল, একটা সিগারেট ধরিয়ে সে ভাবল সিনেমার সুপারস্টার বিনোদিনীর নিজের জীবনটাও বেশ সিনেম্যাটিক। ইতিমধ্যে তুষার অটোপসি রিপোর্টও পাঠিয়ে দিয়েছে, তাতে কোনো বিষক্রিয়ার কথা নেই। এরপর অবশ্য ভিসেরা টেস্টে সমস্ত ইন্টারনাল অর্গান খুঁটিয়ে পরীক্ষা করা হবে। সেই টেস্টের রিপোর্ট দেখলে হয়তো আরও স্পষ্টভাবে বোঝা যাবে বিষক্রিয়া কিনা। আসলে এরকম নাটকীয় যাদের জীবন, তাদের অতীতে নানান ঘটনা থাকতে পারে, সেসব হয়তো ব্লগে খোলাখুলি লিখে জাননি বিনোদিনী। দেখা যাক, বিনোদিনীকে ঘিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলে রাজা আর তিতির তেমন কিছু জানতে পারে কিনা। সুনীল বলেছিল বিবি মেহতাকে আগে ধরতে, সে যেহেতু তিতিরের কর্মক্ষেত্রে সিনিয়র। কিন্তু ঘটনার পরদিন সকালেই বিবি মেহতা সময় দিতে পারলেন না, অতএব তিতির আর রাজা প্রথমে গেল আর কে দের বাড়ি। তিথির মোবাইলের রেকর্ডারটা লিফটেই অন করে দিয়েছে। রাজাও পকেটে স্পাই ক্যামটা চালিয়ে দিল। জুতো খুলে বিরাট ডুপ্লের দামি কার্পেটে পা রেখে ওরা দেখল লিভিং এরিয়াটাতে হরেক রকম দামি দামি ক্যামেরা আর ফটোগ্রাফির সাজ সরঞ্জামের ছড়াছড়ি। ঘরের সাজসজ্জা আধুনিক হলেও তাতে বাঙালি আনার ছাপ স্পষ্ট। রুমের একপাশে একটি বেতের মোড়ার উপরে বসে আছেন বিশ্ববিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার আর কে দে ওরফে রামকুমার দে। পরনের দামি সিল্কের লুঙ্গি আর বাটিকের ফতুয়া, মাথায় কাঁচা পাকা চুল, মুখ শুকনো। বিনোদিনীর মৃত্যুতে বেশ ভালোই ধাক্কা খেয়েছেন বোঝা যায়। পরিচারককে কফি করতে বলে সর্দি বসা গলায় ভদ্রলোক বললেন,
ওয়েল বসুন, আপনারা এজেন্সি থেকে এসেছেন তো? তা এই এজেন্সির হেড তো অন্য একজন, সুনীল সেন না কি যেন নাম, ইনি কি তিনি?
না না, আমার মামা সুনীল সেন, আর ইনি ওর রাইট হ্যান্ড উইলিয়াম শাহজাহান চৌধুরী।
বেশ, তো বলো কি জানতে চাও? তোমাদের তুমি বলছি, তোমরা অনেক ছোট আমার থেকে। আচ্ছা, আপনি তো আমতায় থাকতেন তাই না? ফটোগ্রাফিতে হাতে খড়ি কি সেখানেই? হ্যাঁ, বাবার পিন হোল ক্যামেরায় ছবি তোলা শুরু, তারপরে পাশের বাড়ি ন্যাপাদার কাছে আরো কিছু শেখা। ন্যাপাদা মল্লিক বাজার পত্রিকার স্টাফ ফটোগ্রাফার ছিলেন, হাতে ধরে আমাকে পোর্ট্রেট ফটোগ্রাফি শেখালেন। প্রথম কলকাতা শহরে উনিই আমাকে এনেছিলেন।
কাল যে ফটোশুটটা বন্ধ হয়ে গেল, এবার কি আপনারা মডেল রিপ্লেস করবেন নাকি কাজ শেষ হয়ে গিয়েছে?
কাজ শেষ হলে কি ফ্রাইডে নতুন করে রিস্কেডিউল হতো? না না, সব যেমন চলছে তেমনই। তা তোমরা কি চুরির ইনভেস্টিগেশন করতে এসেছো?
চুরি?
হ্যাঁ, আমি তো ভাবলাম তোমাদের ইলা বা পাখি অ্যাপয়েন্ট করেছে।
ওরা কেন অ্যাপয়েন্ট করবেন?
পাখির ডিজাইন করা অত দামি শোপিসটা চুরি হলো, আর ও জানতে চাইবে না চোর কে? And the showpiece belongs to Mango. ওদের তরফে এলাও তোমাদের ডেকে থাকতে পারে, এরা তো সরাসরি পুলিশে যাবে না।
শোপিস চুরি সেদিনই হলো?
সে কি, তোমাদের কথা শুনে মনে হচ্ছে চুরির ব্যাপারে তোমরা জানতেই না? তাহলে কিসের জন্য আমার কাছে এসেছো?
আপনি ঠিকই ধরেছেন, চুরির ব্যাপারে আমরা জানতাম না। আমরা এসেছি অন্য ব্যাপারে।
কি ব্যাপারটা কি বলতো?
বিনোদিনীর মৃত্যুর ব্যাপারে।
বিনোদিনীর ডেথ কি আনন্যাচুরাল? আর ইউ সাসপেক্টিং মার্ডার?
দেখুন, আনন্যাচুরাল ডেথ মানেই মার্ডার নয়, কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এখনো। স্বয়ং হোম মিনিস্টার আমাদের রিকোয়েস্ট করেছেন ব্যাপারটা নিয়ে তদন্ত করে দেখতে।
আপনারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন,
পুলিশি জেরার বদলে ইনফর্মাল অ্যাপ্রোচ পছন্দ করবেন হয়তো, তাই এই ব্যবস্থা। আমাদের পছন্দ না হলে বরং পুলিশকে স্টেটমেন্ট দেবেন।
ও, আমি ভাবলাম তোমরা আমচোর ধরতে এসেছো।
আমচোর? এই যে বললেন শোপিস।
ম্যাডাম, শোপিসটা আমের মতো দেখতে একটা স্কেপটা, যাকে বাংলায় বলে রাজদণ্ড। আমটা সোনার, তাতে হিরে পান্না সহ নানা দামি পাথর বসানো। নাম দিয়েছে আমরা বর্ত। প্রচুর দাম, মেবি অ্যারাউন্ড 3 crores। তোমরা সত্যিই জানতে না? স্ট্রেঞ্জ।
আচ্ছা, আমরা বরং গোড়া থেকে শুরু করি। প্রথমে বিনোদিনীর মৃত্যু নিয়ে কথা বলা যাক। আচ্ছা, আপনি কাইন্ডলি ওই সময়টা ডিসক্রাইব করুন।
হ্যাঁ, শিওর। জানাডু হলে আমরা কয়েকজন ছিলাম। বিনোদিনী একজন মহিলা রিপোর্টারকে ইন্টারভিউ দিচ্ছিল মেকআপ জোনের কাছেই। সাক্ষী একটু আগেই ওর চুল সেট করেছিল, আমি সহ আশেপাশেই ছিল। শুটিং জোনে আমি আর বিবি বসে আড্ডা মারছিলাম। ইলা আর পাখি রেস্টিং জোনে দাঁড়িয়ে কিসব ডিসকাস করছিল। তারপর লাইট সেট হলো, তারপর বিনোদিনীকে ডাকার আগেই দেখলাম ও চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেল। ওই রিপোর্টার মেয়েটি চেঁচাতে লাগলো, আমরা সবাই দৌড়ে গেলাম। দেখলাম ও সারা মুখে গায়ে র্যাশ বেরিয়েছে, হাঁপাচ্ছে, চোখ লাল। আমি ভাবলাম অ্যাস্থমার অ্যাটাক হলো কিনা।
এক মিনিট, বিনোদিনীর অ্যাস্থমা ছিল?
হ্যাঁ, উনি একটা ইনহেলার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ছিলেন। যাই হোক, তারপর
তো বিনোদিনীর সঙ্গে একটা মেডিকেল কিট ছিল, তাতে ওষুধ ভর্তি, নানা রকম ট্যাবলেট, স্ট্রিপ, ইনহেলার, ইনজেকশন। কে যেন চেঁচিয়ে সিকিউরিটির লোককে ডাকলো, হোটেলের প্যারামেডিকেল টিম এসে পড়ল, সঙ্গে হোটেলের ইনহাউস ডাক্তারও। তারপর বিনোদিনীকে ইনজেকশন দেওয়া হলো।
কে দিল ইনজেকশন?
তা ঠিক খেয়াল করিনি, দৌড় ঝাঁপ, হুড়োহুড়ি। বিনোদিনী মারা যাওয়ার আগে কথা বলছে।
কি বললেন উনি?
বলল যে ওর মৃত্যুর জন্য
কেউ দায়ী নয়, এই কথা বললেন বিনোদিনী এত স্পষ্টভাবে। সাডেন ডেথ হওয়ার মুহূর্তে কেউ এরকম কথা বলতে পারে নাকি?
ওয়েট ওয়েট ওয়েট, ইউ আর রাইট,
এত কথা তো বলেনি, বলেছিল আমি দায়ী।
রাইট, আমি দায়ী, এটাই বলেছিল, দায়ী বলেছিল।
আপনি শিওর?
হ্যাঁ, মোটামুটি শিওর, বলেছিল আমি দায়ী। তারপর তো পুলিশ এলো, বডিটা অটোপসির জন্য পাঠানো হলো, তারপরে পাখির কান্না, ইলার হম্বিতম্বি, আমিষা সাক্ষীর ঝগড়া, গোলমালের এক শেষ। আমি আর ওসব শুনিনি, স্ট্রেট এ ফ্ল্যাটে চলে এলাম।
আচ্ছা, বিনোদিনীকে আপনি কবে থেকে চেনেন?
বোধ হয় 1986 সাল থেকে, তখনও 16 বছর বয়স আমার 21। বিনোদিনী সদ্য নদিয়া থেকে কলকাতা এসেছে, আমি তখন ন্যাপাদার সঙ্গে কাজ করছি। দুজন গ্রাম্য স্ট্রাগলার শহরে এলে একটা অন্যরকম বন্ডিং হয়, খুব ফ্রেশ, খুব ইউথফুল একটা বন্ডিং। হ্যাঁ, তারপর যা হয়, নিজের নিজের ইঁদুর দৌড়ে ফেঁসে গেলাম, তারপর আর কি, বড় হয়ে গেলাম।
কিছু মনে করবেন না, আপনি কি বিনোদিনীকে ভালোবাসতেন?
আমি?
হ্যাঁ, আপনি ভালোবাসতেন বিনোদিনীকে?
হ্যাঁ, বাসতাম। But that was a long time ago.
আর উনি? উনি আপনাকে ভালোবাসতেন?
এসব এসব বাদ দাও না, অনেক কাল আগেকার কথা। আমাদের দুজনের দুনিয়াটাই আলাদা হয়ে গিয়েছিল। ও প্রডিউসারদের সঙ্গে কাজ করতে লাগলো, আর আমি ছবি তুলতে লাগলাম পৃথিবীর সেরা সুন্দরীদের। আজ বিনোদিনী নেই, ওসব কথা থাক।
আপনার ফ্যামিলি?
ক্যামেরাই আমার স্ত্রী, খুব হিংসুটে, খুব দাপুটে, খুব ডিমান্ডিং। অন্য কোন মেয়ের প্রেজেন্স সহ্য করতে পারে না আমার ক্যামেরা।
ওয়ান লাস্ট কোয়েশ্চেন, যদি এটা মার্ডার হয় তাহলে আপনি কাউকে সন্দেহ করেন? কে করে থাকতে পারে কাজটা?
ওয়েল, আই থিঙ্ক এনিবডি।
তাও কোনো গেসেস?
মনে হয় ডক্টর ধৃতিকান্ত মজুমদার।
এরকম মনে হওয়ার কারণ?
ব্যাস, তোমাদের 30 মিনিট শেষ, চলো আমি উঠি আজকে, বাই। অনেক ইনফরমেশন দিয়েছি, এবার বাকিটা নিজেরা খুঁজে বের করো, ওকে? চলো।
আরকেদের বাড়ি থেকে বেরিয়েই একজন বাধ্য সহকারীর মতো তিতির অডিও ফাইলটা তার মামুকে পাঠিয়ে দিল। ভালোই নতুন স্কিল দেখে মনে মনে খুশি হয় সুনীল। কিন্তু আমরাবর্ত নামের শোপিস চুরির ঘটনাটা বেশ চমকে দিয়েছে। তুষার বর্মণ আগের দিন এ ব্যাপারে কিছু বলল না কেন? সুনীল রাইটিং প্যাডে ডক্টর ধৃতিকান্ত মজুমদারের নাম লিখে ভাবতে লাগল, আর কে দে বিনোদিনীর স্বামীকে সন্দেহ করে কেন? তার কাছে কোনো প্রমাণ আছে নাকি শুধুই ঈর্ষা? অন্যদিকে তিতিরা রাজা গাড়িতে বসে ধৃতিকান্তর বাড়ির দিকে যেতে যেতে ল্যাপটপে খুলে বসল বিনোদিনীর সেকেন্ড ব্লগ এন্ট্রি।
সরি সরি সরি, এক্সট্রিমলি সরি,
20 দিন পর আবার সময় পেলাম।
আসলে কি হয়েছে জানেন, আমার পুরনো ল্যাপটপটা না খুব ঝামেলা করছিল,
তাই একটা নতুন ট্যাব নিলাম। প্রথম লেখাটার পর আপনাদের এত এত কমেন্ট এসেছে যে আমি না অভিভূত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্টে লিখেছেন যে আমার যে স্বামী আছে এটা তারা জানতেন না। স্বাভাবিক, উনি তো গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা নন, মিডিয়াকে এড়িয়ে চলতেই পছন্দ করেন, তাই আপনারা জানেন না। তবে আজকে আমি আমার সেই মুখচোরা স্বামীর গল্পই বলব। সুধীরবাবু তো আমায় কলকাতা স্কুলে ভর্তি করালেন, উচ্চ মাধ্যমিক পাশ করালেন, পজিশন পেয়েছিলাম, এখনো মার্কশিট আছে। কিন্তু সুধীর দে আমাকে অন্ধ প্রেমের পরে আর কোনো ফিল্মে চান্স দিলেন না। অথচ সুধীরবাবু আমায় নিয়মিত স্টুডিও নিয়ে যেতেন, শুটিংয়ে নানান টেকনিক্যাল কাজ শেখাতেন, তারপর উনি আমার জন্য ইংরেজি আর হিন্দি শেখার মাস্টার রাখলেন। ততদিনে আমার গায়ে কলকাতার হাওয়া লেগে গেছে, একাই মর্নিং স্কুলে যাই, সেখান থেকে সোজা টালিগঞ্জে স্টুডিও। একদিন সুধীরবাবু আমাকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করালেন, সেটা ছিল মিস ক্যালকাটা প্যাজেন্টের ফর্ম। রামকুমার আমার দুটো ছবি তুলে দিল, একটা লং শট আর একটা ক্লোজ আপ। ছবিগুলো আর ফোনটা নিয়ে সুধীরবাবু কি করলেন তা আমি জানি না। দিন কয়েক বাদে আমাকে ডেকে পাঠানো হলো মধ্য কলকাতার অভিজাত কোলো রিসর্টে। জানতে পারলাম মিস ক্যালকাটার প্রাইমারি রাউন্ডটা আমি উতরে গেছি। তখন অন্য আরো 29 জন মেয়ের সাথে ক্যাটওয়াক করলাম, বিচারকদের প্রশ্নের উত্তর দিলাম, ক্রমে ক্রমে প্রথম 10 জনের মধ্যে সিলেক্টেড হয়ে গেলাম। তারপর মূল প্রতিযোগিতায় আমি প্রথম হই। ক্রাউন আর স্যাশে পড়ানোর সময় জানতে পারলাম মিস ক্যালকাটা হওয়ার সুবাদে আমি নাকি ইফ ম্যাগাজিন আয়োজিত মিস ইন্ডিয়া প্যাজেন্টের জন্য অটোমেটিক্যালি নমিনেটেড হয়ে গেছি। বাড়ি ফেরার সময় সুধীরবাবু আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে তৃপ্তির হাসি হেসেছিলেন আর বলেছিলেন, আমার জহুরির চোখ, এবার তোর ডেস্টিনেশন বম্বে। আমি তো অবাক, বম্বে যাব? পুরো দমে ইংরেজি আর হিন্দির ক্লাস শুরু হয়ে গেল, তার সাথে এটিকেট লেসন, টেবিল ম্যানার্স, ক্যাটওয়াক, কথা বলার কায়দা, আজকাল যাকে গ্রুমিং বলা হয় সেইসব। এর মধ্যে দেখা হয়ে গেল ধৃতিকান্ত দের সঙ্গে। সে পড়তো মেডিকেল কলেজে, বাবা মা দুজনেই নাম করা ডাক্তার, ছেলেও ডাক্তার হবে এটাই স্বাভাবিক, তবে ওর ফটোগ্রাফির শখ ছিল। সেই সূত্রেই আলাপ রামকুমারের সাথে, ওর সাথেই আসতো মাঝে মধ্যে স্টুডিওতে। রামকুমারই একদিন আলাপ করিয়ে দিল। এরপর একদিন রামকুমার আমাকে নিয়ে গেল মেডিকেল কলেজের ক্যান্টিনে, সেদিন আমার হিন্দির ক্লাস ছিল, ক্লাস আর করা হয়নি। স্মৃতিকান্ত যখন ও দেবদূতের মতো চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, এক লহমায় আমি বুঝতে পারলাম এই আমার স্বপ্নের পুরুষ, যার সঙ্গে যৌবন প্রৌঢ়ত্ব পার্থক্য কাটালে আমি পূর্ণতা পাব, যার সুখে আমি হাসব, দুঃখে আমি কাঁদব। রামকুমারের প্রতি আমার ইনফ্যাচুয়েশনটা মন থেকে জাস্ট কোটপুরের মতো উঠে গেল। টানা 2 বছর আমি আর ধৃতি প্রেম করলাম। কলকাতা কেউ জানতো না, বম্বেতেও না। সাউথ আফ্রিকার সান সিটিতে মিস ইউনিভার্স জিতে আসার পরে কলকাতাতেই আমরা গোপনে বিয়েটা সেরে ফেলি। কে না জানে বলুন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবিবাহিত মেয়েদের কদর বেশি। ধৃতি সাজেস্ট করেছিল যে উঠতি কেরিয়ারে রিস্ক না নেওয়াই ভালো। অনেক পরে অবশ্য জানা জানি হয়, তখন আমার কেরিয়ারের ফ্লপ ফেজ চলছে, কাজেই আমার বিয়ের খবর সেভাবে আর দানা বাঁধল না। আজ কাজের সূত্রে আমরা দুজনে আলাদা শহরে থাকি, কিন্তু আমি জানি যে এই পৃথিবীতে ধৃতি আমার বেস্ট ফ্রেন্ড, ধৃতিও সেটা জানে। ও মা, অনেক রাত হয়ে গেল, কাল ভোর 5টায় আবার আমার কল টাইম জানেন তো, পরের এন্ট্রিতে বলবো আমার মুম্বাই পর্বের কথা। কেমন? ভালো থাকবে, খুব ভালো থাকবে, আপনাদের পিংবি।
ধৃতিকান্তর বাড়ি ও চেম্বার সাদন অ্যাভিনিউতে। বাড়ির সামনে ক্যামেরা আর মিডিয়ার বুম পেরিয়ে ভেতরে ঢুকতে তিতিরদের লাগলো মিনিট সাতেক। গেটের ভেতরে একটা মাঝারি সাইজের বাগান পেরিয়ে 3তলা সাবেকি ধাঁচের বাড়ি। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিতিররা দেখল দেওয়ালে টাঙানো নানান বহুমূল্য পেন্টিং এর সম্ভার। একটু বাদে ভারী কাঠের দরজা খুলে স্বয়ং ধৃতিকান্ত মজুমদার ওদের দুজনকে স্বাগত জানালেন। তিতির একটু আগে ব্লগে পড়া বিনোদিনীর বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখতে লাগল রক্ত মাংসের ধৃতিকান্তকে। ভদ্রলোক সত্যি সুপুরুষ, 6 ফুট লম্বা, ধারালো চেহারা, ক্লিন শেভেন, ব্যাকব্রাশ করা সাদা চুল, চোখে হাফ মুন রিডিং গ্লাস, পরনে হোয়াইট পোলো টি শার্ট আর ব্লু ডেনিম ট্রাউজার্স।
আমি কিন্তু আধ ঘন্টার বেশি সময় দিতে পারবো না, আমাকে নার্সিং হোম যেতে হবে।
আপনার নার্সিং হোম পাশেই তো।
গেটের বাইরে এত মিডিয়ার লোকজন এড়িয়ে যাবেন কি করে?
বাইরে দিয়ে যাওয়ার দরকার নেই, এ বাড়ির ভেতর দিয়ে ওপাশের কম্পাউন্ডে যাওয়া যায়, আমার নার্সিং হোম পাশের বাড়িতে।
এত বড় নার্সিং হোম, সেভাবে কোনো অ্যাড দেখিনি তো।
ওয়েল, এই নার্সিং হোমে অনলি এস্থেটিক সার্জারি করা হয়, আর বেশিরভাগ পেশেন্টই এ ব্যাপারে গোপনীয়তা পছন্দ করেন।
আচ্ছা ডক্টর মজুমদার, আমার একটা প্রশ্ন ছিল।
বলুন। আপনার সঙ্গেই তো ফোনে কথা হয়েছিল না?
হ্যাঁ, আমি সুনীল সিনের সহকারী। আচ্ছা বলছিলাম, ওই এস্থেটিক সার্জারি ব্যাপারটা, এটা যদি একটু খুলে বলেন ব্যাপারটা কি।
আগে বলা হতো প্লাস্টিক সার্জারি, সেখান থেকে কসমেটিক সার্জারি, তারপর এখন এস্থেটিক সার্জারি। টেকনিক বদলাচ্ছে, দর্শন বদলাচ্ছে, সাবজেক্টের নামও বদলাচ্ছে। মূল বিষয়টা শল্য ও শিল্পের প্রতি প্রেম, বোঝা গেল?
হুম, বুঝলাম।
আচ্ছা ডক্টর মজুমদার, আপনি বিনোদিনীর কোন এস্থেটিক সার্জারি করেছেন?
ইয়াং লেডি, এগুলো কনফিডেন্সিয়াল ব্যাপার, পেশেন্ট আর ডাক্তারের মধ্যে থাকাই বাঞ্ছনীয়।
দেখুন ডক্টর মজুমদার, বিনোদিনী দেবী মারা গেছেন, অতএব এই ব্যাপারটা একেবারেই আর কনফিডেন্সিয়াল নেই। অবশ্য আপনি ইউনিফর্ম পরা পুলিশের সামনে মুখ খুলতে চাইলে সেটা সেটা আপনার চয়েস। হুম, চল তিতির, আসি ডক্টর মজুমদার।
দাঁড়ান, বলুন কি জানতে চান?
আপনি বিনোদিনীর সঙ্গে থাকতেন না কেন?
ওর কাজের জায়গা মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, আর আমার বেশিরভাগ ক্লায়েন্ট ইস্ট ইন্ডিয়ার। তবে প্রতি দু মাসে আমাদের দেখা হতো, কখনো আমি মুম্বাই যেতাম, কখনো ও কলকাতায় আসত। দেখা সাক্ষাৎ আমাদের নিয়মিতই হতো, এসব মিডিয়ার জানার কথা নয়। অবশ্য প্রথম আলাপের সময় আমরা জানতাম না এভাবে একটা লম্বা সময় দূরে দূরেই থাকতে হবে।
একটা পার্সোনাল প্রশ্ন করছি, প্লিজ ডোন্ট মাইন্ড।
বলুন।
আপনারা কোনোদিন সন্তানের জন্য
করেছিলাম, তবে ওই যে দূরত্বের জন্য মেলামেশা কম হতো। যখন ইনফার্টিলিটি ক্লিনিকে গেলাম, ইট ওয়াজ টু লেট।
আপনার সাথে বিনোদিনীর আলাপ মেডিকেল কলেজের ক্যান্টিনে, তাই তো?
হাউ ডু ইউ নো?
আমি কুইন বি ব্লগসের রেগুলার রিডার।
আহ, দ্যাট ব্লগ। আলাপ হয়েছিল স্টুডিওতেই, রামকুমারের সঙ্গে গিয়েছিলাম কয়েকবার তখন। তারপর দেখা সাক্ষাৎ হতো মেইনলি আমাদের ক্যান্টিনে। ও তখন সদ্য কলকাতায় এসেছে, তখন তো আর এসব টেক্সট চ্যাট এসব ছিল না। হস্টেলে ওয়ার্ডেনের রুমের বাইরে একটা কমন টেলিফোন ছিল, ওটাতেই কথাবার্তা হতো, ছেলে মানুষই সব।
তারপর
মেডিকেল কলেজের ক্যান্টিনে দেখা করাটা বিনুর জন্য সেফ ছিল। সুধীরবাবু খুব কড়া গার্জেন ছিলেন, আমাকে অবশ্য ব্যাচমেটরা প্রচুর টিটকিরি মেরে প্রায় পাগল করে দিয়েছিল। আমাদের ওই যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, মনে হতো রোজই দেখা করি। দেখা হলে কত কথা বলতো বিনু, বাড়ির কথা, স্কুলের কথা, মাঝে মধ্যে রামকুমারের কথাও বলতো।
রামকুমার?
হ্যাঁ, সেও মফস্বলের ছেলে, সেই সুবাদেই বোধ হয় দুজনের বন্ধুত্ব হয়েছিল। রামকুমার অবশ্য বিনুর প্রেমে হাবুডুবু খেত। সকালে সে ছোকরা দাঁড়িয়ে থাকতো সুধীরবাবুর বাড়ির সামনে, বিনু বেরোলে তাকে ফলো করত।
বিনোদিনী জানতেন?
অফকোর্স।
তাহলে তো সুধীরবাবুকে জানালেই সবটা মিটে যেত।
জানায়নি, কারণ প্রথম কয়েকদিন ছোকরাটিকে বিনুই লাই দিয়েছিল। আসলে বিনু যাকে বলে কনভেনশনালি বিউটিফুল ছিল না, অন্তত বাঙালি ঘরানার হিসেবে, বাট শি হ্যাড সাচ অ্যান ইন্টারন্যাশনাল লুক অ্যাবাউট হার। যাই হোক, আসলে ওই বয়সে সেভাবে ছেলেদের থেকে অ্যাপ্রিসিয়েশন পায়নি। রামকুমারই প্রথম যুবক যার চোখে মুগ্ধতা ছিল, তাই বিনুও ব্যাপারটা রেসিপ্রোকেট করেছিল। আমার সান্নিধ্যে এসে ও নিজের ভুলটা বুঝতে পারে।
তা বিনোদিনী দেবী ভুলটা কিভাবে শোধরালেন,
এটা জানা কি খুব জরুরি?
আনফর্চুনেটলি ইয়েস, খুব জরুরি।
আপনার সংকোচ হলে আমি বরং পাশের ঘরে যাচ্ছি।
না, তার দরকার নেই। আজকাল ওর বয়সী ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি জানে, বোঝে। আমার একটা প্রশ্ন আছে।
বলুন।
এটা কি প্রমাণিত যে বিনু খুন হয়েছে?
না, একটা প্রাইমারি অবজারভেশন এসেছে, তবে ফুল বাউন্ড অটোপসি রিপোর্ট এখনো আসেনি। ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস চলছে।
আই সি। এনিওয়েজ, যা বলছিলাম, তখন আমরা পুরোদস্তুর প্রেম করছি। একদিন বিনু বলল যে আমার হস্টেলের রুমে আসবে বিকেল পাঁচটা নাগাদ। আমি রাজি হলাম। অ্যাকচুয়ালি রাজি না হওয়ার কোনো কারণও ছিল না। ডাক্তারি হস্টেলের ছেলেদের রুমে মেয়েদের ঢোকা নিয়ে কোন রকম বিধিনিষেধ ছিল না। সেদিন বিনু এলো, ফাঁকা ঘর, নতুন প্রেম, যা হয় আর কি। তখন হঠাৎ দরজায় টোকা পড়ল। বিরক্ত হয়ে দরজা খুলে দেখি সেই রামকুমার।
এ কি, তুমি এখানে এখন? থাক, ও আসতে বলেছিল।
খেয়াল করলাম রামকুমারের কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ মুখ লাল। আমাকে টপকে তার দৃষ্টি ঘরের ভেতরে। পেছন ফিরে দেখি বিনুর আঁচল খসে পড়েছে, চুল এলোমেলো, চোখে মুখে মিলনের ঘোর।
না থাক, আমি আমি যাই, আমি যাই।
রামকুমার থতমত খেয়ে চলে যাচ্ছিল, বিনু তাকে জোর করে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর জড়ালো গলায় বলল,
আলাপ করে দে আমার ভাবির স্বামী স্মৃতিকান্ত, তোমার মতো একটা কাইয়াকে পাত্তা দেব, এটা ভাবলে কি করবে তুমি? যদি আর কখনো কখনো আমার পিছু নিয়েছো না,
তারপর আমাকে চমকে দিয়ে রামকুমারের সামনেই
বুঝলাম। তারপর?
তারপরে আর খুব বেশি কিছু নেই, আমারও তখন অল্প বয়স, বিনুর সঙ্গে সোৎসাহে তাল মেলালাম। কখন যেন রামকুমার কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আজ বুঝি বিনু ওয়াজ আ বর্ন অ্যাক্ট্রেস। ইনহিবিশন কাটিয়ে ফেলা, কো অ্যাক্টরকে পারফেক্ট কিউ দেওয়া, গ্যালারি প্লে করা, এইসব গুণ গোড়া থেকেই ওর মধ্যে ছিল। এর বছর দুয়েকের মধ্যেই আমরা বিয়ে করে ফেলি।
আচ্ছা, রামকুমারের সঙ্গে আর দেখা হয়নি আপনার?
হয়েছিল বিয়ের কয়েক বছর পরে। রামকুমার আমার সঙ্গে যোগাযোগ করে নিজের বিয়ের ঠিক আগে।
এক মিনিট, রামকুমার বাবু বিবাহিত?
না, বিয়েটা টেকেনি। আসলে ওর একটা শারীরিক প্রবলেম তৈরি হয়েছিল, ইম্পোটেন্সি। আমার কাছে যখন কনসালটেশনের জন্য এসেছিল, বুঝতে পেরেছিলাম যে এটা একটা সাইকোজেনিক ইম্পোটেন্সি। যাকে ভালোবাসত, হয়তো রীতিমতো ওয়ার্শিপ করত, তাকে চোখের সামনে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ওর মনে যে স্থায়ী ক্ষত তৈরি হয়, সেটাই ওর শারীরিক অক্ষমতার মূল কারণ। আমি রামকুমারকে আমার এক পরিচিত সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম, বাট তারপর ও ট্রিটমেন্টটা কতদূর কন্টিনিউ করেছিল সেটা আমি জানি না। সম্ভবত করেনি, কারণ কিছুদিন পরেই শুনলাম সে দেশ ছেড়ে চলে গেছে, হয়তো নিজের থেকে পালাতেই। এখন সে বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার, অনেক পয়সাও করেছে শুনেছি। অনেকদিন বাদে কাল টিউলিপ বেঙ্গলে দেখা হল।
আপনি সেদিন টিউলিপ বেঙ্গলে ছিলেন?
হ্যাঁ, বিনুর কিছু ডকুমেন্ট ছিল এ বাড়িতে, সেগুলোই ওকে দিতে গিয়েছিলাম। অবশ্য দুর্ঘটনা ঘটার আগেই ফিরে এসেছিলাম।
আচ্ছা, আপনি কিছু অর্ড দেখেছিলেন সেখানে? মানে বিনোদিনী কেমন ছিলেন?
না, অর্ড কিছুই দেখিনি। আর বিনু তখন ব্লগ লিখছিল, আমি ফাইলটা রেখেই চলে এসেছিলাম। বাড়ি ফিরেই অবশ্য আবার যেতে হল।
থ্যাংক ইউ ডক্টর মজুমদার, আজকে উঠি। ও, শেষ একটা প্রশ্ন করে যাই, যদি বিনোদিনী খুন হয়ে থাকেন তাহলে আপনি কাউকে সন্দেহ করেন?
সন্দেহ করাটা আমার কাজ নয় মিস্টার চৌধুরী, দ্যাটস ইওর জব। তাও বলতে পারি, সাক্ষী উইগওয়ালার সাথে কথা বললে হয়তো আরো তথ্য পাবেন, দ্যাটস ইট। এর বেশি আর কিছু বলতে পারবো না। গুড ডে।
ধৃতিকান্তর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরতে ফিরতে তিতির ভাবছিল, ধৃতিকান্ত কি রকম লোক, যার বেটার হাফ মারা গেছেন কয়েক ঘন্টা আগে, সে এত ক্যাজুয়ালি কথা বলে কি করে? তাহলে কি আর কে দের সন্দেহই ঠিক? রাজার সঙ্গে তিতির যখন ওদের লিভিং রুমে ঢুকল, সুনীল তখন কোলে ট্যাব নিয়ে কফি খাচ্ছে। অডিও রেকর্ডিংগুলো ওরা গাড়িতে থাকতে থাকতেই পাঠিয়ে দিয়েছিল, আর ইতিমধ্যে সুনীলও বিনোদিনীর সেকেন্ড ব্লগ পোস্টটা পড়ে ফেলেছে। খিদের মুখে বাড়িতে বানানো স্যান্ডউইচ খেতে খেতে রাজা আর তিতির ওদের অবজারভেশন রিপোর্ট করল।
অডিওগুলো শুনলে মামু?
শুনলাম। আচ্ছা, তোরা কি গাড়ি ছেড়ে দিয়েছিস নাকি?
না না, গাড়ি পার্ক করে মোহন বিড়ি ফুঁকতে গেছে, ভাবছি ছেড়ে দেবো।
না না, ছাড়িস না ছাড়িস না, আরো দুটো জায়গায় যেতে হবে।
বলো কি মামু, আবার বেরোলো?
ইয়েস ভাগ্নি, ফোন, মগজ আর পেট, তিনটে ব্যাটারিতেই চার্জ দিয়ে নাও। আচ্ছা, ক্রাইম সিনের ছবি সব তুষার আমাকে পাঠিয়ে দিয়েছে বুঝলি, আমি তোদের ফরওয়ার্ড করে দিয়েছি, মেল দেখে নিস। দেখ, এই হচ্ছে জ্যানারি রুমের ছবি, বেশ চড়া আলোয় তোলা, বিনোদিনী মেঝে পড়ে আছেন।
মামু, জুম করে দেখছি, তাও র্যাশ তো চোখে পড়ছে না।
আমিও কিন্তু দেখতে পেলাম না সুনীল দা।
তুমি দেখতে পাচ্ছ?
আমিও পাইনি, এগুলো বোধ হয় ইঞ্জেকশন দেওয়ার পরের ছবি, র্যাশ ততক্ষণে হয়তো মিলিয়ে গেছে। এই দেখ, এই ছবিটায় টেবিলটা ভালো করে দেখ, কয়েকটা অ্যাম্পিউর আর আইভি নিবিল পড়ে আছে, এগুলো তুষার সিজ করেছে।
ডেরিফাইলিন, ডেকাড্রন, ডোপামিন আর অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশনের অ্যাম্পিউল কেমিক্যাল অ্যানালিসিস এর জন্য পাঠানো হয়েছে।
তাহলে কি ওষুধগুলোর মধ্যেই কোনো একটা পাল্টে বিষ রাখা থাকতে পারে বলছো?
আরে না, তা নয়, অনেক সময় ভেজাল ওষুধের কারণেও মৃত্যু হতে পারে, তাই কোনো এক নিলেই বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এই ছবিগুলোতে সেই চুরি যাওয়া শোপিস, এই দিদির নামটা কি যেন বল, ওই
আমরাবর্ত,
হ্যাঁ হ্যাঁ রাইট, আমরাবর্ত, সেটা কিন্তু এই ছবিগুলোতে দেখছি না। শোপিসটা বোধহয় তার আগেই চুরি হয়ে গিয়েছে। তুষার সেদিন বলল জ্যানাডু হলটা তিনটে জোনে ভাগ করা ছিল আর সব জায়গায় পুলিশের লোক কভার করেছে ফটোতে, কিন্তু ওই শোপিস আমরাবর্ত কোথাও নেই। তিনটে জোনের প্রতিটা ইঞ্চির ছবি আছে এখানে, অর্থাৎ ছবিগুলো তোলার আগেই জিনিসটা গায়েব হয়েছে।
আচ্ছা মামু, বিনোদিনী অসুস্থ হওয়ার সময় কে কোথায় ছিল?
বিনোদিনী যখন মেঝেতে পড়ে গেলেন তখনই তোর সুনীতাদি সামনেই ছিল, অবভিয়াসলি একটু দূরে দাঁড়িয়ে কথা বলছিল ইলা আর পাখি। মেকআপ জোন আর শুটিং জোনে যাতায়াত করছিল সাক্ষী আর আমিশা। শুটিং জোনে গুলতানি করছিল বিবি মেহতা আর আরকে দে। পরে এসে ওদের জয়েন করে ইলা। বিনোদিনী মেঝেতে পড়ে যেতেই সবাই ওর দিকে চলে আসে, আর সিংহাসনের উপরে ছিল আমরাবর্ত, আনগার্ডেড। ও, সেই ফাঁকি শোপিসটা চুরি হয়ে গেছে।
ঠিক, আমারও তাই মনে হয়। শোন, তোরা তাহলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়, প্রথমে সাক্ষীর কাছে যাবি, তারপর আমিশা।
আচ্ছা।
তিতিররা মাত্র এক কিলোমিটার এগিয়েছে এমন সময় মাঝপথেই আমিশা ফোনে জানিয়ে দিলেন যে আজকে ওর হচ্ছে না, অগত্যা বিবি মেহতার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। প্রথমে উনি বলেছিলেন আজ হবে না, কারণ উনি এখনও শুক্রবারের শোয়ের জন্য রিহার্সাল করাচ্ছেন বারুইপুরের লেকসাইড ক্লাবে। তারপর কাজের ফাঁকেই কিছুটা সময় দিতে রাজি হলেন। ঠিক হলো যে সাক্ষীর হেয়ার স্টাইলিং স্কুল থেকে তিতিররা সোজা বারুইপুর রওনা দেবে। দাঁড়িয়ে এসে পৌঁছল কিড স্ট্রিটে, সেখানেই একটা বেশ বড় স্পেস নিয়ে সাক্ষী স্পা, নাম সাক্ষীজ। সাক্ষীর বয়সও বিনোদিনীর মতোই, 55-এর আশেপাশে, হাইট প্রায় 5 ফিট 10 ইঞ্চি, পরনে একটা টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর বটল গ্রিন জিন্স। সাক্ষীর চেহারা পেশিবহুল, চুল লাল রঙে ডাই করা আর দুকানে প্রচুর ইয়ার স্টাড, সব মিলিয়ে ভদ্রমহিলাকে দেখতে ইউনিক, চোখে পড়ার মতো। উনি তখন একটা ক্লাস নিচ্ছিলেন। তিতির সাক্ষীর বাচনভঙ্গি দেখে বেশ ইমপ্রেসড হল। স্মার্টনেস আর রুডনেসের একটা সুন্দর কম্বিনেশন। লেকচারের শেষে সাক্ষী ওদের দুজনকে ইশারা করলেন পেছনের একটা কেবিনের দিকে যেতে। তিতির তার মোবাইলে রেকর্ডার অন করে ব্যাগে ঢুকিয়ে দিল।
উফ, কত যে বকতে হয় না এই ক্লাসগুলোতে। মাইন্ড ইফ আই স্মোক?
নট এট অল। আপনি তো পারসি, রাইট?
হফ পারসি, হফ বঙালি। আমার মা রানাঘাটের মেয়ে।
ও,
তাহলে আমরা বিনোদিনী দেবীর ডেথ নিয়ে কথা বলি।
বিনি ওয়াজ মার্ডার্ড, রাইট?
এখনো কনফার্ম হয়নি।
আচ্ছা, গ্ল্যামার ওয়ার্ল্ডের এক নম্বর হেয়ার স্টাইলিস্ট হওয়াটা ঠিক কতটা সম্মানের?
যে কোনো ফিল্ডে এক নম্বর হওয়াটাই সম্মানের, দু নম্বরকে কেউ মনে রাখে না। কিন্তু এর সঙ্গে বিনির ডেথের কি সম্পর্ক?
ম্যাম, বিনোদিনী যেই সময়ে নাম্বার ওয়ান নায়িকা ছিলেন তখন আপনি ওর হেয়ার স্টাইলিস্ট ছিলেন, ওর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কিরকম?
আচ্ছা, আমি কিন্তু শুধুই হেয়ার স্টাইলিস্ট ছিলাম না, 4-5টা হিন্দি ফিল্মে হিরোইনের রোলও করেছি।
তাই?
ইয়েস ডার্লিং, আমি বিনিকে অনেক দিন থেকে চিনি। সেই যে বছর মিস ইন্ডিয়া জিতল আমিও তো একজন কন্টেস্টেন্ট ছিলাম। একটা পার্সোনাল কারণে আমি কম্পিটিশন থেকে নাম বিড্র করে নিয়েছিলাম ফাইনালের দিন।
ও,
এনিওয়ে আমার এই নিয়ে কোনো রিগ্রেট নেই। আই এম হ্যাপিলি ম্যারিড নাও। ইনফ্যাক্ট আমার ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। আমার ক্যারিয়ার বেশ ভালো ওয়ার্কআউট করেছে, কাজে এই বয়সে কী হলে কী হতো তা নিয়ে ভাবি না। বিনি অ্যান্ড আই ওয়ার গ্রেট ফ্রেন্ডস, শি ওয়াজ এ লেজেন্ড। এখনো বিশ্বাস হচ্ছে না যে ও আর।
রাজা বসে বসে ভাবছিল যে মহিলা ভীষণ ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন। একটু তাকিয়ে দেওয়ার জন্য সে বলল,
যাই বলুন, সুপারস্টার আর তার হেয়ার স্টাইলিস্টের মধ্যে কি বন্ধুত্ব হয়?
ডোন্ট বি সিলি, আর যাই করি না কেন বেগিং বোল নিয়ে বেরোই না।
বেগিং বোলস নিয়ে কে কান্নাকাটি করে? বিনোদিনী?
বিনি, ও ভিক্ষে চাওয়ার মেয়ে নয়। ওর কিছু লাগলে ও চুরি বা ডাকাতি করবে, বা ধার করে আর ফেরত দেবে না। ভিক্ষে চায় ওর বর ধৃতিকান্ত, দ্য সো কল্ড রেক্লুসিভ হাজবেন্ড।
কি বলছেন? আমরা তো দেখলাম ওর অবস্থা বেশ ভালোই, মানে গুড প্র্যাকটিস।
গুড বাট নট ফ্যাবুলাস। ধৃতিকান্ত অত্যন্ত ফালতু লোক, খালি বাপ দাদার ফাঁপা অ্যারিস্টোক্রেসি দেখায়। বাঙালিরা একটা ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করে না ফর দ্যাট, কি জানো?
বনে দিয়া না?
রাইট, বনে দিয়া না, থ্যাংক ইউ। তা বাইরে যতই বনে দিয়া না দেখাক, বাজারে ওর প্রায় 5 কোটি টাকা দেনা, তা জানো?
5 কোটি?
ইয়েস। বিনির বর একজন গ্যাম্বলার, বা বলা ভালো একজন লাকলেস গ্যাম্বলার। মাসে 2 বার নেপালে যায় জুয়া খেলতে, একবারও যেতে না, উল্টে লাখ লাখ টাকা হারিয়ে আসে। রুলে, ক্র্যাক জ্যাক, অল সর্টস অফ কার্ড গেমস। এমন কোন গেম নেই যাতে ধৃতিকান্ত টাকা খুইয়ে আসেনি।
বাড়িটাও তো মর্টগেজ।
বলেন কি, ওই বাড়ির ভ্যালুয়েশন তো 10 কোটির কম নয়?
মাছ মাছ ম, ব্যাংক লোনের টাকাও ওই নেপালের ক্যাসিনোতেই উড়িয়ে এসেছে, এখন আর ইএমআই দিতে পারছে না। ব্যাংক ওই বাড়ি ক্রোক করলো বলে রেগুলার ফোন করে বিনির কাছে কান্নাকাটি করতো, ভিক্ষে চাইতো, টাকা দাও টাকা দাও।
বিনোদিনী কখনো টাকা দিয়েছেন? মানে এই ব্যাপারে আপনি জানেন কিছু?
বিনি টাকা তো দেয়নি, উল্টে শুষে নিয়েছে ধৃতিকান্তকে। সারাটা জীবন ধরে বরকে যেভাবে পেরেছে ইউজ করেছে। বিনি অবশ্য বরাবরই এরকম ছিল, আমি খুব একটা সারপ্রাইজ নই।
আচ্ছা, বিনোদিনী নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন ছিল?
ওর লিগের একজন সুপারস্টারের যেমন হওয়া উচিত তেমনই, মানে ওই বাইরের চটকদারি আর ভেতরে গলা পর্যন্ত লোনে ডুবে আছে এমনটা নয় মোটেই। যখন ওর ক্যারিয়ার একদম পিকে ছিল, তখন তো বোধ হয় শি ওয়াজ দ্য হায়েস্ট পেড অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া। এছাড়া চিরকালই বড় বড় ব্র্যান্ড এন্ডর্সমেন্টের কন্ট্রাক্ট পেয়েছে, বিভিন্ন শহরে সম্পত্তি টম্পত্তি অনেক করেছে। বিনোদিনী মানুষ যেমনই হোক, শি ওয়াজ কোয়াইট আ প্রফেশনাল। আর টাকা পয়সার ব্যাপারে ভীষণ শিয়ানা, কীর্তি বললেও বলা যায়। বাজে খরচ যতটা সম্ভব অন্যের ঘাড় ভেঙেই করত, আর নিজের টাকা সবসময় নিজেই ম্যানেজ করত। শি ডিডন্ট হ্যাভ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, কাউকে বিশ্বাস করত না। আসলে নিজে ওরকম তো, সেই জন্যেই।
কাউকে বিশ্বাস করতেন না, এদিকে আপনাকে বিশ্বাস করে এত কথা বললেন।
ওই যে বললেন সুপারস্টার আর হেয়ার স্টাইলিস্ট, আমরা অনেক কথাই জেনে ফেলি ইচ্ছে না থাকলেও। অভিনেতারা জীবনে যতটা সময় মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কাটান, তার অর্ধেকও নিজেদের পার্টনারের সঙ্গে কাটাতে পারেন কিনা সন্দেহ আছে। ঘন্টার পর ঘন্টা ধরে ও চুল ঠিক করার সময় কত ফোন আসত, কত লোকের সঙ্গে ওকে কথা বলতে শুনতাম। আর মানুষটাকেও তো প্রায় শুরুর দিনগুলো থেকে চিনি, কাজেই বিনোদিনী সম্পর্কে একটুকু জানার জন্য আমাকে ওর ম্যানেজার হতে হতো না।
বুঝলাম।
কুইন বি আর ওর স্বামীর মধ্যে তাহলে এত অশান্তি ছিল? ওর ব্লগ পড়ে তো মনে হয়েছিল ওদের বিয়েটা ভীষণ ফেয়ারি টেলের মতো।
ফেয়ারি টেল মাই ফুট। বিনি ওই ডাক্তারকে বিয়ে করেছিল টু প্রুভ আ পয়েন্ট, সোজা ভাষায় মোহে পড়ে। ওরকম সাবেকি বাড়ি প্লাস ডাক্তার, ওই যে তখন বললাম বনে দিয়া না, তারই লোভে। আরও একটা ব্যাপার ছিল, ধৃতিকান্ত একজন দারুণ প্লাস্টিক সার্জন, বিনি সব সার্জারি তো ধৃতিরই করা।
প্লাস্টিক সার্জারি বিনোদিনীর? কিন্তু উনি যে বলতেন উনি এজিং গ্রেসফুলি থিওরিতে বিশ্বাস করেন।
সাহিত্যিক, তুমি প্রচুর ফিল্মি ম্যাগাজিন পড়ো বলে মনে হচ্ছে। বিনি অন্তত 15 বার নিজের শরীরে প্লাস্টিক সার্জারি করিয়েছে। তুমি কি ভাবছো বিনি ধৃতির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বারবার কলকাতায় দৌড়ে আসতো? ও আসতো অপারেশন করাতে, আজ নাক সরু করালো, কাল গালে ডিম্পল ফেললো, পরশু গলার চামড়া স্ট্রেচ করালো। লিস্ট বানাতে বসলে শেষ হবে না। বোটক্স তো প্রতি 6 মাসে একবার করে।
তার মানে ফ্রিতে দামি দামি সার্জারি। এই জন্যই ডক্টর ধৃতিকান্ত মজুমদার মনের দুঃখে ভায়োলিন বাজাচ্ছে।
ভায়োলিন যেটা ধৃতিকান্ত স্টাডি রুমে শোকেসে আছে?
ইয়েস, সেটা নিয়মিত বাজানো হয়। ওয়ায়াগুলো রীতিমতো চকচক করছিল।
ওটা কার ভায়োলিন জানো?
না, প্লিজ এনলাইটেন আস।
তোমরা আমাটি ফ্যামিলির নাম শুনেছো? দ্য ইটালিয়ান ভায়োলিন মেকার্স। আন্দ্রেয়া মাটি ওয়াজ দ্য ফাদার অফ মডার্ন ভায়োলিন। ফ্রান্সের চার্লস দ্য নাইনথের কোর্টে বাজানোর জন্য আন্দ্রে মোট ২৪টা ভায়োলিন তৈরি করেন। ধৃতির কাছে ওই ২৪টা ভায়োলিনের একটা আছে, আমি জানি, কারণ আমি একটু একটু বাজাতে পারি। সেই কথাটা জানার পর ধৃতি, মানে যখন ওর সঙ্গে প্রথম আলাপ হয় আর কি, তখনই বলেছিল ওর ওই ভায়োলিনের ব্যাপারে। আমি প্রথমে ভেবেছিলাম বড়াই করছে, হয়তো তখন তাই করেও ছিল। কিন্তু আজ থেকে প্রায় বছর দেড়েক আগে বিনুর একটা ফিল্মের সেটে ধৃতির সঙ্গে দেখা হতে ও বলল ভায়োলিনটা বেচতে চায়, আমি কোনো বায়ার ধরে দিতে পারবো কিনা। আমি তো পরিষ্কার না বলে দিলাম, ওদের বড়বউয়ের গোলমেলে কারবারে কে থাকবে বাবা। তাছাড়া আমার পুরনো জিনিস সম্পর্কে আগ্রহ থাকলেও যে কিউরিও কালেক্টরদের সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই।
এই ভায়োলিনটা বেচলে কত টাকা আসতে পারে সেটার কোনো আইডিয়া আছে?
লাস্ট অকশনে যেটা বিক্রি হয়েছিল তার দাম উঠেছিল ২৬০,০০০ ডলারের উপরে।
মাই গড, তাহলে এটা বেচে দিলেই তো ধৃতিকান্ত সব প্রবলেম সলভ হয়ে যাবে।
Not so easy dear, কারণ বিনোদিনী কিছুতেই ধৃতিকে ভায়োলিনটা বিক্রি করতে দিচ্ছে না। ও যে নিজেই ওটা মুম্বাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে রাখেনি এই যথেষ্ট। যখনই ধৃতি আমাটি ও অন্য আর্টিফ্যাক্টস বিক্রি করার জন্যে জোড়াজুড়ি করত, বিনিয়োগকে ডিভোর্স, অ্যালিমনি এসবের ভয় দেখাত। দামি জিনিসের প্রতি ওর একটা অ্যাট্রাকশন ছিল, হাত ছাড়া করতে চাইত না।
বুঝলাম। আচ্ছা, বিনোদিনী যখন অসুস্থ হয়ে পড়লেন আপনি কোথায় ছিলেন?
বিনি তখন একটা ইন্টারভিউ দিচ্ছিল, আমি ওর হেয়ার স্টাইলিস্ট, তাই আশেপাশেই ছিলাম। আমিশাও ছিল, অবশ্য আমিশার চাপ আমার চেয়ে অনেক বেশি ছিল।
কেন? আমিশা তো মেকআপ আর্টিস্ট, ওর চাপ আপনার চেয়ে বেশি ছিল কেন?
বিনির একটা বাজে হ্যাবিট ছিল, খালি দাঁত দিয়ে নখ খেত, তাই আঙুলের মেকআপ উঠে যেত বারবার, শুটিংয়েও এই নিয়ে খুব প্রবলেম হতো।
বিনোদিনীকে ইনজেকশন কে দিল?
এটা তো মনে নেই, সরি। ওর তো সিভিয়ার অ্যাজমা ছিল, আমি দেখেছি ও নিজে ইনজেকশন নিত, ওর মেডিকেল কিটটা সব কিছু থাকত। সেদিন বোধ হয় ইলা ঘাট ছিল নাকি প্যারামেডিকরা, আর কে দেও হতে পারে ঠিক মনে নেই। আমি তখন বিনির মাথার কাছে, বিনি বলল আমই দায়ী।
আমই দায়ী না আমি দায়ী? বিনোদিনী এক্স্যাক্টলি কি বলেছিলেন এটা এটা একটু ভেবে বলুন প্লিজ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট।
আমি দায়ী বাংলায় বলল, এটা শিওর। বিনি চোখ খোলার চেষ্টা করলো, তারপরে বলল আমি দায়ী। হতে পারে আমি দায়ী বলেছিল, না I may be wrong.
আমি দায়ী, এর মানেটা কি?
Wait, wait. বিনি বলেছিল আমি দায়ী, I'm sure of it now. এভাবে থেমে থেমে বলেছিল, ওটাই ওর লাস্ট ওয়ার্ডস।
বিনোদিনীকে মার্ডার কে করতে পারে বলে আপনার মনে হয়?
আপনি ডিটেকটিভ, আমি হেয়ার স্টাইলিস্ট, আপনার মাথার ভেতরের ব্যাপার নিয়ে কারবার, আর আমার কাজ মাথার বাইরের জিনিস নিয়ে। তবে বিবি মেহতার সঙ্গে কথা বলে দেখুন, ইফ ইউ উইশ। না, এবার আমার উঠতে হবে। অল দ্য বেস্ট উইথ ইয়োর ইনভেস্টিগেশন, বাই।
তিতিরের পাঠানো অডিও ফাইল শোনা শেষ করে সুনীল একটা সিগারেট ধরালো। একটু আগেই পুলিশ কমিশনারের ফোন এসে গেছে, তদন্ত কদ্দূর এগোলো সেসব খোঁজ নিচ্ছিলেন, ওদের পক্ষে তাড়া দেওয়াটা স্বাভাবিক, এমন একটা কেসে মিডিয়া আর পাবলিকের সাংঘাতিক চাপ থাকে। কিন্তু সমস্ত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার আগে সুনীল কিছুই বুঝতে পারছে না। একটু পরে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার তুষার এলো ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট নিয়ে। পাতা উল্টাতে উল্টাতে সুনীল চমকে উঠল।
এটা কি করে হয়?
সেটাই তো স্যার, বিনোদিনীর বডিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে। মৃত্যুর আগে যেসব ইঞ্জেকশন দেওয়া হয়েছিল,
কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল রিপোর্টে আছে নিশ্চয়ই?
এই তো ডেরিফাইলিন, ডেকাড্রন, ডোপামিন বা ওই অ্যান্টি অ্যালার্জিক, এই সবগুলোরই ট্রেস বডিতে পাওয়া গেছে। কেবল
আর্সেনিকের সোর্সের কোনো এক্সপ্লেনেশন নেই, এই তো?
রাইট স্যার।
এই রিপোর্টটা ফটোকপি তো? তাহলে এটা আমার কাছে থাক। পরশু ম্যাঙ্গোর শো, তারপর বিনোদিনীর ফিউনারাল অ্যাটেন্ড করে সবাই কলকাতা থেকে বেরিয়ে যাবে। তার মানে যা করার পরশুর মধ্যে সেরে ফেলতে হবে। কেসটা যে গণ্ডগোল সেটা বোঝাই যাচ্ছিল, তার মধ্যে পাটা গেল। আচ্ছা তুষার, ওই বিনোদিনীর ক্রিমেশন কাল হচ্ছে না কেন? বডি তো তোমরা ছেড়ে দিতেই পারো।
আসলে বলিউড থেকে বেশ কিছু সেলিব্রিটি আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই বিনোদিনীর শেষকৃত্য আয়োজনের দায়িত্ব নিয়েছেন। ওর প্রচুর ফ্যানেরাও আসবে সারা দেশ থেকে, অতএব শনিবারও বেশ চাপ থাকবে।
বুঝলাম।
আচ্ছা স্যার, আপনি এখন কি করবেন?
আমি এখন কুইন বি ব্লগসের থার্ড এন্ট্রি পড়ব। তিতিরার রাজাকেও বলে দিয়েছি পড়ে নিতে, সুবিধা হবে।
তাহলে স্যার আমিও পড়ি।
আগের দুটো পড়েছ?
হ্যাঁ, আজ সকালেই পড়েছি।
গুড। এই যে থার্ড এন্ট্রি, শুরু করা যাক।
পাক্কা এক মাস, এক মাস বাদে ফিরে এলাম আপনাদের কাছে। আসলে কি হয়েছে জানেন, আমি না আমার নিজের শরীর নিয়ে একটু ব্যস্ত। আপনারা অবশ্য বলতেই পারেন যে কুইন বি এত ফিট, তার আবার শরীরের চিন্তা? হ্যাঁ, আপনাদের এন্টারটেইন করতে করতে না এই শরীরে নানান রোগ বাসা বেঁধেছে। পুরো লিস্ট যদি এখানে দিয়ে আপনাদের তো চোখ কপালে উঠে যাবে। আমার আস্থানা আছে এটা তো আপনারা সবাই জানেন। যাকে যা ছাড়ো তো, অসুখ বিসুখের কথা আজকে থাক। শেষ যে পোস্টটা করেছিলাম সেখানে বলেছিলাম না যে মুম্বাই পর্বের কথা শোনাবো? কিভাবে আমি ইভ ম্যাগাজিন আয়োজিত মিস ইন্ডিয়া প্যাজেন্টে পার্টিসিপেট করেছিলাম। মুম্বাই এসে বুঝলাম যে মায়ানগরী নামটা মুম্বাইয়ের জন্য একদম সার্থক। প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়ে দেশের নানান গ্রাম সহ শহরতলি থেকে মুম্বাইতে আসে ফিল্মে অভিনয় করার জন্য। কেউ ভাবে এক নম্বর নায়িকা হব, কেউ বা ভাবে কিশোর কুমারের থেকেও বড় সিঙ্গার হব, টাকা গাড়ি খ্যাতি সব সব পাব। কিন্তু সামলে নেওয়ার আগেই তারা সমুদ্র নগরীর ঘূর্ণিপাকে পড়ে যায়, আর মুম্বাইয়ে বেড়ে চলে এক্সট্রার সংখ্যা। সবাই কি আর এক নম্বর হতে পারে? আমি মুম্বাই শহরে পা দিয়ে বুঝলাম যে আমাকে পাল্টাতে হবে। আমার জীবন থেকে একটা একটা করে চ্যাপ্টার মুছে ফেলতে হবে, নইলে এগুলো যাবে না। এবারেই মুছে গেল টালিগঞ্জ মেডিকেল কলেজের ক্যান্টিন, সুধীরবাবুর বাড়ি, আস্তে আস্তে ঝাপসা হয়ে এলো কলকাতা শহর। রয়ে গেল শুধু একজন, ধৃতিকান্ত মজুমদার। মিস ইন্ডিয়ার বাকি পার্টিসিপেন্টরা মিস কলকাতার থেকে কয়েক লক্ষ মাইল এগিয়ে। তাদের চলন বলন, কস্টিউম, স্মার্টনেস সব 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 আলাদা। সবাই ইন্ডিয়ার নানান মেট্রো শহরের উচ্চবিত্ত পরিবারের মেয়ে, আমার মতো দেহভূত কেউ নয়। যা আমাকে খেতে শিখতে হচ্ছে এই এটিকেট এরা নিজেরাই পরিবার থেকে নিয়ে এসেছে। আমি যদিও জানতাম যে আমার চাপা রং আমার অ্যাডেড অ্যাডভান্টেজ, যা অনেকেই আমার উইকনেস ভেবেছিল তা আজকে আমার স্ট্রেংথ। সেই জন্যই আমি আপনাদের ভালোবাসায় কুইন বি। টানা এক মাস ধরে গ্রুমিং হলো। সকালে উঠে প্রথমে জিম, তারপর সারাদিন ধরে ডিকশন আর এটিকেটের ক্লাস, তারপর সুইমিং, বিকেলে ক্যাটওয়াক, তারপর নাচের ক্লাস। রাতে না ঘুমের জন্য কোনো চেষ্টাই করতে হতো না, বিছানায় শুলেই একদম ঘুম। এখানে আমার রুমমেট ছিল সাক্ষী দেববালা, যে এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ হেয়ার ড্রেসারদের মধ্যে একজন। সাক্ষী ছোটবেলা কেটেছে কলকাতায়, ওর বাবা পার্সি, মা বাঙালি। আমাকে অল্প দিনের মধ্যেই যেভাবে আপন করে নিয়েছিল না, তা ভোলার নয়। ওই রকম কাট থ্রোট কম্পিটিশনে যে এত ভালো বন্ধু পাওয়া সম্ভব, সাক্ষীর সঙ্গে দেখা না হলে জানতেও পারতাম না। সেবারের মিস ইন্ডিয়ার ক্রাউন কিন্তু ওঠা উচিত ছিল সাক্ষীর মাথায়, এটা এতদিন পরে স্বীকার করতে আমার একটুও লজ্জা নেই। কিন্তু ফাইনালের দিন হঠাৎ কেউ কেন জানি না নিজের নামটা উইথড্র করে নিল। কেন যে করেছিল আমি আজও জানি না। পরে শুনেছি ওই সময় ওর জীবনে কোনো একটা সংকট ঘনিয়ে এসেছিল। মনে হয়েছিল বিষয়টা হয়তো ব্যক্তিগত, তাই ওকে আর এটা নিয়ে কোনোদিন প্রশ্ন করিনি।
সাক্ষীর সাথে আজও আমার দুর্দান্ত সম্পর্ক। আমার প্রায় প্রত্যেকটা ছবিতেই সাক্ষী হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছে। আমি আজও ওকে ভীষণ ভালোবাসি, রেসপেক্ট করি। যাই হোক, ভাগ্যের চক্রান্তে সাক্ষীর অবর্তমানে আমি হলাম মিস ইন্ডিয়া। জানতে পারলাম যে সাউথ আফ্রিকা সান সিটিতে মিস ইউনিভার্সের প্যাজেন্টে আমি ভারতকে রিপ্রেজেন্ট করব। তার আগে এক বছর আমাকে ইফ ম্যাগাজিনের সুপারভিশনে ট্রেনিং নিতে হবে। এইভাবে আমার জীবন একটা অন্য জোনে ঢুকে পড়ল। পলাশির আমবাগানের ঝি থেকে ধীরে ধীরে আমাকে আরো স্যাসি, আরো সেন্সুয়াল, আরো ডিজায়ারেবল হতে হল। আজকে এই অবধি থাকো। অনেকক্ষণ ধরে লিখছিলাম, এবার কিন্তু একটু টায়ার্ড লাগছে। কাল আবার চেক আপে যেতে হবে জানেন। ভালো থাকবেন সবাই, আর পারলে কাছের মানুষগুলোকে ভীষণ ভালো রাখবেন। টাটা, আপনাদের ক্রিম বি।
কুইন বি ব্লগের 3 নম্বর এন্ট্রি পড়ে থম মেরে বসে রইল রাজা আর তিতির। তাদের গাড়ি তখন গড়িয়া মোড় ক্রস করছে। সাক্ষীর কথা শুনে তার বা রাজার কারো মনে হয়নি যে ওর বিনোদিনীর প্রতি খুব একটা ভক্তি শ্রদ্ধা আছে। অথচ ব্লগে সাক্ষীর সম্পর্কে এত ভালো ভালো কথা লিখেছেন বিনোদিনী। অর্থাৎ কেউ একজন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন বা লিখছেন। এসব ভাবতে ভাবতেই ওদের গাড়ি একটা বিরাট বাহারি গেট পেরিয়ে এগিয়ে চলল একটা বেশ বড় বিল্ডিং এর দিকে। গ্রিনল্যান্ড ক্লাব এসে গেছে। গাড়ি থেকে নেমে ডান দিকে সুইমিং পুল রেখে রাজা আর তিতির এগিয়ে গেল গম গম মিউজিকের উৎস লক্ষ্য করে। গিয়ে দেখল ভেতরে একটা মেকশিফট স্টেজে কোরিওগ্রাফি সেশন চলছে, আর একজন বছর সাতেকের টাক মাথা ভদ্রলোক ইনস্ট্রাকশন দিচ্ছেন জিম ওয়ের পরা মডেলদের। তিতিরা রাজা বুঝল যে ইনি কোরিওগ্রাফার বিনয় ভূষণ মেহতা ওরফে বিবি। রাজা আরেকজনকে চিনতে পেরেছে। এখানে আসতে আসতেই রাজা এর ছবি দেখেছে হোর্ডিং এ, একটা টুথপেস্টের অ্যাডে। এর নাম প্রিয়া কাপুর, মুম্বাইয়ের নামজাদা মডেল। সে কানে ইয়ারপডস গুঁজে কথা বলছে। বিবিও তিতিরা রাজাকে দেখে নিয়েছেন এর মধ্যে। তিনি হাত তুলে ইশারা করে বসতে বললেন ওদের দুজনকে। অ্যাসিস্ট্যান্টের হাতের অ্যাশট্রেতে সিগারেটটা নিভিয়ে এগিয়ে এলেন পুলের পাশে বসার জায়গায়। সেখানে একটা টেবিল আর গোটা তিনেক চেয়ার রাখা।
আচ্ছা মিস্টার মেহতা, নাও নো 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 কল মি বিবি। ওকে বিবি, ম্যাঙ্গোরি প্রজেক্টটা আপনার কাছে এলো কি করে?
ওয়েল, ম্যাঙ্গো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তারা এখানে কিছু লঞ্চ করতে গেলে ইন্ডিয়ার বেস্ট ট্যালেন্ট স্কাউট করবে, এটাই তো ন্যাচারাল। আমাদের প্রজেক্টে কানেক্ট করার কাজটা করেছিল আমিশা। আসলে ম্যাঙ্গো এই লঞ্চে প্রিয়া কাপুরকে চেয়েছিল, আর প্রিয়া আবার আমায় ছাড়া কাজ করবে না। অতএব
আমিশাও আপনার পরিচিত?
Yes, of course, it's a small world, sir. আর শুধু আমিশা কেন, বিনু মানে আপনাদের ওই বিনোদিনী, সাক্ষী, এদের সবাইকেই আমি চিনি। এমনকি ম্যাঙ্গোর সিও ইলাকেও চিনি, বুঝতে পারছেন?
বিনোদিনীর মৃত্যুর সময় আপনি কি করছিলেন?
আমি আর আমকুমার আড্ডা মারছিলাম শুটিং জোনে।
আমকুমার?
সরি মাই ব্যাড, এটা আসলে বিনোদিনীর ফান্ডা, ওই সবাইকে বলে বেড়াতো। আম তার রামকুমার নয়, ওর নাম হওয়া উচিত রাম তা রামকুমার। ওকে একটু গোলগাল দেখতে তো। বিনোদিনীর আসলে লোকজনকে অল্প বুলি করার হ্যাবিট ছিল, ফান, ভেরি ফানি। এনিওয়ে, আমি আর কে দিয়ে বসে আড্ডা মারছিলাম, ওদিকে বিনোদিনী ইন্টারভিউ দিচ্ছিল, বাকিরাও ছিল এদিক ওদিক। হঠাৎ দেখলাম বিনোদিনী চেয়ার থেকে ধুপ করে পড়ে গেল, আমরা সবাই ছুটে গেলাম।
ওকে ইঞ্জেকশনটা কে দিয়েছিল মনে আছে?
ইলা ওর সেক্রেটারির দিকে ছুটে গেল, দেন প্যারামেডিক টিম মুহূর্তে চলে এলো, পাখি তখন স্ট্রেচারের জন্য চেঁচামেচি করছিল, বিনোদিনী সাক্ষীর কোলে মাথা দিয়ে শুয়েছিল,
ইলাওর মেডিকেল কিট ঘাটছিল।
বিনোদিনীর মেডিকেল কিট?
অফকোর্স, আমার কার। ইঞ্জেকশনটা ফাইনালি দিল একজন প্যারামেডিক স্টাফ। তারপর তো
কটা ইঞ্জেকশন দিয়েছিল?
অত খেয়াল নেই, ওরকম কেয়াসের মধ্যে কি আর অত খেয়াল থাকে নাকি। অন্য আরেকজন প্যারামেডিক স্টাফ বিনোদিনীকে সিপিআর দিল।
তাহলে বিনোদিনীর শরীর আরো খারাপ হলো কেন? ওর কি অ্যাজমেটিক স্প্যাজম হচ্ছিল?
আরে বাবা, অ্যাজমেটিক স্প্যাজমে কারোর গায়ে র্যাশ বেরোয় না, অনেকটা অনেকটা অ্যালার্জি হচ্ছে, এটা চাকা 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 মতো। ইঞ্জেকশন দিতেই র্যাশটা মিলিয়ে গেল। বাংলায় ওটা কি যেন বলে, আমবাত, আমবাত, ইয়েস আমবাত।
বাপ রে বাপ, চারিদিকে শুধু আম আর আম। প্রোডাক্টের নাম আমসূত্র, শো পিসের নাম আমরা বর্ত। আমতার, আমকুমার, পলাশির, আম বাগান, এদিকে মারা যাওয়ার আগে বিনোদিনীর গায়ে আম বাদ পেরল, আবার উনি আম আম আমি দায়ী বলে মারা গেলেন।
উইট এ সেকেন্ড, আমি দায়ী বলেছিল নাকি আমিশাই দায়ী বলেছিল?
আপনি কি মনে করেন আমিশাই ওকে খুন করেছে?
করতেই পারে, করতেই পারে, বিনোদিনীর শত্রুর অভাব ছিল না।
ও তা আর কে কে ওর শত্রু ছিল?
আমার কাছে আসার আগে যার কাছে গেলেন সেই তো সব থেকে বড় শত্রু।
সাক্ষী?
হ্যাঁ, সাক্ষী রিগওয়ালা, যাকে বিনোদিনী দায়িত্ব নিয়ে মিস ইন্ডিয়া প্যাজেন্ট থেকে আউট করেছিল।
আপনি জানলেন কি করে? সেটা তো মুম্বাইতে ছিল।
আমিও সেই বছর মুম্বাইতে, এটা বোধ হয় 1988। ইভ ম্যাগাজিন আমাকে কলকাতা থেকে ভাড়া করে এক বছরের কন্ট্রাক্টে মুম্বাই নিয়ে গেল। তখন অবশ্য নাম বম্বে ছিল, তো সেই সময় আমি বিখ্যাত গ্রুমিং আর্টিস্ট সিমিকা মার্চেন্টকে অ্যাসিস্ট করতাম।
1988 এ কি হলো?
তুমি তো বেশ বাচ্চা মেয়ে, তোমার সামনেই বলবো?
দেখুন, আমার গ্রাজুয়েশন কমপ্লিট। ভারতের সংবিধান আমায় ভোট দেওয়ার আর বিয়ে করার অধিকার দিয়েছে, আর কিছু?
ওকে 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 ওকে, ফাইন ফাইন। দেখো, মুম্বাইয়ের হোটেলে সাক্ষী আর বিনোদিনী রুমমেট ছিল, দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়, সেটা আমার নিজে চোখেই দেখা। একসঙ্গে গ্রুমিং, একসাথে ওয়ার্কআউট, সুইমিং, ডান্স ক্লাস, একসঙ্গে পার্টি করা, রিয়েল close friends, বুঝতে really close friends। হঠাৎ ফাইনালে দুদিন আগে বিনোদিনী আমার কাছে এসে বলল, বিবি বিবি আই নিড ইউর হেল্প। আমি জিজ্ঞেস করলাম, বিনু কি ব্যাপার? উত্তরে যা শুনলাম তাতে হতবাক হয়ে গেলাম। গত এক সপ্তাহ ধরে নাকি সাক্ষী বিনোদিনীকে প্রেম নিবেদন করছে। বিনোদিনী প্রথমে নাকি হেসে উড়িয়ে দিয়েছিল, ভেবেছিল সাক্ষী ওর লেগ পুল করছে।
তারপর?
তারপর বিনোদিনী বলল, সাক্ষী নাকি আগের দিন রাতে একটু ড্রিঙ্ক করে ওকে কিস করতে গিয়েছিল, চুমু খেতে গিয়েছিল। বিনোদিনী ন্যাচুরালি ওয়াজ ভেরি আপসেট, কিন্তু এর মধ্যে ও একটা প্ল্যান করলো। আমাকে রিকোয়েস্ট করলো ওদের ডাবল বেডরুমের কাবাটে ক্যামেরা নিয়ে লুকিয়ে থাকতে, তারপর সাক্ষীর প্রেম নিবেদনের ছবি তুলে রাখতে হবে। প্রথমে রাজি হইনি, কিন্তু বিনু বরাবরই কাজ আদায় করতে জানে, ইউ ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড, আমাকে রাজি করিয়েই ফেললো।
কিভাবে?
সেটা নাই বা বললাম, যাই হোক যাই হোক, তারপর যা হওয়ার তাই হলো। বিনোদিনী উঁচু দরের অ্যাক্ট্রেস, অনেকক্ষণ পর্যন্ত সাক্ষীকে অ্যালাউ করলো যাতে আমি কাবটের ভেতর থেকে পারফেক্ট শটগুলো নিতে পারি। তারপর বিনোদিনী সাক্ষীর অ্যাডভান্সেস রিজেক্ট করতে লাগলো, পটাপট 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 গোটা দশেক ছবি তুলে নিয়ে সাক্ষী কিছু বোঝার আগেই আমি পালিয়ে যাই। পরদিন সকালে ছবিগুলো ডেভেলপ করে বিনোদিনীকে দিলাম, বিনোদিনী সেগুলো ইভ ম্যাগাজিন অথরিটির হাতে তুলে দিল। ব্যাস, আর কি, পিকচার খতম।
এক্স্যাক্টলি কি হয়েছিল যদি কাইন্ডলি একটু বলেন?
ম্যানেজমেন্ট সাক্ষীকে দিয়ে লিখিয়ে নিল যে সে স্বেচ্ছায় প্যাজেন্ট থেকে নাম তুলে নিচ্ছে, আর বাকিটা তো বিনোদিনীর জন্য কেক ওয়াক।
কিন্তু সাক্ষী থাকলে বিনু কোনোভাবেই মিস ইন্ডিয়া হতে পারত না। সাক্ষীর পাল্লা যে বিনোদিনীর চেয়ে ভারী ছিল এই বিষয়ে কোনো সন্দেহই নেই।
ফটোগুলো যে আপনি তুলেছিলেন সেটা কি সাক্ষী জানতে পেরেছিলেন?
You are an intelligent girl. না, সাক্ষী ড্রাঙ্ক ছিল তখন জানতে পারিনি। ক্রমে আমার আর সাক্ষীর সার্কেলটা আলাদা হয়ে যায়। অনেক অনেক পরে আবার যোগাযোগ হয়, তখন আমরা কনসিয়াসলি বিনোদিনী বা মিস ইন্ডিয়ার পুরনো স্মৃতি নিয়ে আর কথাবার্তা বলিনি। আচ্ছা, এইবারে আমি উঠি কেমন? এই এই মেয়েগুলোর নামই সুপার মডেল, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং সুপার অ্যাবাউট দেম। এখনো প্রচুর রিহার্সাল বাকি, উঠি। হ্যাঁ, ওকে, ফ্রাইডে ফ্রি থাকলে প্লিজ এসো আমাদের শোতে, ঠিক আছে? ওকে, অল রাইট, বাই।
রাজাদা, এই কুইনলি তো মোটেও সুবিধার মানুষ ছিলেন না।
হ্যাঁ রে, তাই তো দেখছি। অবশ্য যারা খুব দ্রুত ওপরের দিকে যেতে চায় তাদের বোধ হয় এছাড়া আর কোনো পথ নেই। বিনোদিনী খুব তাড়া ছিল, তাই অন্যদের দুর্বলতা সুযোগ নিয়ে তাদের এক্সপ্লয়েট করেই এগিয়েছিলেন।
আর তাই পদে পদে শত্রু তৈরি করেছেন।
বাড়ি ফিরে সুনীলের সঙ্গে আলোচনা করতে বসে দেখা গেল সেও এ ব্যাপারে রাজার সঙ্গে একমত।
তিতির রাজা, সব মক্কেলকে কেমন দেখলি? গাট ফিলিং কি বলছে এদের মধ্যেই কেউ?
মোটিভ কিন্তু সবারই আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান।
হ্যাঁ, আমার ওদের মনে হয় বিনোদিনী কোনো না কোনোভাবে এদের সবাইকে এক্সপ্লয়েট করেছেন, বলা ভালো এদের মধ্যে কয়েকজনের জেনে শুনে ক্ষতি করেছেন। এবং ওর ব্লগ পড়ে মনে হচ্ছে না যে সে ব্যাপারে ওর কোনো রকম রিপেন্টেন্স হয়েছে।
কেন, তা কেন? ব্লগে তো উনি সবার সম্পর্কে ভালো ভালো কথাই বলেছেন।
তুই বলছিস সবাই মিথ্যে কথা বলছে?
ওয়াই নট, এখন তো আর বিনোদিনী নিজেকে ডিফেন্ড করার জন্য বেঁচে নেই, ওর নামে তাই এখন যা খুশি বলাই যায়।
হ্যাঁ, তা বলা যায়,
কিন্তু কোন রকম অসৎ উপায় ছাড়া এত দ্রুত এতটা ওপরে উঠতে গেলে যে প্রচন্ড প্রতিভার দরকার সেটা কি বিনোদিনী ছিল? আমার তো মনে হয় না। উনি বড়জোর একজন মাঝারি মানের শিল্পী, বা তার চেয়ে একটু বেশি। সেই জন্যই যেভাবে উনি বাকিদের সম্পর্কে মিছরি গোলা কথাবার্তা লিখেছেন সেটা আমার এখন আর খুব একটা বিশ্বাস হচ্ছে না। বরং যাদের প্রতি বিনোদিনী অন্যায় করেছেন তাদের একটা জোরালো মোটিভ আছে, এটা আমাদের কাজটা সহজ করে, আবার
আবার
আবার বেশ কিছুটা জটিলও করে দেয়। কারণ এরা তো কেউ হেজিপেজি নয়। সাক্ষী নিজের কাজের জন্য সমস্ত ধরনের পুরস্কার জিতেছেন, প্লাস ওর ওই হেয়ার ড্রেসিং এর চেইন, হাজার হাজার ছেলেমেয়েরা তাতে কাজ করে। ওকে ছিচকে চোরের মতো জেলে পড়লে তুষারের বন্ধন যাবে, এটা ঠিকই বলেছ। আচ্ছা, কাল তাহলে আমিশা, ইলা, পাখি ও বিনোদিনীর সম্পর্কে বাজে বাজে কথাই বলবে?
সেটার সম্ভাবনা বেশি। ও, আরেকটা ব্যাপার, বিনোদিনীর বডিতে আর্সেনিক পাওয়া গেছে, সেটা বললাম কি?
হ্যাঁ, তাহলে কি এই ব্যাপারটা অনেকদিন থেকেই চলছে নাকি? আর্সেনিক তো জানি কাজ করতে সময় নেয়।
সবই পরিমাণের উপর ডিপেন্ড করে রাজা। ধর তোর রেডমিট খাওয়া বারণ, তুই একটা বিয়ে বাড়িতে দু টুকরো খাসির মাংস খেলি, তাতেই কি তোর কিডনি ম্যাল ফাংশন করতে শুরু করবে? মনেহি না। কিন্তু ধর তোর রেগুলার ডায়ালিসিস হয়, তার মধ্যে তুই গোটা পাঁচ টুকরো সাঁটালি বিয়ে বাড়িতে, তাহলে সেই রাতেই তোকে নিয়ে জমে মানুষের টানাটানি হওয়া আশ্চর্য নয়।
আচ্ছা, কাল কি ম্যাঙ্গোর সিইও ইলা ক্যামেরনের ব্যাপারটা ফিক্স হলো?
স্বরাষ্ট্র সচিব নিজে ফোন করেছেন, তাতে মহিলা রাজি হয়েছেন, এসবের মধ্যে পরশু শো করছেন, তাই ওরও তো পুলিশ প্রোটেকশনের দরকার। বিনোদিনীর মতো একজন সুপারস্টার এভাবে মারা গেলেন, তার মধ্যে হোম সেক্রেটারি ফোন, রাজি হবেন না মানে? শুনে মনে হচ্ছে ইলা মহিলাটি স্নব টাইপের।
আলবাত স্নব রাজা,
বুকার প্রাইজ পাওয়া রাইটার রুম্পা বাগচি প্রাক্তন ব্যাচমেট, প্রাক্তন মিস টেক্সাস, এখন জ্যাক ক্যামেরনের বউ, উনি স্নব হবেন না তো কি তুই আমি হব?
তা বটে। তাহলে কাল আমরা প্রথমে ইলার ব্যাপারটা সেরে নেব টিউলিপ বেঙ্গলে, তারপর সেখান থেকে বউবাজারে আমিশা, সেখান থেকে সল্ট লেকে পাখির ফ্ল্যাট হয়ে ফিরব।
পারফেক্ট।
ও, আরেকটা জরুরি কথা, সাক্ষীর ইন্টারভিউটা তো শুনেই ফেলেছ, উনি বিনোদিনীর সম্পত্তির ব্যাপারে অনেক কিছু বললেন, ওগুলো একটু ভেরিফাই করতে হবে।
অবশ্যই মহিলা যদি অনেক টাকা পয়সা থেকে থাকে তাহলে ওর মৃত্যুতে কার সবচেয়ে বেশি লাভ হচ্ছে সেটা তো জানতেই হবে। ওটা আমি বাদল দাকে বলে ম্যানেজ করে নেবো, তুই চাপ নিস না।
এসবের মাঝে তিতির হঠাৎ বলল,
তিনার আসতে মনে হচ্ছে আরো 10 মিনিট লাগবে।
কি বল বুঝলি?
স্টুয়ের গন্ধ পাচ্ছি না এখনো।
ততক্ষণে কুইন বি ব্লগ এর পরবর্তী এন্ট্রিটা পড়ে ফেলি নাকি?
কুল, তোমাদের দুজনকেই লিংকটা টেক্সট করে দিয়েছি।
বেশ তাহলে পড়া যাক।
আবার আমার এক মাস দেরি হয়ে গেল না? এক মাস পরে আপনাদের সাথে কথা বলার সময় পেলাম। কেন এত দেরি হলো সে কথায় আসব। এদিকে আমার পাঠকের সংখ্যা তো প্রতিনিয়ত বাড়ছে, কমেন্টের সংখ্যাও প্রায় দ্বিগুণ। ক্ষমা করবেন, প্রত্যেককে তো আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু মানুষ আমাকে কমেন্টে জানিয়েছেন যে তাদেরও অ্যাস্থমা আছে, যার ফলে তাদের স্বাভাবিক জীবনযাপনে অনেক অসুবিধে হতো। আমার ব্লগ পড়ে ইন্সপায়ার হয়ে তারা ওষুধ খাচ্ছেন, লাইফস্টাইল পাল্টেছেন। আপনাদের পরিবর্তনে আমি খুব গর্বিত। এবার জানাই আমার এত দেরি হলো কেন। এর জন্য দায়ী আমার একটা বদ অভ্যাস জানেন, যা আমি আজও ছাড়তে পারিনি। বলি, সেটা হলো দাঁত দিয়ে নখ কাটা। মায়ের মুখে শুনেছিলাম যে আমার এই ব্যাড হ্যাবিটটা খুব ছোট থেকে তৈরি হয়েছিল। অনেক চেষ্টা করেও জানেন, এমনকি আঙুলের ডগায় নিম পাতার রস লাগিয়েও এটা ছাড়ানো যায়নি। এখনো নানান কারণে কখনো টেনশনে কখনো অন্যমনস্ক হয়ে আমি নেল বাইটিং শুরু করে দিই। আমি জানি যে মডেল বা অভিনেত্রীদের এই হ্যাবিট থাকার কথা নয়। যিনি কি আমার ম্যানিকিওর করে সে আমাকে এই কারণে কিন্তু ভীষণ বকে একাক সময়। আপনারা খেয়াল করবেন আমার ডান হাতের এক্সট্রিম ক্লোজ আপ শটগুলো না খুব কম ফিল্মেই আছে, আর যেখানেও আছে সেখানে ফলস নেল লাগানো। এবার কিন্তু এই বদ অভ্যাসের জন্যই আমাকে খুব ভুগতে হলো। নখ কামড়াতে গিয়ে একটা বিচ্ছিরি ইনফেকশন হয়ে গিয়েছিল আঙুলের ডগায়, জমে একেবারে চাচ্ছে তাই অবস্থা। সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা, ডান হাতের তর্জনী তো ফুলে একেবারে ডাবল সাইজ হয়ে গেল। প্লেন ধরে পালিয়ে গেলাম কলকাতায় আমার স্বামী ধৃতিকান্তর কাছে। ধৃতি আমার সার্জারি করে দিল, আমি তো বেহুশ ছিলাম। পরে ধৃতি বলল ইনফেকশনটা এতটাই ছড়িয়েছিল যে আর এক সপ্তাহ খানিক যদি দেরি করতাম আঙুলটা হয়তো বাদই দিয়ে দিতে হতো। ভাবুন তো, এদিকে আমার তো আবার সব রকম অ্যান্টিবায়োটিক্সও চলে না। জানেন, সাউথ আফ্রিকার সানসিটিতে যাওয়ার সময় একবার আমাকে একটা পেনিসিলিনের শট নিতে হয়েছিল। পেনিসিলিনের ডোজ দেওয়ার আগে না চামড়ায় অল্প একটু দিয়ে দেখা হতো ওষুধটা আমার স্যুট করবে কি করবে না। অ্যাকচুয়ালি সবাই কি তাই করা হয়, সেই অল্প ডোজেই আমার মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তখনই জেনেছিলাম যে আমার পেনিসিলিনে অ্যালার্জি আছে। এখন অবশ্য বাজারে নানান ধরনের অ্যান্টিবায়োটিক্স বেরিয়েছে, সেরকমই একটা ওষুধ দিয়ে আমাকে ভালো করে দিল ধৃতিকান্ত। সব মিলিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম এই আর কি। এতদিন কাজ করতে পারিনি, মুম্বাই ফিরে সেসব পেন্ডিং কাজ শেষ করতে হলো। এরই মধ্যে একটা নতুন ফিল্মও সাইন করলাম জানেন। তবে আজকাল তো ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হয়, তাই আপনাদের যে আগে ভাগে কিছু বলবো সে উপায় নেই। এইসব ঝামেলা মিটিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা করার সময় পেলাম। এই যে বেলা 10:30 বেজে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে জানেন। একটা ফিল্মের ডাবিং বাকি আছে, সেটা সেরে নিতে হবে। ভেবেছিলাম আজকে আপনাদের আমার মিস ইউনিভার্স জেতার গল্প শোনাবো, কিন্তু এত গোলমালের মধ্যে না আজকে হলোই না। আঙুলেও এখনো বেশ কিছুটা ব্যথা আছে। ধৃতিকান্ত এই ব্লগ দেখলে কিন্তু বেশ রেগেই যাবে ওর অবাধ্য রোগিনীর ওপর। পরের দিন সাউথ আফ্রিকা সানসিটি জয়ের গল্পটা আপনাদের অবশ্যই শোনাবো। প্রমিস, আপনাদের কুইনবি।
ব্লগটা শেষ করে সকলের কপালেই চিন্তার ভাঁজ পড়েছে। সুনীল তার অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করল,
বেশ কার কি মনে হলো বলে গেল?
মামু, বিনোদিনীকে ঠিক বুঝতে পারছি না, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার।
এত বড় একজন সুপারস্টার, এত মানুষের হৃদয়ে রাজ করেছেন, মডেল হয়ে বিশ্ব জয় করেছেন, এমন একজন অসাধারণ মানুষের চরিত্র কি তোর আমার মতো সাধারণ হবে?
সুনীলদা, তুমি আর যাই হও সাধারণ ন।
তুই দিচ্ছিস কেন, কিছু চাই নাকি?
আচ্ছা মামু, কেসটায় সবকিছু কেমন রিলেটেড তাই না?
হ্যাঁ তা তো বটেই, সবাই সবাইকে চেনে, এক্স ওয়াই এর হাড়ি খবর জানে, আবার ওয়াই এক্স এর অতীত কেচ্ছার পুরোটা জানে। যে ধৃতিকান্তকে নিয়ে বিনোদিনী আর কে দেখে এমন একটা ট্রমা দিলেন, সেই ধৃতিকান্ত মজুমদারের কাছেই আর কে দে এলেন নিজের সাইকোলজিক্যাল ব্লক সারানোর জন্য। আবার এই আর কে দেই ম্যাঙ্গোর এই প্রজেক্টটাও হাতে নিলেন। উনি এমনিতে যে লিগে কাজ করেন এই প্রজেক্টটা তার চেয়ে অনেকটাই নিচু দরের। আই এম শিওর এতে আর কে দের পারিশ্রমিক নিশ্চয়ই বেশ কম। তাও উনি এলেন কেন? পুরনো প্রেম চাগার দিয়েছে নাকি প্রতিশোধ নিতে? ওকে বিনোদিনী যতই রামতা রামকুমার বলুন, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফ্যাশন সার্কিটে আর কে দের নাম কুইন বির চেয়ে বড়। বয়স বাড়লে মডেলের দাম থাকে না, ফটোগ্রাফারদের তো সেই সমস্যা নেই। তারপরেও উনি এসেছেন মানে রামকুমার দে
গভীর জলের মাছ।
ইয়েস, তিতির দেবী, তিনিও তাঁর প্রাক্তন ক্রাশকে পরপারে পাঠিয়ে দিতে পারেন। আর ধৃতিকান্ত
ডক্টর মজুমদার দেনা মেটাবার জন্য তো বিনোদিনীকে রাস্তা থেকে সরিয়ে থাকতে পারেন।
আলবাত, সে তো পারেনি, কিন্তু তার জন্য এতদিন ওয়েট করা কি দরকার ছিল? বিনোদিনী কতবার ধৃতিকান্তের কাছে চিকিৎসা করিয়েছেন, কোনো একবার একটু কিছু করে দিলেই তো ল্যাটা চুকে যেত, এতদিন অপেক্ষা কেন? যদিও তার মোটিভ সুযোগ দুই ছিল, সেটা অবশ্য এখানে সবারই ছিল।
মামু, আমার মনে হয় সাক্ষী খুন করেছে।
না রে, এতটা নিশ্চিত হয়ে বোধ হয় বলা সম্ভব নয়। আমি বলছি না যে ওকে আমার সন্দেহ হচ্ছে না, তবে কাল বাকিদের সাথে কথা না বলা অবধি এভাবে শিওর হয়ে বলা যাবে না।
ব্যাস, আর কোনো কথা নয়।
এতক্ষণে শিউলি হঠাৎ রান্নাঘর থেকে উড়ে এসে এক ধমকে তখনকার মতো আলোচনাটা থামিয়ে দিল।
শুনো, চুপচাপ খেয়ে, তারপরে ওষুধ দেব। ওষুধ খেয়ে সোজা শুতে যাবি। যদি দেখেছি রাতে মোবাইল দেখছিস, ফোনটা ছুঁড়ে ফেলে দেবো। তিতির, তুইও খেয়ে নিবি, আর এই যে রাজা, তুইও।
এই তোর কথা বলিস না, তারপরে ঝর্ণি তোদের মোবাইলও ছুঁড়ে ফেলে দে।
পরদিন সকালে রাজা আর তিতিরের ইন্টারভিউ পর্ব শুরু হলো মেকআপ আর্টিস্ট আমিশাকে দিয়ে। আমিশা থাকেন বউবাজারে প্লাসি প্লাজায়, সেখানকার কমিউনিটি হলেই আমিশা দেখা করবেন।
তাই ভাবি, জায়গাটা এত চেনা লাগছে কেন? তুষারের ফ্ল্যাটও তো এইখানেই।
তুমি তুষারদার বাড়িও চেনো?
ওমা, চিনবো না কেন? এর আগে দু একটা কেসে তো আমরা একসঙ্গে কাজও করেছি। একবার কেস মেটার পর আমি আর সুনীলদা ওর ফ্ল্যাটে আড্ডাও দিতে গেছিলাম।
শুকনো আড্ডা না ভিজে আড্ডা নাকি দুটোই?
কলেজটা পাশ করে না তুই বড্ড পেকেছিস, বুঝলি তো? হ্যাঁ, কাদের সঙ্গে মিশছিস বলতো?
তোমাদের মতো লোকজনের সঙ্গে তাহলে মেশা উচিত নয় বলছো?
নিজেদের মধ্যে বকবক করতে করতে হঠাৎ সাদা সালোয়ার কামিজ পরা আমিশাকে দেখেই প্রথমে একটা ধাক্কা লাগে তিতিরের। কে বলবে এই মহিলার বয়স 50? সমাজের চলতি ধারণা অনুযায়ী যে ধরনের সুন্দরীদের ডানা কাটা পরি বলা হয়, এই বয়সেও আমিশা যেন ঠিক তেমনই। তিতিরের মনে হয় ইনি মেকআপ আর্টিস্ট না হয়ে নিজে মডেল বা নায়িকা হলে বোধহয় বেশি মানাত। কিন্তু সেটা যে কেন সম্ভব হয়নি তার উত্তরও পেয়ে গেল ভদ্রমহিলার সামনে বসে। আমিশার হাইট 4.5 ফুটও হবে কিনা সন্দেহ। ওর পা চেয়ার থেকে মাটিতে পর্যন্ত পৌঁছায়নি। প্রাথমিক আলাপচারিতার পর চা নিয়ে বসে ওরা আসল কথায় চলে গেল।
আচ্ছা, আপনি তো থাকেন আমেরিকায়?
হ্যাঁ, শিকাগোতে। বড় কোনো কাজ থাকলে মুম্বাইতে আসি।
তাহলে ভারতে বাড়ি বলতে এখন এখানকার এই ফ্ল্যাটটা?
না না, আমার দেশের বাড়ি তো নদিয়ায়, কলকাতায় একটা ফ্ল্যাট রাখতে হয় তাই এটা কিনে রেখেছি। মুম্বাই আর বেঙ্গালুরুতেও একটা করে আছে। আচ্ছা, আমায় না একটু বেরোতে হবে, ওকে? তো সরাসরি বিনুর কথায় আসা যাক নাকি?
বেশ, বলছি বিনোদিনীর মডেলিং ক্যারিয়ার তো আপনি কাছ থেকে দেখেছেন, সেই সম্বন্ধে যদি কিছু বলেন।
কাছ থেকে বলতে ওই মুম্বাই ফেস থেকে। ওর মিস ক্যালকাটা যেতার সময় ওকে আমি চিনতাম না। টু বি অনেস্ট, আমি আর বিনু দুজনেই পলাশির মেয়ে হলেও সম্পূর্ণ আলাদা জগতের বাসিন্দা ছিলাম। আমার বাবার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন।
হ্যাঁ, উনি একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের মুখপাত্র, আগে সরকারের ইস্পাত মন্ত্রী ছিলেন।
দ্যাটস রাইট। আর বিনু ছিল ওই সাধারণ একটা কৃষক পরিবারের মেয়ে। কাজেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে পলাশিতে ওকে আমার চেনার কোনো স্কোপই ছিল না। আমি কলকাতায় পড়াশোনা করেছি, এখান থেকে ডিরেক্ট মুম্বাই। এখানেই লেখাপড়া করার সময় লোকজনকে সাজাতাম, ওই কলেজের অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে। মুম্বাইয়ে যখন ফাইনালি আসি তখন বিনুর সঙ্গে আলাপ হলো। আমি আর বিনু দুজনেই বাঙালি, তার উপরে আবার দুজনেই পলাশির মেয়ে। ভাব জমতে খুব বেশি সময় লাগেনি। আমার পরিবারের পরিচয় পেয়ে ও প্রথম দিকে একটু দূরত্ব বজায় রাখত ঠিকই, কিন্তু পরে সব সহজ হয়ে যায়। সাউথ আফ্রিকার সানসিটিতে যখন গেলাম তখন আমরা রীতিমতো বন্ধু।
আপনি সানসিটিতে বিনোদিনীর সঙ্গে ছিলেন মিস ইউনিভার্সের সময়?
ইয়া, ছিলাম তো। আমাকে পাঠিয়েছিল ইভ ম্যাগাজিন।
সানসিটির ঘটনাটা যদি একটু বলেন।
ওকে, অনেকদিন আগেকার কথা তো, তাই বেশিরভাগ ঘটনাই আর মনে নেই। তবে মনে আছে ওই ফাইনাল রাউন্ডে প্রশ্ন ছিল, মিস ইউনিভার্স ক্রাউন জিতলে এই খেতাবকে কিভাবে ব্যবহার করবে। মিস চায়না, মিস জার্মানি, এরা তো ওইসব ইউনো বিশ্ব শান্তি, মানবতাবাদ ইত্যাদি সব বানিয়ে উড়েছিল। বিনু বলেছিল কলকাতা শহরের এক মহান নারীর কথা, যিনি কুষ্ঠরোগীদের রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিতেন। মাদার টেরিজাকে নিয়ে আরো দারুণ দারুণ কথা বলে বিনু। প্রতিশ্রুতি দেয় যে সে বাকি জীবনটা মাদার টেরিজার দেখানো পথেই হাঁটবে।
তারপর
আর কি, জাস্টের হাততালি আর মিস ইউনিভার্সের ক্রাউন, বাস দুটোই পেয়ে গেল তো বিনু। খোঁজ নিয়ে দেখবেন ও জীবনে একবারও মিশনারিজ অফ চ্যারিটিতে পাও রাখেনি। এইরকম থরিবার ছিল, মেয়েটার ক্লাস না থাকতে পারে, পথমাইশের বুদ্ধি ছিল ষোলো আনা। প্লাস ওই সুইম স্যুট রাউন্ডে বিনু একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল।
আচ্ছা, মিস ইউনিভার্সে একটা ন্যাশনাল ড্রেস রাউন্ড থাকে না?
ও ইয়েস ইয়েস রাইট, বিনু ডিজাইনার ওর জন্য আম্রপালির পোশাক বানিয়েছিল। আম্রপালি সিনেমাটা দেখেছো তো, যেটা সুপ্রিয়া দেবী অভিনয় করেছেন?
শেষের প্রশ্নটা তিতিরের দিকে তাকিয়ে করলেন আমিশা। তিতির কাঁচু মাচু মুখে বলল,
না দেখা হয়নি।
ওকে, নো ইস্যুস, বরং তুমি দেখে নিও, তাহলে ওই ড্রেসটার সম্বন্ধে একটা খুব ভালো ধারণা পাবে। মিনু ওই ড্রেসের সঙ্গে যেসব গয়না পরেছিল না, ওই সব কিছু আমার ছিল, আমি নিয়ে গেছিলাম। দারুণ মানিও ছিল ওকে।
আপনার গয়না কেন?
আসলে আমার জগৎ শেঠের বংশধর, হিস্ট্রি বইটা ঘাঁটলে দেখতে পাবে। সেই সময় জগৎ শেঠি ছিলেন ভারতের সবচেয়ে বড় ব্যাংকার। 1757 সালে ওর অ্যানুয়াল ইনকাম ছিল 50 লক্ষ টাকা। ক্যান ইউ বিলিভ ইট? সিন্ধু ভরা থাকতো হীরে আর নানা দামি পাথরে।
মাই গড, 1757 সালে 50 লাখ টাকা!
তাহলে ভেবে দেখো। এনিওয়ে, ওই সময়েরই কিছু ফ্যামিলি অ্যালুম আমি বিনুকে পড়তে দিয়েছিলাম ওই আম্রপালি ড্রেসের সঙ্গে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই তো নিশ্চয়ই? এবার আমায় উঠতে হবে। অলরাইট,
প্লিজ প্লিজ, আর 5টা মিনিট নেবো। হ্যাঁ, আচ্ছা, বিনোদিনী যখন শুটের আগে অসুস্থ হয়ে পড়লেন তখন আপনি কোথায় ছিলেন?
ওখানেই। বিনু একজন মহিলাকে ইন্টারভিউ দিচ্ছিল, তার আগেই আমি বিনুর মেকআপ ঠিক করে দিলাম। আবার তারও আগে বিনু যখন ব্লগ লিখছিল তখন সাক্ষী চুল ঠিক করে দিচ্ছিল। বিনুকে সেদিন একটু টায়ার্ড লাগছিল, তারপর তো ইন্টারভিউ দিতে দিতেই দাহাম করে পড়ে গেল চেয়ার থেকে। আমরা দেখি তো ছুটে গেলাম সেদিকে।
আর বাকিরা?
আর কে দে আর বিবি মেহতা তখন কথা বলছিল শুটিং জোনে, ওরাও ছুটে এলো। আর কে দে 3 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, তারাও দৌড়ে এলো। তারপর ইলা আর পাখি, একটু পরে আবার প্যারামেডিক টিম। বিনুকে ইঞ্জেকশনও দেওয়া হলো।
কি ইঞ্জেকশন দেওয়া হলো জানেন?
না না, অত খেয়াল নেই, ওই সিচুয়েশনে কি আর অত খেয়াল থাকে নাকি। তবে বিনুর একটা বড় মেডিকেল কিট আছে, সেটার থেকে ইঞ্জেকশন দেওয়া হলো। পালস দেখে জানা গেল যে ওয়ান নেই। তারপরে টিউলিপ বেঙ্গলের ইনহাউস ডক্টর এসে নর্মাল ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করলেন।
অমরাবর্ত বলে একটা বেশ দামি শোপিস চুরি হয়েছে, কি চুরি করতে পারে আপনার কোনো আইডিয়া আছে?
দেখুন মিস্টার চৌধুরী, সেই সময় জ্যানেডো রুমের বাইরে লোকের ভিড় ছিল, সেই ভিড়ে যে কেউ অমরাবর্ত চুরি করে থাকতে পারে।
মৃত্যুর আগের মুহূর্তে বিনোদিনী শেষ কি বলেছিলেন মনে আছে?
হ্যাঁ, ওই আমি দায়ী না ওই রকম কিছু একটা।
আচ্ছা, বিনোদিনীকে কে খুন করে থাকতে পারে, মানে আপনার কোনো আইডিয়া আছে?
আমি প্রাইভেট আই নই, পুলিশও নয়, খুনি বা চোর খোঁজা আমার কাজ নয়।
না, আই মিন এনি ওয়াইল্ড গেসেস।
ইলা ক্যামেরুনের সঙ্গে দেখা হয়েছে? ম্যাঙ্গো সিনিও?
একটু পরেই হবে, কেন বলুন তো?
কিছু না, এমনি বললাম। আমার এবার সত্যি উঠতে হবে। ওকে প্লিজ আসি।
আমিশা বেরিয়ে যাওয়ার পর তিতিরা রাজা খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। তারপর গাড়িতে উঠে পরের গন্তব্যের দিকে যেতে যেতে আলোচনা করতে লাগলো কিভাবে সন্দেহভাজনরা পাসিং দ্য পার্সেলের মতো একে অপরের কোর্টে বল ঢেলে দিচ্ছেন। পুরো ছবিটা পরিষ্কার হওয়ার এখনো অনেক দেরি। অথচ হাতে রয়েছে আর মাত্র একটা বেলা। তিতির তার কর্তব্য অনুযায়ী আমিশার ইন্টারভিউ এর অডিও রেকর্ডিংটা মামুকে পাঠিয়ে দিল। ওদিকে সুনীল বিছানায় শুয়ে শুয়ে সেটা শুনেও ফেলল। যথারীতি এবারেও তার মনে হল বাকিদের মতোই আমিশাও পুরো সত্যি কথা বলছেন না। এদিকে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের তাড়া খেয়ে সে কথা দিয়ে দিয়েছে যে শনিবারের মধ্যেই সব মিটে যাবে। সুনীল যখন এসব ভাবছে তখনই আগমন হল শিউলিদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর পঙ্কজ দেব। সৌম্য চেহারার এই ডাক্তার রোগীকে এত বকাঝোকা করেন যে সুনীলও একটু সামলেই চলে, কিন্তু আজ ওকে ডাকতেই হতো।
কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব কেন? ভাই আবার লাগিয়েছো নাকি?
পঙ্কজদা, এভাবে শুয়ে শুয়ে কাটালে তো আমার চলবে না। দিল্লির অফিসে প্রচুর কাজ পড়ে আছে, চার পাঁচ দিনের মধ্যে না ফিরলেই নয়।
চার পাঁচ দিন কি হচ্ছে? এখন ছ সপ্তাহ চুপচাপ বসে থাকো।
এই এমন বলবেন না পঙ্কজদা, প্লিজ। আচ্ছা, আমি না দিল্লি গিয়ে ভালো করে রেস্ট নেব, মানে বাড়ি থেকে কাজ করব যতটা পারি।
তা বাড়ি থেকেই যদি করো তো এখান থেকেও করা যায়।
ওরকম বললে হয়? লোকজন যে সব সেখানে, কতগুলো ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে ওখানকার পুলিশের সঙ্গে তো কোয়ার্ডিনেট করতে হবে। আমার কি আর একটা কেস নিয়ে বসে থাকলে চলবে?
আচ্ছা আচ্ছা, এত করে বলছো যখন, শোনো, তুমি বরং আমার নার্সিংহোমে চলে এসো। মানে তোমাকে নিয়ে যাওয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। সেখানেই পায়ের এক্সরে সহ যা যা টেস্ট করতে হবে করে একবারে দেখে দেবো। কি খুশি লো?
খুব খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পঙ্কজদা, এবার আমায় একটা ইনফরমেশন দিন তো।
কি বলো?
পেনিসিলিন অ্যালার্জির ব্যাপারে একটু আলোকপাত করবেন প্লিজ। এটা হলে কি কি হয় ইত্যাদি?
পেনিসিলিন? আজকাল ওসব মান্ধাতার আমলের ড্রাগ কেউ ইউজ করে নাকি? কত নতুন অ্যান্টিবায়োটিক্স বেরিয়েছে। তবে হ্যাঁ, অ্যালার্জি থাকলে সেটা আগে ভাগে বলে দেওয়াই ভালো। আমি পেনিসিলিন দিই না মানে কেউ যে দেবে না তার কোনো মানে নেই। কারো যদি এতে অ্যালার্জি থাকে আর ওই ড্রাগের একটি কণাও যদি তার ব্লাড স্ট্রিমে ঢুকে পড়ে, তাহলে শরীর সঙ্গে সঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে, ভীষণ বিপদ।
তারপর?
তারপর আর কি, সারা গায়ে চাকা চাকা দাগ বেরোবে, যাকে আমরা বাংলায় বলতাম আম্বা। সারা গা চুলকোবে, জিভ শুকিয়ে আসবে, শ্বাসনালী বন্ধ হয়ে আসবে, ভীষণ শ্বাসকষ্ট শুরু হবে। এটা মেডিকেল এমার্জেন্সি দেন।
এতে কি কেউ মারা যেতে পারে?
না, মারা যাওয়ার তো কথা নয়।
আমার এক বন্ধুর একবার এরকম অবস্থা হয়েছিল পঙ্গলদা, তারপরে তাকে এক গাদা ইঞ্জেকশন দিতে হলো। সেগুলো নাম অবশ্য মনে নেই আর।
ডেলিফাইলিন, ডেকাড্রন, আইভি ডোপামিন ড্রিপ, অ্যান্টিহিস্টামিন, এসব নানা ওষুধ। তবে পেনিসিলিন অ্যালার্জি এমনিতে প্রেডিক্টেবল হলেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একেবারে মারাত্মক রূপ নেয়, তাকে বলে অ্যানাফিল্যাক্সিস। সেই জিনিস হলে কিন্তু মানুষ মারাও যেতে পারে, আর এটা আগে থেকে প্রেডিক্টও করা যায় না। জীবনে একবারই হবে, কিন্তু কিছু বোঝার আগেই প্রাণটা নিয়ে চলে যাবে।
এরপর ডাক্তারবাবুর সঙ্গে নার্সিংহোমে ভর্তি হওয়া নিয়ে কিছু কথা হলো। তিনি চলে গেলে সুনীল আবারও নিজের ট্যাবটা নিয়ে বসল কুইন বীর ব্লগের নেক্সট এন্ট্রিটা পড়তে। কিন্তু পড়া হলো না, কারণ সুমিতা এসেছে। সুমিতা তিতিরের সেই সিনিয়র কলিগ যে ক্যারিয়ার ওয়ার্ল্ড থেকে বিনোদিনীর ইন্টারভিউ নিতে গেছিল, যার সামনে গোটা ব্যাপারটা হয়েছে, অথচ বিনোদিনীর মৃত্যুতে যার কোনো স্বার্থ নেই। এর সঙ্গে কথা বলাটা জরুরি। সুনীল তিতিরের মাধ্যমে সুমিতাকে বাড়িতে ডেকে পাঠিয়েছে।
প্লেজার টু মিট ইউ স্যার। আপনার কথা তিতিরের মুখে অনেক শুনেছি। আপনার পায়ের অবস্থা এখন কেমন?
বোঝো বোঝো, পা ওই আছে আর কি। তোমার নিশ্চয়ই অনেক ব্যস্ততা, তার মধ্যেই তোমায় একটু ডাকতে হলো।
না না, এটা কি বলছেন, এরকম একটা ব্যাপারে তো আসতেই হবে। বলুন না স্যার, কি জানতে চান?
বলবে তো তুমি, কুইন বিয়ের শেষ মুহূর্তে তুমি উপস্থিত ছিলে, তখন ঠিক কি কি ঘটেছিল, তুমি কি কি দেখেছিলে, এগুলো একটু বলো।
ওয়েল, উনি তো আলাদা করে অনেকটা সময় বের করতেই পারেননি, ওই রিহার্সালের প্রস্তুতির মধ্যে একটুখানি সময় দিয়েছিলেন, তাই সেসব নিয়েই একটু প্রি অকিউপাইড ছিলেন। চারিদিকে সবাই ছোটাছুটি হাঁকাহাঁকি করছে, একটা ব্যস্ততার পরিবেশ।
তোমার সামনে কি উনি কিছু খেয়েছিলেন, কফি বা অন্য কিছু?
না না।
আচ্ছা, দাঁত দিয়ে নখ কাটছিলেন কি?
না, তাও না।
ঠিক তো, একটু মনে করে বলো।
এত বড় একজন ফ্যাশন আইকন আমার সামনে বসে দাঁত দিয়ে নোখ কাটলে আমার মনে থাকতো স্যার। আমার সামনে উনি খুবই প্রফেশনাল এটিকেট মেইনটেইন করেছিলেন।
ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা, ফ্যাশন শো নিয়ে প্রি অকুপাইড ছিলেন বলছো, সেটা কেন? উনি কি করছিলেন এক্স্যাক্টলি?
এই লাস্ট মোমেন্টে টাচআপস, মুখের মেকআপ ঠিক করছিলেন, তারপর কন্ট্যাক্ট লেন্স পরলেন, সবুজ কন্ট্যাক্ট লেন্স, আম সূত্রের থিমের জন্য বোধ হয়।
তারপর?
তারপর আমার সঙ্গে দু একটা কথা বললেন, বলতে বলতেই একসময় দেখলাম উনি কেমন করছেন, মানে শ্বাসকষ্ট শুরু হলো, তারপরে উনি পড়ে গেলেন, গায়ে লাল লাল আমবাত বেরোলো, সবাই ছুটে এলো।
মৃত্যুর ঠিক আগে উনি কি বলেছিলেন মনে আছে? যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবে বলো।
স্পষ্ট মনে আছে, আহাম আহাম আমি দাই।
বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।
এনি টাইম স্যার।
সুমিতা বিদায় নেওয়ার পর এতক্ষণে সুনীল কুইন বি ব্লগস এর পরের পোস্টটা পড়তে শুরু করল।
একটানা এক মাস শুটিং হলো মহারাষ্ট্রের ইল্লেশ নামের একটা জায়গায়। বেশ প্রত্যন্ত জায়গাটা, আমরা যে হোটেলে ছিলাম তার লোকেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। জানেন, গ্রামটা না জল নেই, ইলেকট্রিসিটি নেই, কিছুই নেই। ইতিমধ্যে আরেকটা আইপ্যাড কিনলাম, পুরোনোটা গোলমাল করছিল। আজকাল কেউ না কি আর ইলেকট্রনিক ডিভাইস ছাড়াই না, খারাপ মানেই সোজা ডাস্টবিনে। এটাও আমাকে স্মৃতিকান্ত কিনে দিল। এমনিতে এত কিছু বলি আপনাদের, তাও অনলাইন শপিং করাটা না আমার এখনো ঠিক মতো রপ্ত হয়নি। এই ফিল্মের শুটিংয়ে টানা একমাস স্মৃতিও আমার সঙ্গে ছিল, তখনই এই আইপ্যাড কিনে নিয়ে এসছে আমার জন্য গিফট হিসেবে। সিনেমা শুটিংয়ে খুব ব্যস্ত ছিলাম, গরমে শুটিং করে ক্লান্তও হয়ে যেতাম, তাই না আর ব্লগ দেখতে বসা হয়নি। কিন্তু আগের এন্ট্রিতে আমি কথা দিয়েছিলাম সাউথ আফ্রিকার সান সিটির গল্প আপনাদের শোনাব। ইট ম্যাগাজিন আমাকে সান সিটিতে পাঠানোর আগে 1 বছর ধরে ট্রেনিং দিল। সঙ্গে থাকতো একজন ডায়েটিশিয়ান, একজন স্কিন স্পেশালিস্ট, একজন ফিজিক্যাল ট্রেনার, একজন হেয়ার স্টাইলিস্ট, একজন মেকআপ আর্টিস্ট আর একজন ফ্যাশন ডিজাইনার। জীবন চলতো একেবারে মাপা ছন্দে। খাওয়া দাওয়া তো ছেড়েই দিন, দিনে কগ্লাস জল খাব সেটাও মাপা, বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে এক মুহূর্তের মধ্যে দিয়ে দিতে হবে সেসবও শেখানো হতো। সব রকম প্রস্তুতি নিয়ে অবশেষে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিলাম। আফ্রিকা বললেই মনে হয় না বন জঙ্গল, হাতি সিংহ, চাঁদের পাহাড়, কিন্তু সান সিটি না একটা ঝকঝকে শহর। তার উপর সারা পৃথিবীর সুন্দরী মেয়েরা এখানে এসে জড়ো হয়েছে, দেখে শুনে তো আমার একেবারে তাক লেগে গেল। এরপর শুরু হলো দীর্ঘ প্রতিযোগিতা, আর একে একে খসে পড়তে লাগলো নানান দেশের সুন্দরীরা। যদিও আমি আগে অনেক থাকে জল খেয়েছি, কিন্তু এখানে সকলেই তাই, নাহলে কি আর মিস ইউনিভার্স হওয়ার দৌড়ে সামিল হওয়া যায়? তো আমি কিভাবে যেন টিকে গেলাম। কানাঘুষিয়ে শুনলাম এবার জিতবে মিস জার্মানি, মিস চায়না, মিস ইউএসএ আর মিস ইন্ডিয়ার মধ্যে যে কোনো একজন। আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী আর বুদ্ধিমতী ছিল মিস চায়না, মেয়েটির হাইটটা যা একটু কম। দেখতে দেখতে ফাইনাল রাউন্ড এসে গেল। ন্যাশনাল কস্টিউম রাউন্ডে আমি পড়েছিলাম আম্রপালি ইন্সপায়ার্ড কস্টিউম, আমার ডিজাইনার দুর্দান্ত বানিয়েছিলেন ড্রেসটা, ওর জন্যই আমি সেদিন ওই রাউন্ডে জিতে যাই। পরদিন সকলকে চমকে দিয়ে এলো একটা অদ্ভুত খবর, মিস ইউএসএ নিজের নাম উইথড্র করে নিয়েছে। মিস ইন্ডিয়ার সময়ও একই রকম ব্যাপার ঘটেছিল। সঙ্গে সঙ্গে বুঝলাম এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। নতুন বিশ্বাসে ঝাঁপিয়ে পড়লাম।
Ladies and gentlemen, this is the moment we have all been waiting for. The card is in my hand. Miss Universe is India. Binodi, congratulations to India.
ফাইনাল রাউন্ডের পর যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হলো, প্রথম আমি বুঝতেই পারিনি, কেমন যেন সবটা রিয়েল লাগছিল। এত বছর পরে এই ব্লগ এন্ট্রি লিখতে গিয়েও না
সেই অদ্ভুত থ্রিলটা নিজের শরীরে অনুভব করতে পারছি। মিস ইউনিভার্স জেতার পরে আমি সারা পৃথিবী চষে বেরিয়েছি, কত নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, প্রচুর বিয়ে প্রস্তাবও পেয়েছি। কিন্তু আমার মন তো পড়েছিল ধৃতিকান্তর জন্য, আমার মন পড়েছিল মুম্বাইয়ের জন্য। তাই এক বছর পরে ফিরে এসে সবার আগে আমি আর ধৃতি গোপনে বিয়েটা সেরে ফেললাম। তারপর ফিল্মে অভিনয় শুরু করলাম, তবে সেই গল্প কিন্তু আরেক দিন হবে। আজ এখানেই থামছি, আপনারা আমার ভালোবাসা আর শুভেচ্ছা নেবেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। টাটা।
সুনীল ট্যাবটা নামিয়ে রেখে ভাবতে থাকে, এই প্যাজেন্টেও মিস ইউএসএ নাম তুলে নিলেন সাক্ষীর মতোই, এতটা কোইন্সিডেন্স হওয়া কি সম্ভব? ওদিকে টিউলিপ বেঙ্গলের দিকে যেতে যেতে এই ব্লগ পড়ে টিটিরা রাজার মনেও একই প্রশ্ন উঠল। গাড়ি থেকে নেমে লবি পেরিয়ে ইলা ক্যামেরনের সুইটে যাওয়ার সময় রাজা আর তিতিরের ফোনে সুনীলের মেসেজ এলো।
বিনোদিনী যে বছর মিস ইউনিভার্স হলেন সে বছরের মিস ইউএস এর নামটা একবার নেটে সার্চ করে দেখ।
ওরা তাই করল, আর করে একটু থমকে গেল, কারণ সে বছরের মিস ইউএস এর নাম ইলা রায়, যিনি বিয়ের পরে ইলা ক্যামেরন, ম্যাঙ্গো সিইও। বিস্ময় কাটিয়ে ওরা যখন ইলার সুইটের বেল বাজালো, যিনি দরজা খুললেন তাকে দেখে বিশ্বাস করা মুশকিল যে তার শরীরে এক বিন্দুও ভারতীয় রক্ত রয়েছে। বয়স ষাটের আশেপাশে, কাটা কাটা নাক, চোখ, কোঁকড়ানো চুল, আর ভদ্রমহিলা যে বিরাট ধনী তা তার হাতের রোলেক্স ঘড়ি আর মোটা সোনার ব্রেসলেট ছাড়াও অহংকারী মুখটা দেখলে বোঝা যায়। ঘরে ঢুকে তিতিরা দেখল টেবিলে একটা ল্যাপটপ খুলে রাখা, ইলা ওদেরকে বসতে বলে সেটাকে বন্ধ করলেন। কথাবার্তা ইংরেজিতেই হল, সেই কথোপকথনের বাংলা তর্জমা করলে কিছুটা এরকম দাঁড়ায়।
বাংলায় কথা বলি?
আমি বাংলা বলতে পারি না। সে কি, আপনি তো বাঙালি, আপনার বাবা মা দুজনেই কলকাতার ডাক্তার ছিলেন না?
Well, yes. ওরা কলকাতারই মানুষ, কিন্তু মৃত্যুর সময় তারা আমেরিকার নাগরিকই ছিলেন। ইন্ডিয়ার সঙ্গে আমার সেভাবে কোনো কানেকশন নেই। আর মুম্বাইতে আমার এক কাজিন আছে, তার সঙ্গে মাঝে মাঝে বাংলায় কথা হয়, কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল নই।
বুঝলাম, তাহলে কাল শোটা হচ্ছে।
থ্যাংক গড, শনিবার আমি ফ্লাইট ধরতে পারলে বাঁচি। এখানে এসে থেকে আমার দম বন্ধ লাগছে, সরু সরু রাস্তা, রাস্তায় নোংরা, গন্ধ, লোকজনের কোনো সিভিক সেন্স নেই। টিপিক্যাল থার্ড ওয়ার্ল্ড প্রবলেমস।
রাইট, কিন্তু এই থার্ড ওয়ার্ল্ডেই ম্যাঙ্গোর আউটলেট খোলা দরকার হলো।
খুলতাম না, কিন্তু পাখি ইনসিস্ট করলো।
ম্যাঙ্গোতে রিক্রুটমেন্ট ঠিক কীভাবে হয়, মানে পাখি হঠাৎ করে যুক্ত হলো কীভাবে?
ম্যাঙ্গোতে আমরা যেরকম কাজ করে এসেছি তার একটা নিজস্ব শৈলী আছে, তাই এরকম ডিজাইনারদেরই আমরা স্কাউট করি যার কাজ সেই ফিলোসফির সঙ্গে অ্যালাইন হবে। সেভাবেই পাখিকে স্কাউট করা হয়েছে, আর পাখিকে খুঁজে বার করার পেছনে আমিশার হাত আছে।
আপনি আমিশাকে আগে থেকে চিনতেন?
হ্যাঁ চিনতাম, খুব বিখ্যাত এবং ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট, তাই চিনতাম। হ্যাঁ, ওর সাথেও মাঝে মাঝে বাংলায় কথা হতো, তবে বাংলা ভাষাটা বলতে আমার মোটেও ভালো লাগে না। ক্যালকাটা বেঙ্গল এসব নিয়ে আমার আলাদা সেন্টিমেন্ট নেই। আমার জন্ম আলাবামার অবার নামে একটা জায়গায়, বড় হয়েছি জর্জিয়াতে। ক্যালকাটায় এসেছি তবে মডেলিং এর অ্যাসাইনমেন্টে, তাই আমাকে বাঙালি বলবেন না প্লিজ।
তাহলে আপনাকে মিস ইউএসএ বলি?
ইটস টু লেট টু কল মি দ্যাট। আমি একটা সিগারেট ধরাচ্ছি, আপনারা ইচ্ছলে স্মোক করতে পারেন।
নো থ্যাংক ইউ ম্যাম। বিনোদিনী মারা যাওয়ার সময় আপনি কি করছিলেন?
আমি একজন আমেরিকান সিটিজেন, আমার হাজবেন্ড একজন ডিপ্লোম্যাট। আমাকে প্রশ্ন করার রাইট আপনাদের মতো টু পেনি ইনভেস্টিগেটরদের নেই।
একটু ভুল হয়ে গেল, উই চার্জ আ লিটল মোর দ্যান জাস্ট টু পেনিস।
বাকিরা কি করছিল? একটা প্রশ্নের উত্তর দেব না।
আপনি যেভাবে কোঅপারেট করছেন না তাতে আপনার উপরেই সন্দেহটা পড়বে।
পড়ুক।
ম্যাডাম শুনুন, এখানে একটা খুন হয়েছে, ভিকটিম একজন বিখ্যাত অ্যাক্ট্রেস, আর আপনি ইভেন্টের হোস্ট। ওয়েস্ট বেঙ্গলের হোম মিনিস্টার আমাদের এজেন্সিকে দায়িত্ব দিয়েছে যাতে উর্দি পড়া পুলিশ আপনাদের কাছে না আসে। আপনি যা করছেন সেটা কিন্তু ভালো চোখে দেখা হবে না।
দেখবেন না,
সাউথ আফ্রিকাতে মিস ইউনিভার্স থেকে হঠাৎ নাম তুলে নিলেন কেন? অর্গানাইজাররা আপনাকে বাধ্য করলো নাকি অন্য কোনো কারণ?
আমায় উইথড্র করতে বাধ্য করা হয়।
তার এক বছর আগে মিস ইন্ডিয়ার সময় সাক্ষী উইগওয়ালাও রিজাইন করতে বাধ্য হন, আর এর পেছনে বিনোদিনীর হাত ছিল। আপনার কেসেও কি তাই ছিল?
তোমরা চা কফি কিছু খাবে?
না থ্যাঙ্কস, উত্তরগুলো পেলেই হবে।
আমার কেসেও বিনোদিনীর হাত ছিল, তবে মিস ইন্ডিয়ায় ও শুধু সাক্ষীর ক্ষতি করেছিল, আর এখানে বিনোদিনীর ভিকটিম দুজন।
দুজন? অন্যজন কে?
কেন, আমিশা?
আমিশা? ওর আবার কি ক্ষতি হলো? আমিশা তো প্রতিযোগী ছিলেন না?
তোমরা তো এখানে আসার আগে ওর সঙ্গে দেখা করলে, কিছু বলেনি? এনে
কই না তো।
বিনোদিনী ওর এয়ারলুম চুরি করেছিল সানসিটিতে, সেটা বলেনি?
হোয়াট, চুরি?
ইয়েস, শুধু জোচ্চুরি নয়, ছিচকে চুরিতেও হাত পাকিয়েছিল বিনোদিনী।
আমিশা এয়ারলুমের কথা বলেছিলেন, সেটা যে চুরি গেছে তা কিন্তু বলেননি।
আমিশার সঙ্গে আলাপ হয়েছিল সানসিটির হোটেলে, ন্যাশনাল কস্টিউম রাউন্ডের প্রিপারেশনের আগে ওর রুম থেকে গয়না চুরি গেল, আর পাওয়া গেল আমার রুম থেকে।
আপনার রুম থেকে?
ইয়েস, আমি মিস ইউএসএ, কিন্তু ভেতরে ভেতরে তো সেই বাঙালি। মিস ইন্ডিয়া একজন বাঙালি শুনে লাফাতে লাফাতে গেলাম বিনোদিনীর সঙ্গে দেখা করতে। তারপরে ওখানে এক মাস থাকা, ভালো চাপ হয়ে গেছিল, যদিও জানতাম এখানে কেউ কারো বন্ধু নয়, কিন্তু বাঙালি ডিএনএ যাবে কোথায়? আমার রুমে বিনোদিনীকে অ্যাক্সেস দিয়েছিলাম।
তারপর?
তারপর আবার কি, গয়না মিসিং দেখে আমিশা চাঁচামেচি শুরু করলো, ঘটনাটা হোটেলে রিপোর্ট করা হলো, তারপর হোটেলের সিকিউরিটি স্টাফ খোঁজাখুঁজি শুরু করলো। তখনও এত বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতো না। আমিশার ফ্যামিলি এয়ারলুম আমার লাগেজে পাওয়া গেল, আমার বাধ্য করা হলো না উইথড্র করতে। চাইলে ওরা পুলিশও ডাকতে পারত, ডাকিনি। পরের ফ্লাইটে আমেরিকা ফিরে গেলাম, বাবা মা দুজনেই হতবাক, প্রতিবেশী বন্ধু বান্ধব লোকাল প্রেস সবার অনেক অপমান সহ্য করতে হয়েছে। ইমিগ্রেন্টের মেয়ে এসে তাদের দেশের সম্মান ধুলোয় মিশিয়ে দিল, আর কথাটা তো ঠিকও।
অনেক গয়না ছিল?
একটাই আইটেম মিসিং ছিল, সোনার তৈরি একটা আম।
সোনার তৈরি আম?
ইয়েস, গোল্ডেন ম্যাঙ্গো, গায়ে অনেক দামি পাথর বসানো। বাকির যে শোপিসটা চুরি হয়েছে তার ডিজাইনের সঙ্গে প্রচুর মিল, তবে পাখির শোপিসটা সাইজ আরো বড়, অনেক বেশি দামি অন্তত টাকার বিচারে।
বিনোদিনীর লাস্ট ওয়ার্ডস আপনার মনে আছে?
লাস্ট ওয়ার্ডস না, মনে নেই।
বিনোদিনীকে কে মার্ডার করেছে বলে মনে হয়?
নো আইডিয়া। তোমাদের সময় শেষ, গুড বাই।
বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম।
টাইম পেলে ফ্রাইডে শোতে এসো।
থ্যাঙ্কস, নিশ্চয়ই।
সুইট থেকে বেরিয়ে তিতিরা রাজা সোজা পার্কিং লটে গিয়ে গাড়িতে উঠল। নেক্সট হল্ট সল্ট লেকে পাখির বাসা। সুনীলের ফোন পেয়ে পুলিশ কমিশনার বাদল বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে এসেছেন শিউলিদের বাড়িতে। বাদলদা নিপাট ভালো মানুষ, মুখে একগাল হাসি নিয়ে এসে হাজির হলেও ভেতরে ভেতরে ভীষণ টেনশনে রয়েছেন, সেটা বোঝা যায়। সুনীলের কথা মতো উনি নিয়ে এসেছেন বিনোদিনীর সঙ্গে কয়েকজনের হোয়াটসঅ্যাপ কনভারসেশনের কপি। বাদল সুনীলের হাতে কয়েকটা ট্রান্সক্রিপ্ট পড়তে দিলেন।
বিনোদিনীর কথাবার্তাই সবচেয়ে বেশি, এদের সবার সঙ্গে প্রচুর কথাবার্তা হয়েছে দেখছি। হ্যাঁ, এছাড়াও মুম্বাইয়ের কিছু ল্যান্ডলাইনে কল গেছে, সবই তো দেখছি কাজকর্ম রিলেটেড। মহিলার পিয়ার সেন্স খুব ভালো।
তুমি ওর সঙ্গে ধৃতিকান্ত মজুমদারের বার্তালাপটা পড়লে?
পড়লাম, পড়লাম। ধৃতিকান্ত আমাতি ভায়োলিন বিক্রি করা নিয়ে কথাবার্তা মূলত। বিনোদিনী স্বামীকে ভালোই থ্রেট দিয়েছেন ভয়েস মেসেজে, ধৃতিকান্ত সম্ভবত এসব নিয়ে কথা বলবে বলেই টিউলিপ বেঙ্গলে এসেছিল।
আমরা খোঁজ নিয়েছি বিনোদিনীর সঙ্গে ম্যাঙ্গোর এগ্রিমেন্ট ছিল যে এই ফটোশ্যুট আর শো শেষ না অবধি টিউলিপ বেঙ্গলই থাকতে হবে। আচ্ছা, পাখির সঙ্গে বিনোদিনীর কথোপকথনটা পড়লে?
সেটাই দেখছি, পাশাপাশি সাজালে এই এইরকম দাঁড়াচ্ছে।
পাখি
বলো
কেমন আছে?
ভালো।
কাল দেখা হচ্ছে তো?
ইয়েস।
আর কিছু বলবে না?
না।
এটা পড়ে কি মনে হলো শুনিল?
আপনি পাখিকে চেনেন?
একটা পার্টিতে দেখা হয়েছিল, সামান্যই আলাপ, চিনি বললে ভুল বলা হবে।
এটা পড়ে অবশ্য ওর সাথে বিনোদিনী সমীকরণটা ঠিক বোঝা যাচ্ছে না।
মানে
পাতি বাংলায় যাকে বলে পাওয়ার ইকুয়েশন, ভেবে দেখুন, পাখি একজন উঠতি ডিজাইনার আর বিনোদিনী এত বড় একজন স্টার, তো পাখির কথাতে আরো বেশি উত্তেজনা থাকার কথা নয় কি? আর বিনোদিনীর মধ্যে থাকার কথা তারকাসুলভ উদাসীনতা। কিন্তু দেখুন ব্যাপারটা হয়েছে ঠিক তার উল্টো, বিনোদিনী যেন পাখির সঙ্গে কথা বলতে পেরে বলতে যাচ্ছে, পাখি তাকে পাত্তা দিচ্ছে না। এই বিনোদিনীর আরেকটু পুরনো চ্যাট যদি পাওয়া যেত
সে ব্যবস্থা হয়ে যাবে। আর
আর কে দে একবার কথা বলেছে দেখছি। আবার বিনোদিনীর মারা যাওয়ার পরে আর কে দে কল করেছিল ধৃতিকান্ত মজুমদারকে? এটা কি?
কোনটা?
না না কিছু না কিছু না,
কি বলছো কিছুই বুঝতে পারছি না। দেখো ধৃতিকান্তের ফোন আলাপের লিস্ট কিন্তু বিরাট লম্বা, পেশেন্ট, বিনোদিনী, রামকুমার, সাক্ষী, পেশেন্টরা সব টালিগঞ্জের নায়িকা, এমন কেউ নেই যে প্লাস্টিক সার্জারি করায়নি।
সে করা গিয়ে ধৃতিকান্তর ফোন থেকে একটা বিশেষ নম্বরে কল গেছে বেশ কয়েকবার, উল্টো দিকে ফোন ধরেনি, এই নম্বরটা একটু ট্রেস করে দিন।
বেশ ডান।
পাখির কলে কোনো অ্যাবনর্মালিটি নেই, আমিষার ক্ষেত্রেও তাই, কোনো ফোন নেই, তিতিরের ফোনের পরে সুইচ অফ। বাদলদা, হিলার হোটেলের ফোন ট্যাপ করুন।
এই তোমার বায়নার ঠেলায় না অস্থির হয়ে যাচ্ছে, অনেক কাঠ খড় পোড়াতে হবে দেখছি।
পোড়ান পোড়ান, কাঠ খড় কেরোসিন যা পোড়াতে হয় পোড়ান। মনে রাখবেন শনিবার বিনোদিনীর ফিউনারাল অ্যাটেন্ড করে সবাই ফ্লাইট ধরবে, তারপর কয়েক হাজার রেড টেপস পেরিয়ে কালপিটকে আর ধরা যাবে না।
বেশ, তবে তিনটে জিনিস, ধৃতিকান্ত কাকে কল করেছিল সেটা জানতে হবে, বিনোদিনীর নম্বরের পুরনো ট্রান্সক্রিপ্ট জোগাড় করতে হবে, আর ইলার হোটেলে ফোন ট্যাপ করতে হবে। এই তো
পারফেক্ট। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথমটা জানতে হবে না, ধৃতিকান্ত পাখিকে ফোন করেছিল, পাখি ফোন ধরেনি।
তুমি কি করে জানলে?
ও বাবা, এই তো, এই দেখুন পাখির ফোন নাম্বার, আর যে নম্বরে ধৃতিকান্ত ফোন করেছে একই নাম্বার।
তুই তো এক দেখছি, এক মাসে গেল, একটা কাজ অন্তত কমলো।
বিনোদিনীর হোটেল রুমের ফোনটাও ট্যাপ করুন, রামকুমারের বাড়ি, সাক্ষী স্যালন, ধৃতিকান্ত মজুমদারের নার্সিং হোম, আমিষার প্লাসি প্লাজার ফ্ল্যাট, সব জায়গার ফোন ট্যাপ করতে হবে।
তুমি ভাই আমার বাঁদর নাচ নাচাচ্ছ, নিজে পড়ে আছো ঠ্যাং ভেঙে, আর আমরা তোমার সুতোর টানে পুতুলের মতো নেচে চলেছি, তাই তো?
কি বললেন বাদলদা?
আরে বললাম যে এই তদন্তে আমরা সবাই তোমার ইশারায় পুতুলের মতো নাচছি আর কি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাদলদা, আপনার হ্যারাসমেন্ট অনেক কমে গেল, থ্যাংক ইউ।
মানে কি তোমার আবার কি হলো?
আপনাকে আর কারো ফোন ট্যাপ করাতে হবে না, তার বদলে এই নাম্বারটা ট্যাপ করে এক মাসের ট্রান্সক্রিপ্ট আনিয়ে নিন আজকের তারিখ অবধি, এটা কিন্তু আজ রাতের মধ্যেই চাই।
এটা আবার কার নাম্বার?
আহ বাদলদা, আমার উপর একটু ভরসা রাখুন। আর আমি যে দুটো জিনিসের কেমিক্যাল অ্যানালিসিস এর রিপোর্ট চেয়েছিলাম সেটা?
ওটা কাল আর্লি মর্নিং। আচ্ছা আজকে আমি এগোলাম, সর্বনাশ, 15টা মিসড কল। আসি।
কমিশনার সাহেব বেরিয়ে গেলেন, কিন্তু আজকের কথোপকথনে শুধু সুনীল যে বাদলদাকে অনেকগুলো ফোন নাম্বার ট্র্যাক করার জন্য ধরিয়ে দিয়েছে তা নয়, সে নিজেও একজনের নাম্বার ওর কাছে চেয়েছিল, যেটা তিনি যাওয়ার আগে সুনীলকে দিয়ে গেলেন। সুনীল ধীরে সুস্থে সেই নম্বরে ফোন করল। কিছুক্ষণ পর যখন কাল থেকে ফোনটা নামাল, তখন তার মুখে একটা হাসি, সেই হাসি বিজয়ের নাকি পরিহাসের সেটা ঠিক বোঝা গেল না। নিউ টাউনের ধুধু এলাকায় একের পর এক যে প্রিমিয়াম প্রপার্টিগুলো গজে উঠেছে, কাগজ খুললেই যাদের বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়, তেমনই একটা জাদরেল হাউজিং কমপ্লেক্সের 16তলায় পাখির ফ্ল্যাট। বাইরের ডেকর দেখেই বোঝা যায় যে এই বাড়িতে একজন ডিজাইনার থাকে। অ্যাপার্টমেন্টের বাইরের দরজাটা পুরনো আমলের দুর্গের মতো, পিতলের কবজা ও বল্টু বসানো। ছাদ থেকে একটা পিতলের দীপদানি ঝুলছে, যেমনটা দক্ষিণ ভারতের মন্দিরে দেখতে পাওয়া যায়। তফাৎ এই যে দীপের বদলে পিতলের পাত্রে রাখা আছে একটি কৃত্রিম পাখির বাসা, যার মধ্যে দুটো খাম পড়ে রয়েছে। পোস্টবক্সের বিকল্প ব্যবস্থা, দরজায় কোনো নেম প্লেট নেই, কলিং বেলের বদলেও ঝুলছে একটা ঘন্টা। বাইরে থেকেই বেশ ইমপ্রেসড হয় দিদি, অজান্তেই হেসে ফেলে ঘন্টার দড়িতে টান দেয়। দরজা খুলল টি শার্ট আর শর্টস পরা এক যুবক, তার হাতে কোয়ান্টাম ফিজিক্সের মোটা বই। এ হলো পাখির বয়ফ্রেন্ড সঞ্জয়, তিতির সোশ্যাল মিডিয়ায় দেখেছে। রাজা আর তিতিরের পরিচয় জেনে হাসি হাসি মুখে সে ওদের অভ্যর্থনা জানালো। পাখি স্নানে গিয়েছিল, চিকেন মোমো সহযোগে অতিথি সৎকার চলতে চলতেই সে বেরিয়ে এলো। উচ্চতা 5 ফিটের সামান্য ওপরে, ক্রপ করে কাটা চুল, পরনে একটা 3/4 কার্গো আর গোলাপি টি শার্ট। এত মসৃণ ত্বক মডেলদেরও দেখা যায় না। পাখির গলাটা একটু মিহি হলেও তাতে মেয়েলি টান নেই।
দেখি ওদের একটু বিয়ের অফার করতে পারতে সঞ্জয়।
না না ওসব থাক, আমরা কাজে এসেছি। বাট থ্যাংকস ফর দ্য মোমো।
বেশ, কাজের কথাটাই শুনি তাহলে।
আপনি তো অ্যাপারেল ডিজাইন করতেন, তা হঠাৎ গয়নার দিকে ঝুঁকলেন যে?
আমার ইচ্ছে হলো তাই। কেন, আপনার আপত্তি আছে?
না না, আপত্তি থাকবে কেন? আচ্ছা, আপনি তো ম্যাঙ্গো জয়েন করছেন কালকে শো এর পর, তাই না?
হ্যাঁ, রবিবারে ক্লান্তা যাচ্ছি।
তাহলে আপনার এখানকার বুটিক কে দেখবে? আপনার বাড়ির লোক?
আমার বাড়ির লোক বলে কেউ নেই, আমি আমার মা বাবাকে ডিজাইন করেছি।
মানে সে কি?
সিম্পল, লোকে ত্যাজ্য পুত্র করে, আমি ত্যাজ্য পিতা ও ত্যাজ্য মাতা করেছি। ওদের আমি মা বাবা বলে আর পরিচয় দিই না, আগেও দিতাম না। মা মারা যাওয়ার পরে কোনো ফর্মালিটিতেও জড়াইনি।
মা মারা যাওয়ার পর মা? আপনার মা তাহলে
বিনোদিনী, যাকে আপনারা কুইন বি বলেন?
বলেন কি?
রাইট, আপনার ভালো নাম তো ধীমান মজুমদার। রাইট রাইট, খেয়াল করা উচিত ছিল। আসলে আমরা জানতাম যে ধৃতিকান্ত আর বিনোদিনী নিঃসন্তান।
ঠিকই জানেন, আসলে ওরা আমাকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু বায়োলজিক্যাল প্যারেন্টস হোক আর লিগ্যাল, ওরা আমাকে প্রচুর টর্চার করেছে, তাই আমি ওদের ঘৃণা করি।
বিনোদিনী আপনাকে অত্যাচার করেছেন কিভাবে? মানে উনি তো মুম্বাইতে থাকতেন আর ধৃতিকান্ত কলকাতায়। আপনি আপনি কার কাছে থাকতেন?
বাবার কাছে অবভিয়াসলি, মায়ের কাছে থাকলে তো সবাই জানতে পারতো। শেষ কয়েক মাস ব্লগ লেখার আগে পর্যন্ত বিনোদিনী সারা জীবন এটা কাউকে বুঝতে দিতে চাননি যে তার স্বামী সন্তান আছে। বিনোদিনীর কাছে তার লাইফটাই ইম্পর্টেন্ট ছিল, বাকিদের তো নয়। আর ডক্টর ধৃতিকান্ত মজুমদার রুচিশীল বাঙালি, পেশাদার প্লাস্টিক সার্জন, সেই তাদের দত্তক সন্তান বাকিদের মতন হলো না, একটু নারী সুলভ হলো, স্কুলে নিয়মিত বুলিড হতে লাগলো। তখন ওই রুচিশীল ডাক্তার কিংবা তার সুপারস্টার স্ত্রী কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না, বরং এদের দুজনেরই অর্থোডক্স হিংস্র ভাবটা বেরিয়ে পড়তে লাগলো। আচ্ছা, আপনারা জানেন আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানার পরে আমার ইলেকট্রো কনভালসিভ থেরাপি হয়েছিল, মানে পাতি বাংলায় যাকে ব্রেন শক দেওয়া বলে। ওরা দুজনেই ভেবেছিল যে ব্রেন শক দিলে ছেলে রাফ এবং টাফ হয়ে যাবে, হঠাৎ করে মেয়েদের পছন্দ করতে শুরু করবে, পাতি বাংলায় সোজা হয়ে যাবে। আমি রোজ প্রার্থনা করি যে আমার ট্রমেটিক চাইল্ডহুড যেন কাউকে কাটাতে না হয়। এমনিতেই তো অ্যাডপ্টেড চাইল্ড আমার একটা নিজস্ব ক্রাইসিস আছে, তার মধ্যে কত কি শুনতাম। কুইন বি ওর মা নয়, ওকে পুষেছে।
ঘরে নেমে এলো কয়েক মুহূর্তের নীরবতা। এই করুণ জীবন কাহিনীর পরেই চট করে কাজের কথায় ফিরে যাওয়াটা একটু অসুবিধের, তবু তাই যেতে হলো। তিতির নরম গলায় প্রশ্ন করল,
এবারের ফটোশুটের প্ল্যান হওয়ার সময় মায়ের সঙ্গে দেখা হয়নি?
অফকোর্স হয়েছে, মাকে আমি রেগুলার এক্সপ্লয়েট করি। আমার ফ্যাশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার টাকা মাই দিয়েছে, ম্যাঙ্গোর সঙ্গে যোগাযোগ হওয়ার পরে ব্যাপারটা মাই নেগোসিয়েট করিয়েছে। বাবার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট নেই, ধৃতিকান্ত মজুমদার ডাক্তার হওয়ার যোগ্যও নয়। মা মারা যাওয়ার পরে অনেকবার ফোন করেছিল, ধরিনি।
একটা কথা বলি, বাবা মাকে ত্যাগ করেছেন বললেন, অথচ মায়ের থেকে সুবিধে নিয়ে যাচ্ছেন, আপনি নিজেই বললেন মাকে এক্সপ্লয়েট করেন, ব্যাপারটা কেমন কন্ট্রাডিক্টরি না?
ও মা, অফকোর্স কন্ট্রাডিক্টরি, সো ইজ লাইফ। filled with contradictions. যাদের জন্য আমার সারা জীবন ধরে এত ক্ষতি হয়েছে তাদের থেকে আমি সুযোগ পেলেই ক্ষতিপূরণ নেব না কেন? আমার হাতে সময় কম মিস্টার চৌধুরী, তারপর আর কিছু জানার আছে?
বিনোদিনীকে কে মার্ডার করে থাকতে পারে বলে আপনার মনে হয়? তার মানে আপনি খুন করেননি?
না, আমি খুন করিনি। আর যদি করেও থাকি এখানে স্বীকার করে নেব নাকি? আর শুনুন, বিনোদিনীর কিলের খোঁজা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে আপনি আমার চুরি যাওয়া ওই আমরাবর্ত খুঁজে দিন, কেমন? ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি আর কিছু জিজ্ঞেস করার নেই, উঠি তাহলে। থ্যাংক ইউ সো মাচ, বাই।
পাখির বাড়ি থেকে বেরিয়ে রাজা আর তিতির বড় করে একটা শ্বাস নিল। তাদের কাজ মোটের ওপর শেষ হয়েছে, সমস্ত সন্দেহভাজনকে জেরা করা হয়ে গেছে। এবার সব সুতোগুলো জোড়ার কাজ দ্য গ্রেট সুনীল সেনের। কিন্তু বাড়ি ফিরে ওরা দেখে তিনি তখন নার্সিং হোমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিতিরদের ডাক্তার পঙ্কজবাবু ছাড়াও উপস্থিত রয়েছে পুলিশ অফিসার তুষার বর্মন। নিশ্চয়ই কেসের কোনো আপডেট নিতে এসেছিল।
কি গো মা, মামুর কি হয়েছে? দেখ না, হঠাৎ নার্সিং হোমে ভর্তি হওয়ার শখ হয়েছে, দিল্লি ফেরার জন্য একেবারে খেপে উঠেছেন উনি। কেন বাপু, এখানে কি তোকে অযত্নে রেখেছি?
ওহ ছোড়বি, সবসময় এত ড্রামা না করলি কি নয়?
এ না না, সিরিয়াসলি সিরিয়াসলি, মামুর কি হয়েছে গো ডাক্তার জেঠু?
তেমন কিছু না মা, ওর তো অনেক কাজ রয়েছে তাই বেশি দিন বসে থাকতে চায় না। দেখি পায়ের অবস্থাটা একটু এক্সরে করে আরো কিছু টেস্ট সেই সঙ্গে করিয়ে নেবো। এই সিগারেট খেয়ে খেয়ে তোর লাংসের বারোটা অর্ধেক বাড়িয়েই রেখেছে, সেটাও দেখতে হবে, একটা দিনের ব্যাপার।
তুষার বলল, কিন্তু এই ক্রুশাল মোমেন্টে আপনি চলে যাচ্ছেন স্যার, তাহলে আমরা কি করব?
হ্যাঁ তোমার একটু অসুবিধে করলাম বটে, এই একটু কষ্ট করে চালিয়ে নাও না একটা দিন আমার ছাড়া। বড় জোর কালকের ফ্যাশন শোটা মিস করব, এই তো। তা তোমরা তো সেখানে থাকছোই, আমার চোখ আর কান হয়ে রাজা আর তিতিরও যাবে, আর আমার নোটসের খাতা পেন ট্যাব ইত্যাদিও আমি সঙ্গেই রাখছি, কাজ করব যতটা পারি। আসলে আমার ওর দিল্লি থেকেও আরেকটা ব্যাপারে চাপ আসছে বুঝলে।
তুষার ছেলেটাকে ভালো বলতে হয়, ওই সুনীলকে ধরে হুইল চেয়ারে তুললো, তারপর সবার সঙ্গে নার্সিং হোমে পর্যন্ত গেল। গাড়িতে বাড়ি ফেরার পথে তিতির কানে হেডফোন গুঁজে সাসপেক্টদের স্টেটমেন্টগুলো আরেকবার করে শুনতে থাকে। তার মামু কি বুঝতে পেরেছে কালপ্রেটকে? তিতির জানে যে রাজাদাকে খুঁচিয়ে কোনো লাভ নেই, সুনীল সেনের পারমিশন ছাড়া রাজা টু শব্দটিও করবে না। ডিনারের পরে রাজা তিতিরকে মনে করিয়ে দিল কুইন বি ব্লগের লাস্ট এন্ট্রি পড়ার জন্য। তিতির মোবাইলে ব্লগটা খুলে বসল, বিনোদিনীর লাস্ট এন্ট্রি, তার মৃত্যুর কয়েক মিনিট আগেই লেখা।
আমার পাঠকের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে খুব শিগগিরই না একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। গত ব্লগে কমেন্ট করেছেন প্রায় 8,000 মানুষ, এর মধ্যে থেকে তো 3,000 কমেন্ট ভারতের বাইরে থেকে এসছে। সবাইকে করজোড়ে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি একটা ইন্টারন্যাশনাল জুয়েলারি ব্র্যান্ডের ফটোশুটে কলকাতায় আছি। এখানে এসে মনে হচ্ছে আমার জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আমার প্রথম প্রেম রামকুমার এখানে আছে, এখন যে বিরাট ফ্যাশন ফটোগ্রাফার, সবাই তাকে আর খেবে বলেছেন। আমার স্বামী ধৃতিকান্ত আজকে এসছে শুতে, এছাড়া আছে আমার প্রিয় বান্ধবী সাক্ষী দিকওয়ালা। সেই মিস ইন্ডিয়ার দিন থেকে আমরা ভীষণ বন্ধু। রয়েছে মিস ইন্ডিয়ার সময়কার গ্রুমিং এক্সপার্ট বিবি মেহতা, আছে অমিশা আমার খুব প্রিয় মেকআপ আর্টিস্ট, ওর দেওয়া ময়না পরেই তো মিস ইউনিভার্সাল একটা গুরুত্বপূর্ণ রাউন্ড জিতেছিলাম, আপনাকে বলেছিলাম তো সে গল্প। আছে ইলা ক্যামেরুন, যে জুয়েলারি ব্র্যান্ডের হয়ে আমি এসেছি তার সিইও হওয়া ছাড়াও ইলার আর একটা পরিচয় আছে। যে বছর আমি মিস ইউনিভার্স হয়েছিলাম সে বছর সানসিটিতে ইউএসএ কে রিপ্রেজেন্ট করছিল ইলা। এছাড়া রয়েছে পাখি, অত্যন্ত প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার, এই কলকাতার গর্ব, আমার কাছের মানুষ। এদের সবাইকে কাছে পেয়ে আমি ভীষণ খুশি জানেন। এবারে মনে হচ্ছে যে আমার জীবনটা সম্পূর্ণ হলো। জানেন আজকাল মাঝে মাঝে বড় হাঁপিয়ে যাই, বয়স তো কম হল না, যতই আপনারা কুইন্দি কুইন্দি করে নাচো এখন প্রায় কাজের মধ্যে ঘুম পেয়ে যায়। মাঝে মাঝে হাতের পায়ের শিরাগুলো কিরকম একটা সৃষ্টি হবে অবসাতে খুবই আমিষ পর মুহূর্তেই মনে পড়ে যায় যে সামনে কত কাজ, কত কত ডেট দেওয়া আছে, আমি না গেলে তো শুটিং ক্যান্সেল হয়ে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, তখন আবার নতুন উৎসাহে কাজে ঝাঁপিয়ে পড়ি। তবে এখন ঠিক করেছি এবার আস্তে আস্তে কাজের সংখ্যা একটু কমিয়ে দেব, অনেক তো হল, এবারে নিজেকে কিছুটা সময় দেওয়া যাক, আর একটা লম্বা ছুটির প্রয়োজন জানেন। ক্যামেরার ফ্ল্যাশে ঝলকানি, ফ্যানেদের সঙ্গে সেলফি, প্রিমিয়ার পাতি, অনেকগুলো। এবার একটু নিস্তরঙ্গ জীবন কাটাতে চাই, মনে হয় আমার অনুরাগীদের মতো স্পটলাইটের আলোর বাইরে বাকি জীবনটা কাটিয়ে দিই। কতদিন বসে স্মৃতিকান্ত সঙ্গে চা খাইনি, নিউ মার্কেটে শপিং করিনি, মানিকতলা বাজারে গিয়ে মাছ কিনিনি, কত কত দিন খুব ছাড়া ঘুমাইনি। আর এসব ভালো লাগে না, যদি ক্যামেরার সামনে আর কোনোদিন না আসি আপনারা আমাকে ভুলে যাবেন না তো?
জীবনের শেষ ব্লগেও কি মিথ্যাচার, পাখিকে শুধু কাছের মানুষ বলে ছেড়ে দিয়েছেন। এখন তিতির নিশ্চিত এই ব্লগে বলা সব কথা মিথ্যে। সুপারস্টার কুইন বীর নতুন চমক, রিটায়ারমেন্টের ধোঁয়া তুলে আরেকবার লাইম লাইটে আসার চেষ্টা। ঘুমিয়ে পড়ার আগে তিতির ভাবল তারকাদের জীবন বোধহয় এমনই হয়, চকচকে কিন্তু সোনা নয়, রাংতায় মোড়া। পরদিন সন্ধে ছটায় এসইউভি নিয়ে বেরোনো হল। চালকের আসনে রাজা, পাশে তিতির, আর পেছনের সিটে শিউলি। ফ্যাশন শো এর গেস্ট বলে কথা, আজকে সবাই সাজগোজ করেছে। তিতির তার হলদে টার্টল নেক ব্লাউজের সঙ্গে পরেছে মায়ের একটা সবুজ রঙের ভিনটেজ কাঞ্জিভরম। শিউলি কিছুদিন আগে বিবাহবার্ষিকীতে ব্রতিনের দেওয়া ঢাকাই শাড়িটার উদ্বোধন করল আজ। রাজাকে অনেক কষ্টে রাজি করিয়ে একটা সুন্দর নেভি ব্লু স্যুট পরানো গেছে। টিউলিপ বেঙ্গলের বাইরে আজ প্রচুর পুলিশ সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে। রাজা গাড়ি পার্ক করে একটু দাঁড়াতেই তুষার বর্মণ দেখা করতে এলো। সিকিউরিটি চেকের পর সবাই নিজেদের সিটে বসল। তিথি দেখল ফ্রন্ট রোতে ওরা এবং অন্যান্য স্পেশাল গেস্ট ছাড়াও বসে রয়েছেন ধৃতিকান্ত মজুমদার এবং পুলিশ কমিশনার বাদল বন্দ্যোপাধ্যায়। চারিদিকে সবুজ আর সোনালি রঙের ছড়াছড়ি, কাঁচা আমের থিম রাখা হয়েছে নানা মোটিফে। একটু পরেই কাউন্টডাউন শুরু হয়ে গেল, স্টেজে আলো জ্বলে উঠল, ঝমকালো মিউজিক বাজতে শুরু করল। গোটা র্যাম্প জুড়ে আম পাতা ছড়ানো, ভোরবেলার থিম, কলসি কাঁখে বাড়ির বৌমেয়েরা জল আনতে যাচ্ছে, তাদের গলায় কোমরে পাখির ডিজাইন করা গয়না, স্ক্রিনে ম্যাঙ্গোর লোগো উদ্ভাসিত। তিতিরের দারুণ লাগছে, ট্রেডিশনাল আর কন্টেম্পোরারির দারুণ মিক্স। শিউলিও হাঁ করে গিয়েছে। ভোরের থিমের পরে বেলার থিম, এবার মডেলরা অফিস যাত্রীর সাজে, সবাই পরে আছে মিনিমালিস্টিক ডিজাইনের গয়না। এভাবে একে একে থিম পাল্টাতে লাগলো, দিনের বিভিন্ন সময় অনুযায়ী মিউজিকও বদলাতে লাগলো। অনেকগুলো পর্ব পেরিয়ে শো শেষ হলে সমস্ত মডেলদের সঙ্গে র্যাম্প দিয়ে হেঁটে এলো পাখি। সবাই হাততালি দিয়ে এই তরুণ শিল্পীকে অভিবাদন জানাতে লাগল। বিনোদিনীকে শ্রদ্ধা জানিয়েই কোনো শো স্টপার রাখেনি পাখি। ইলা ক্যামেরুন এগিয়ে এসে দাঁড়ালেন মঞ্চে, তার হাতে মাইক,
ততক্ষণে আর কে দে, সাক্ষী, বিবি মেহতা আর আমিশা সমেত গোটা টিম এসে দাঁড়িয়েছে র্যাম্পের ওপরে। ইলা মাইকে বলতে শুরু করলেন,
We are proud and overjoyed to have someone as talented as Pakhi to work as a designer with Mango.
ইলা বলেই চললেন কিভাবে পাখিকে উনি নিউ ইয়র্ক শহরে আরো ট্রেন করাতে চান। এমন সময় হঠাৎ একটা গলা ভেসে এলো অডিয়েন্সের পেছন থেকে। কোনোভাবে সেই ব্যক্তি একটা মাইকও জোগাড় করে ফেলেছে।
পাখি আপনার আন্ডারে কাজ করবে না ইলা, পাখি নিউ ইয়র্কে যাবে, তবে আপনার যাওয়া হচ্ছে না আপাতত।
তিতির উত্তেজনায় উঠে দাঁড়ালো, এই গলাটা তার ভীষণ চেনা। গলাটা শুনে ইলা হতভম্ব। দেখা গেল সুনীল সেন হুইল চেয়ারে বসে আর পেছনে একটি ছেলে, সম্ভবত পুলিশের লোক, সেই হুইল চেয়ার ঠেলে নিয়ে আসছে স্টেজের দিকে। ইলা তড়িঘড়ি মাইকে অনুষ্ঠান শেষ হওয়ার ঘোষণা করে দিলেন। সবাইকে পুল সাইডের আফটার পার্টিতে আমন্ত্রণ জানিয়ে স্টেজ ছাড়তেই যাচ্ছিলেন, সুনীল তার আগেই মাইকে বলে উঠল,
লেডিজ এন্ড জেন্টলম্যান, কাইন্ডলি একটু দাঁড়িয়ে যান, আপনাদের মধ্যে এই শহরের পুলিশ কমিশনার বাদল বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পারমিশন নিয়েই আমি কিছু কথা বলতে চাই আপনাদের। একজন ভারতীয় প্রাইভেট আই, যার সৌজন্যে এই মুহূর্ত থেকে আপনাকে আপনার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি না, পাখি ম্যাঙ্গোতে জয়েন করলেও আপনার আন্ডারে কাজ করবে না, কারণ সুপারস্টার কুইন বিকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অর্থাৎ প্রাইম সাসপেক্ট হিসেবে কলকাতা পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। না 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 না, বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তুষার,
ইউ ক্যান ডু দিস টু মি, আমি একজন বিদেশি।
এদেশে যদি অন্য কোনো দেশের মানুষ এসে খুন করেন, তাকে আলাদা খাতির করার নিয়ম আছে বলে আমি শুনিনি।
কিন্তু ইভেন এই দেশেও আপনারা আমাকে বলতে বাধ্য যে আমার অপরাধটা কি, এই হত্যাকাণ্ডের জন্য আমাকে কিভাবে দায়ী করছেন?
ম্যাডাম, আপনার কোম্পানি ম্যাঙ্গো এত বড় একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, হঠাৎ এত জায়গা থাকতে কলকাতায় এই প্রোডাক্ট লঞ্চের আইডিয়াটা আপনার কেন এলো বলুন তো? জন্মসূত্রে বাঙালি হওয়ার অজুহাতটা তো আপনি দিতে পারবেন না, কারণ আমার সহকারীদের আপনি জানিয়েছেন যে বাংলা বা ইন্ডিয়া নিয়ে আপনার কোনো সেন্টিমেন্ট নেই, বরং আপনি লজ্জিতই বোধ করেন। তাহলে
হোয়াট ননসেন্স, এই কারণে আমাকে সন্দেহ করছেন? আমি তো আগেই বলেছি যে পাখি আমায় ইনসিস্ট করেছিল।
পাখি কে ম্যাডাম?
সরি,
এই কেসে শুরু থেকে দেখছি পাখিকে সবাই একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। বিনোদিনী তার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন সেই স্টার, উনি তার সঙ্গে কথা বলতে পেরে ধন্য হয়ে যাচ্ছেন, আবার আপনি তার কথায় এত বড় একটা প্রোডাক্ট লঞ্চ আর ফ্যাশন শো এর আয়োজন করে ফেললেন, ব্যাপারটা কি? মানছি পাখি খুবই প্রতিভাবান, দেশ জোড়া নাম হয়েছে তার, কিন্তু ম্যাঙ্গো ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখলে এমন প্রতিভার খোঁজ তো আপনারা আমিষেই পান বিভিন্ন দেশ থেকে, আর সে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে সদ্য, আপনাদের সঙ্গে এটাই তার প্রথম প্রজেক্ট। তাহলে ও আপনাকে খোদ সিইওকে ইনসিস্ট করলো কি করে? বড় জোর রিকোয়েস্ট করে থাকতে পারে, আর আপনি এই জায়গাটাকে যতটা ঘৃণা করেন সেই রিকোয়েস্ট আপনার পক্ষে উড়িয়ে দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনি তা করলেন না, আপনি এই সুযোগ লুফে নিলেন, আর আপনার শোতে বিনোদিনীকেই শোস্টপার করলেন, কারণ তার অনেক দিন আগেই আপনার সঙ্গে আপনার সহকারীর যোগাযোগ হয়ে গিয়েছে।
আবার সহকারী? বাহ, আপনার গল্প তো বেশ ভালোই ডালপালা মেলছে দেখছি।
আমার গল্প নয় ম্যাডাম, ডালপালা মেলেছিল আপনার প্ল্যান। যখন আপনি বুঝতে পারেন যে ডক্টর ধৃতিকান্ত মজুমদারের প্রচুর টাকার দরকার আর নিজের স্ত্রীকে তিনি পথের কাঁটা বলে মনে করেন, আপনারই মাধ্যমে উনি ওর মহামূল্যবান আমাচি ভায়োলিনের একজন বায়া পেয়েছিলেন জাপানে, কিন্তু পেলে কি হবে? বিনোদিনী তোমাকে সেটা বেচতে দিচ্ছিলেন না কিছুতেই। কি ধৃতিকান্তবাবু, ঠিক বলছি তো?
বিনোদিনীর স্বামীর নাম শোনা মাত্রই তিতিরের চোখ গিয়েছিল ভদ্রলোকের দিকে। ও ভয় পেয়েছিল। উনি যদি খুনের সঙ্গে জড়িত থাকেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই গোলমালের সুযোগ নিয়ে পালিয়েছেন। কিন্তু দেখা গেল সুনীলের কথা মতো ওকে আগে থেকেই সিভিল রেসের পুলিশ ঘিরে রেখেছিল। তিতিরের একটু রাগ হল, সবাই তার মানে সবকিছু জানত, নিশ্চয়ই রাজা দাও। শুধু ওর সামনেই এখন নতুন করে নাটকের পর্দা উঠছে। ওদিকে সুনীল তখনও বলে চলেছে,
বদলদা, হিলা আর ধৃতিকান্ত মিলে যুক্তি করেন যে তারা বিনোদিনীকে ভাগে ভাগে শেষ করবেন, যাতে কোনো একজনের ওপর সন্দেহটা না পড়ে। ধৃতিকান্ত অনেকদিন ধরেই বিনোদিনীর কবল থেকে মুক্তি চাইছিলেন, কিন্তু ইলার মতন একজন পার্টনার ইন ক্রাইম পেয়ে তার মনের জোর বাড়ল। তিনি বিনোদিনীকে রোজ খুব অল্প অল্প করে আর্সেনিক দিয়ে স্লো পয়জন করতে লাগলেন, আর এটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন বিনোদিনীর ক্যাবে।
ক্যাবে কি করে?
বিনোদিনীর জিনিসপত্র তো এখন পুলিশের কাছে জমা আছে নিশ্চয়ই। ওর ট্যাবের সার্ফেসের একটা কেমিক্যাল অ্যানালিসিস করান, আমি নিশ্চিত তাতে আর্সেনিকের ট্রেস পাওয়া যাবে। বিনোদিনীর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস ছিল, ধৃতিকান্ত সেই জন্যেই ওর ট্যাবের স্ক্রিনে আর্সেনিক ছড়িয়ে রাখতেন। বিনোদিনী ট্যাবে লিখতেন আর থেকে থেকে দাঁত দিয়ে নখ কাটতেন, এইভাবে অল্প অল্প করে বিষটা ওর শরীরে যেত। অতএব খুনের ষড়যন্ত্রের সঙ্গী হিসেবে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে ডক্টর মজুমদার।
এবার পুলিশের তৎপরতায় একটা হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল। ইলা ক্যামেরুনের হাতে হাতকড়া পরানোর জন্য ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে তুষার উঠে গেল স্টেজে। সাংবাদিকরা সমস্ত প্রোটোকল ভুলে স্টেজে ওঠার চেষ্টা করতে লাগল। পুলিশ কমিশনার এসে গ্রেপ্তার করলেন ডক্টর ধৃতিকান্ত মজুমদারকে। ধৃতিকান্তর অবশ্য কোনো ভাবান্তর নেই, তার চোখে মুখে স্বয়ং পুলিশ কমিশনারের প্রতিও তাচ্ছিল্য। তিতির বুঝতে পারে হুইল চেয়ারে বসে থাকা তার ছোট মামুর আরও কিছু বলার আছে। পাশে তাকিয়ে রাজাকে খুঁজতে গিয়ে তিতির দেখল কখন যেন সে চুপচাপ স্টেজের এক পাশে গিয়ে দাঁড়িয়েছে। তবে ইলা ক্যামেরুন কিন্তু এত সহজে হার মানার পাত্রী নন। তিনি আবারও বলে উঠলেন,
অল দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এই সবকিছুর সঙ্গে আমার সম্পর্কটা কি? আমার বিরুদ্ধে প্রমাণ কোথায়?
প্রমাণ তো পুলিশ করবে, আমি তো শুধু সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করতে বললাম। আসলে বড্ড তাড়াহুড়ো হয়ে গেল তো, আপনারা তো সব মান্নি গণ্যি মানুষ, একটা প্লেন ধরে বিদেশে হাওয়া হয়ে যাবেন, ব্যাস তারপর আপনাদের ধরাই মুশকিল হয়ে যাবে। তাই কাজটা আধখাছড়া রেখেই বাকিটা পুলিশের দায়িত্বে ছেড়ে দিতে হচ্ছে। তবে চিন্তা নেই, প্রমাণ ঠিকই পাওয়া যাবে। যে ওষুধটা দিয়ে আপনি খুন করেছেন সেটা আপনি কোথা থেকে কিভাবে অ্যাকোয়ার করেছেন সেটা খুব সহজেই ট্রেস করা যাবে। এছাড়া সেদিন উপস্থিত প্যারামেডিক স্টাফদের প্রশ্ন করলে তারাও নিশ্চয়ই কনফার্ম করবেন যে সেদিন তালগোলের মধ্যে কে তাদের কারোর হাতে একটা বিশেষ ওষুধের অ্যান্টিউল ধরিয়ে দিয়েছিলেন। আর ধৃতিকান্তের সঙ্গে আপনার যোগাযোগ যে আছে সেটা ওর হোয়াটসঅ্যাপ একটু স্টাডি করলেই বোঝা যায়। যতই উনি আপনার নাম্বার সেভ না করুন বা নিয়মিত চ্যাট ডিলিট করুন, আপনি ওকে যে বায়ার ধরে দিয়েছিলেন তার সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন কে তাকে আমাদের ভায়োলিনের সন্ধান দিয়েছিলেন। মিসেস ক্যামেরন, আপনার পার্টনার সিলেকশনে আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল।
এসব আজকুবি থিওরি দিয়ে আপনি আমাকে আটকাতে পারবেন না ডিটেকটিভ। আমি আমেরিকার একজন বিউরোক্র্যাটের স্ত্রী, আমার হাত অনেক লম্বা।
আমেরিকার যুজুদা খালি যে খুন করে পার পাওয়া যায় না সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। যাই হোক, লেডিস এন্ড জেন্টলম্যান, এবারে পুলিশ গ্রেপ্তার করবে আমি সাথে পাখির শো পিস আমরাবর্ত চুরি করার জন্য, যা আসলে ম্যাঙ্গোর প্রপার্টি।
হোয়াট দ্য হেল, হুইল চেয়ারে বসে এই পাগলটা কে? হ্যাঁ কে মশাই আপনি? এখানে এসব হচ্ছে নাকি? এখানে কমিশনার অফ পুলিশ বসে আছেন, লোকাল থানার অফিসার ইনচার্জ আছে, তাদের সামনে এসব কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ আমি এই উন্মাদ লোকটির নামে এক্ষুনি এফআইআর করতে চাই।
দুশ্চিন্তা করবেন না আমিশা, যা হচ্ছে কমিশনার অফ পুলিশের সম্মতিতেই হচ্ছে। আসলে আপনি আমাকে দেখেননি, আমার সঙ্গে আগে দেখা হলে অবশ্য সবটুকু শরীর আগেই মিটে যেত।
আপনি তো বিরাট বুদ্ধিধর ডিটেকটিভ দেখছি। আমি আমার ক্যারিয়ারে এত সাকসেসফুল, বাই গডস গ্রেস টাকা পয়সারও আমার কোনো অভাব নেই। আমি মরতে এমন একটা ছিঁচকে চুরি করতে যাব কেন? হ্যাঁ তাও আবার এমন পাবলিকলি। আর জিনিসটাও কারোর ব্যক্তিগত নয়, একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শো এর প্রপ মাত্র, যে শো এর সঙ্গে আমি নিজে প্রফেশনালি যুক্ত। মানে could this be any more ridiculous?
আনকি ব্যাপারটা হাস্যকর অকল্পনীয়, সেই সুযোগটাই আপনি নিয়েছেন। আমি তো বলিনি যে আপনি মূল্যবান শোপিস বিক্রি করে সেই টাকাটা ভোগ করতে চেয়েছিলেন। ওখানে তো আরো অনেক দামি দামি জিনিস ছিল, অত রকম গয়না বাদ দিয়ে আপনি বেঢপ শোপিসটাই কেন নিতে গেলেন? বহু বছর আগে মিস ইউনিভার্সের সময় বিনোদিনী আপনার পরিবারের একটা জিনিস চুরি করেন, আর পাখির বানানো যে শোপিসটা চুরি গেছে সেটাও প্রায় সেই রকমই দেখতে। আর যে শোতে এটা ব্যবহার করা হতো তার শো স্টপার ছিলেন বিনোদিনী।
সো হোয়াট, আমরা বলতো কি বিনোদিনীর বাবার সম্পত্তি, ওটা তো ম্যাঙ্গোর প্রপার্টি। তাহলে প্রতিশোধটা কোথায় নেওয়া হলো? টেল মি, আপনার না এই যুক্তিগুলো একেবারে দাঁড়াচ্ছে না মিস্টার হোয়াটএভার।
সেন, সুনীল সেন, মনে রাখবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শুধু চুরি করলে আপনার উদ্দেশ্য সিদ্ধ হয় না, সেটা হয় যদি চুরি হওয়া শোপিসটা বিনোদিনীর জিনিসপত্রের মধ্যে থেকে পাওয়া যায়। কি, তাই তো? আপনি বিনোদিনীকে চোর প্রতিপন্ন করতে চেয়েছিলেন।
আমিশার মেজাজ অনেকক্ষণ ধরে উত্তপ্ত হচ্ছিল, এবার যেন তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। চিৎকার করে বললেন,
প্রতিপন্ন? বিনোদিনীকে চোর প্রতিপন্ন করার কি আছে? ও তো চোরই, অ পেটি থিফ। সারাটা জীবন শুধু চুরি করে কাটিয়ে দিয়েছে। শুধু আমার একটা অ্যালুমি নয়, অনেকের অনেক প্রাপ্য মর্যাদা চুরি করে নিজের সাফল্যের ভান্ডারে যোগ করেছে। নিজের সবকিছু থাকতে অনেক টাকা কুচারি করে বেরিয়েছে, যাকে যেভাবে খুশি ব্যবহার করেছে। এত কিছুর পর পাবলিকের সামনে নিজের একটা স্পটলেস ইমেজ তৈরি করার জন্য আবার তো ব্লগ লিখে ন্যাকামো করত।
আর তাই আপনি বিনোদিনীর আসল চেহারাটা সবার সামনে তুলে ধরার জন্য তাকে চোর সাব্যস্ত করতে চেয়েছিলেন। হ্যাঁ, এই চুরিটা তিনি করেননি ঠিকই, কিন্তু আগে যখন করেছেন তখন তো তার শাস্তি হয়নি। কি বুঝি?
এই কথায় আমিশার চোখ দুটো কেমন ধক করে জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য তিতিরের মনে হলো এক্ষুনি হয়তো আমিশা দৃঢ় গলায় বলে উঠবেন, চক করেছি, বেশ করেছি। কিন্তু সেটা হতে হতেও হলো না। নিজেকে সামলে নিয়ে খুব ঠান্ডা গলায় আমিশা এবার প্রশ্ন করলেন,
আপনি বলছেন যে আমি এসে অফিস চুরি করেছি, বেশ, কিন্তু ওখানে তো পুলিশ ছিল, পুলিশ সবাইকে সার্চ করে তারপরে যেতে দিয়েছিল। তাহলে ধরে নিচ্ছি যে পুলিশ ওখানে ঘাস খাচ্ছিল।
সামান্য ভুল হলো, অফিসার ইনচার্জ সেদিন ঘাস খাচ্ছিলেন না, উনি ঘোর ধরো মাংসাশী। তুষার আপনার কাছ থেকে আমরা বর্ত নিয়ে নিজের পকেটে ঢোকাচ্ছিলেন যাতে পরে আপনাকে ফেরত দিতে পারে।
কি বলছেন স্যার, এটা ঠিক নয়।
ঠিকই বলছি তুষার, এতক্ষণে যে তোমার ফ্ল্যাট থেকে আমার পাঁচটা বউবাজার থানার পুলিশ উদ্ধার করেছে সেই খবরটা বোধ হয় তোমার কাছে পৌঁছয়নি। আমরা বর্ত চুরির জন্য তোমার তো জেল হবেই, আর আমার পায়ে লাঠির বাড়ি মেরে পার সাতানোর জন্য আরো ক মাসের হাজতবাস হবে সেইটা জানতে আমি বেশি আগ্রহী।
এরপর যে ঘটনা ঘটল তার জন্য প্রস্তুত থাকতেই রাজা স্টেজের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সুনীলের অভিযোগ শুনে তুষার প্রথমে কুঁকড়ে গেলেও পর মুহূর্তেই সামলে নিয়ে এক লাফে স্টেজে উঠে ব্যাক স্টেজের দিকে দৌড় দিল। গোটা হলে তখন সাংঘাতিক হইচই, স্টেজে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মডেলদের তুষার এক ধাক্কায় সরিয়ে দিল। সাক্ষীও বাধা দিতে ছুটে গেলেন এবং তুষারের ঘুষির আঘাতে যন্ত্রণায় কোকিয়ে উঠলেন। সবাই যখন ভাবছে এবার আসামি পগার পার, তখনই রাজা সাইড থেকে স্লাইড করে এসে তুষারের পায়ে তার ভারী বুট দিয়ে মারল এক লাফি। ব্যথায় চিৎকার করে উঠে তুষার ছিটকে পড়ল স্টেজের ওপর। স্টেজের নিচে থাকা পুলিশ কর্মীরা উঠে গিয়ে তুষারকে গ্রেফতার করলেন। পুলিশ কমিশনার মাইক হাতে নিয়ে বললেন,
বিনোদিনী দেবীকে হত্যার অভিযোগে আমি ইলা ক্যামেরন ও ধৃতিকান্ত মজুমদারকে গ্রেপ্তার করলাম। ম্যাঙ্গোর মূল্যবান শোপিস চুরি করার অভিযোগে গ্রেপ্তার করছি আমিশা আর তুষার বর্মনকে। এই মুহূর্তে গোটা টিউলিপ বেঙ্গল ঘিরে রেখেছে বিরাট পুলিশ ফোর্স। দয়া করে কেউ পালাবার ব্যর্থ চেষ্টা করবেন না।
টিউলিপ বেঙ্গলের রোমহর্ষ ক্লাইম্যাক্সের পরে আরও একদিন কেটে গেছে। গতকাল বিনোদিনীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রচুর ফ্যান, সাধারণ মানুষ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ বিদায় জানিয়েছেন কুইন বিকে। সুনীল, তিতির, রাজা আর শিউলিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ওরা যায়নি। সব কিছু জানার পরে বিনোদিনীর প্রতি ওদের আর ছিটে ফোটাও শ্রদ্ধাভক্তি নেই। রবিবার দুপুরে শিউলি পুলিশ কমিশনার বাদল বন্দ্যোপাধ্যায় আর ডক্টর পঙ্কজ দেকে লাঞ্চে নিমন্ত্রণ করেছে। লাঞ্চ হতে এখনো বেশ দেরি, তাই এখন চা আর বাড়িতে ভাজা নিমকি সহযোগে বিনোদিনীর কেসের রাউন্ড আপ সেশন চলছে। সঙ্গে অবশ্য তিতিরা রাজাও রয়েছে, আর মাঝে মধ্যে গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো আগমন হচ্ছে শিউলির।
মামু, যাই বলো আর তাই বলো, রাজাদাই কিন্তু আসল হিরো।
তা তো বটেই, তুষার পালিয়ে গেলে আরো দুদিন নষ্ট হতো, ধরা পড়তোই, কিন্তু হ্যারাসমেন্ট হতো অনেকটা। থ্যাংক ইউ রাজা।
আরে না, মাই প্লেজার স্যার। বাদলদা, ওরা কনফেস করলো?
হ্যাঁ, ওতেই বাঁচোয়া। এই ব্যাপারে আপাতত আমি টেনশন ফ্রি। সবাই নিজেদের ক্রাইম কনফেস করেছে, সমস্ত ইনক্রিমিনেটিং এভিডেন্সও বাজেয়াপ্ত করা গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখন চার্জশিটটা রেডি করে ফেলতে হবে। তুমি তো স্টেজ থেকে ঘোষণা করি খালাস ভায়া, ইলা ধৃতিকান্ত খুনি, আমিষা আর তুষার চুরি করেছে, কিন্তু আদালত তো মুখের কথা মানবে না, ও আরেক নতুন যুদ্ধ, দেখা যাক।
সেটা আপনার মাথা ব্যথা বাদলদা, অবশ্য আমি আরেকজনকেও হ্যারাস করেছি। বাদলদা প্লিজ আমায় কল করবেন।
আরে দূর, তুমি যে এত বড় একটা কাজ করলে, দুজন খুনিকে ধরলে, ওতেই তোমার অপরাধ মাফ হয়ে গেছে সুনীল।
ও কাইন্ড অফ ইউ।
কিন্তু ডাক্তার জেঠু আবার কি করে তোমায় সাহায্য করলো মামু?
আরে আমি দিল্লি ফেরার তাড়া দিতে নার্সিং হোমে ভর্তির ব্যাপারটা তো উনিই সাজেস্ট করলেন, ব্যবস্থাও করে দিলেন সব। আসলে তাড়া টাড়া কিছুই ছিল না, আমি তুষারকে দেখাতে চেয়েছিলাম যে আমি একেবারে মিসিং ইন অ্যাকশন হয়ে যাচ্ছি, যাতে ও একেবারে নিশ্চিন্ত থাকে আর ওকে চট করে ধরা যায়। এছাড়া আরো একটা কারণ ছিল।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওভাবে না, একে একে প্রশ্নগুলো আসে। তুমি তো পায়ে চোট নিয়ে হোমবাউন্ড, আর আমি তারা দিয়েই যাচ্ছি, তা এই কেসটাকে অ্যাপ্রোচ করলে কি করে?
প্রথমে চিন্তাগুলোকে নানান ক্যাটাগরিতে ভাগ করলাম। দুটো অপরাধ, এক বিনোদিনীর খুন, দুই শোপিস চুরি। পরেরটা অবশ্য আগে থেকে জানতাম না, ওই ফটোগ্রাফার রামকুমার দেকে জেরা করতে গিয়ে তিতির আর রাজা জানতে পারল। পরের ভাবনা হলো সাসপেক্ট। সাসপেক্ট এখানে ছজন, তাদের মধ্যে একজন অপরাধী না একাধিক ব্যক্তি জড়িত? যদি একাধিক ব্যক্তি জড়িত হয় তাহলে কি তারা দল বেঁধে ক্রাইম করেছে নাকি ইন্ডিভিজুয়ালি কাজটা সেরেছে? মোটিভ বা কি? থার্ড পয়েন্ট, মোডাস অপারেন্ডি, খুন এবং চুরি কিভাবে হলো? চার নম্বর পয়েন্ট, রেড হেরিং, অর্থাৎ ফলস অ্যাঙ্গেল, ঘুরে ফিরে নানানভাবে আমের প্রসঙ্গ উঠছে। এটা কি কোইন্সিডেন্স নাকি কোনো গুরুত্বপূর্ণ সূত্র নাকি ভুল দিকে ছুটিয়ে মারার অপচেষ্টা?
রাইট মামু, পলাশী রামবাগান, রামতা রামকুমার, আমসূত্র চীন, আমরা বর্ত, ম্যাঙ্গো, আমবাত, আমাটি, অমিশা, বিনোদী, লাস্ট ওয়ার্ডস, আম আম আমি দাই।
রাইট, ওই আমি দাইতে পরে আসছি। যখন জানতে পারলাম যে অপরাধ দুটো, খুন আর চুরি, প্রথমে বোঝা যাচ্ছিল না যে দুটো ক্রাইম রিলেটেড কিনা। ম্যাঙ্গোর কোনো রাইভাল এদের শো আর প্রোডাক্ট লঞ্চ বন্ধুল করে দেওয়ার জন্য এত টাকা কর পড়াবে বলে আমার মনে হয়নি। আরো একটা জিনিস আমায় না খুব ভাবাচ্ছিল।
কি?
সময়, বদল্লা টাইম, যেটা আমার জন্য বাড়ন্ত, তার উপর ঠ্যাং ভেঙে পড়ে আছি। তবে এ ব্যাপারে আমার ভীষণ সাহায্য করেছে রাজা আর তিতির।
তিতিরের পাঠানো স্টেটমেন্টের রেকর্ডিং শুনেই বেশ কিছুটা ক্লিয়ার হচ্ছিল। তাছাড়া আমরা তিনজনই পড়ছিলাম ওই বিনোদিনীর নিজের লেখা ব্লগ এন্ট্রিগুলো। আর তাতেই দুধ আর জল আলাদা হয়ে যাচ্ছিল।
কিরকম ব্লগের কথা বিশ্বাস হয়নি তোমার?
গোড়ায় খুব একটা পাত্তায় দিইনি পঙ্কজদা, বুঝলেন। সেলিব্রিটি আর পলিটিশিয়ানদের নিজের ইমেজ হোয়াইট ওয়াশ করার একটা ন্যাক থাকে, সেটা সবাই জানে। কিন্তু যতই বিনোদিনীকে ঘিরে থাকা মানুষগুলোর জবানবন্দিগুলো শুনতে লাগলাম, ততই স্পষ্ট হলো যে বিনোদিনী তার ব্লগে একটু আধটু নয়, আগা গোড়া মিথ্যা লিখে গেছেন। যেভাবে বিনোদিনী চাইতেন পাবলিক তাকে মনে রাখুক, সেই ইমেজটাই তৈরি করছিলেন। এদিকে বিনোদিনীকে কে খুন করতে পারেন সেই প্রশ্নে সাসপেক্টরা এ ওর কোর্টে বল ঠেলতে লাগলেন। রামকুমার ধৃতিকান্তকে সন্দেহ করে। ধৃতিকান্ত স্টেটমেন্ট শুনলে মনে হয় রামকুমার দেব যথেষ্ট মোটিভ ছিল বিনোদিনীকে খুন করার, কারণ বিনোদিনী মারাত্মক মেন্টাল ট্রমা দিয়েছিলেন এই রামকুমারকে, যার ফলে রামকুমার সাইকোলজিক্যাল ইম্পোটেন্সিতে আক্রান্ত হন। সেই সঙ্গে ধৃতিকান্ত কায়দা করে সাক্ষীর নামটাও ভাসিয়ে দিলেন তিতির আর রাজার কানে। আবার সাক্ষীকে জেরা করতে করতে উঠে এলো ধৃতিকান্তের নাম, তার গ্যাম্বলিং অ্যাডিকশন আর বেনার কথা। ওদিকে দেখুন বিনোদিনীর প্রচুর পয়সা, কিন্তু তিনি যক্ষের ধনের মতো সেসব আগলে বসে থাকেন, জুয়ারি স্বামীকে দেন না। আবার ধৃতিকান্তকে তার আমাটি বায়লনে বিক্রি করতে দিচ্ছেন না, অতএব বিনাও শোধ হচ্ছে না। কিন্তু এত সত্ত্বেও ধৃতিকান্ত ভালোই জানতেন যে বিনোদিনীর সব সম্পত্তির নমিনি ধৃতিকান্তই, কারণ পাখিকে বিনোদিনী ছেলে হিসেবে স্বীকার করতেন না, তার প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন। অর্থাৎ ধৃতিকান্তরও মার্ডার করার জোরালো মোটিভ বেরিয়ে এলো। এর মধ্যেই আমি জানতে পারলাম বিনোদিনীর শরীরে আর্সেনিক পাওয়া গেছে। তুষার আমাকে ক্রাইম সিনের ফটো আর ভিডিও পাঠিয়ে দিল। সাক্ষী থেকে বিবি মেহতা, সেখান থেকে আমির শাহ, ইলা আর পাখি, একমাত্র বিবি ছাড়া সকলেরই মোটিভ ছিল। ইলা আর সাক্ষীকে বিনোদিনী অন্যায়ভাবে মিস ইউনিভার্স আর মিস ইন্ডিয়া থেকে বাইরে বের করেছিলেন। আমির শাহর ফ্যামিলি এয়ারলুম চুরি করেছিলেন, আর পাখিকে সন্তান হিসেবে দত্তক নিয়ে তাকে চূড়ান্ত মানসিক নিগ্রহ করেছেন।
সত্যি এই সেলিব্রিটিদের ব্যাপার স্যাপার বোঝা দায়। বাইরে যিনি এত ভালো মানুষই দেখাতেন, তিনি ভেতর ভেতর এরকম হরিবল।
ঠিকই বলেছেন ডক্টর, হরিবলি বটে। আর এর মধ্যে বিনোদিনীর ব্লগে তিনটে ইম্পর্টেন্ট ফ্যাক্ট জানা গেল। এক, বিনোদিনীর পেনিসিলিনে অ্যালার্জি আছে। দুই, বিনোদিনীর দাঁত দিয়ে নখ কাটার স্বভাব আছে। তিন, বিনোদিনী ট্যাব ব্যবহার করতেন।
আরে দাঁড়াও, এই জন্যই পেনিসিলিন অ্যালার্জি নিয়ে জিজ্ঞেস করেছিলে?
হ্যাঁ, কিন্তু ওই তথ্যগুলো আমার জানার প্রয়োজন ছিল। বিনোদিনীর ব্লগের লাস্ট এন্ট্রিতে উনি এমন কথা বলেছিলেন, তাতে মনে হচ্ছিল উনি মানসিক অবসাদে ভুগছেন। এও লিখেছিলেন ওর প্রায় হাঁপ ওঠে, গুমগুম পায়, হাত ও পায়ের পেশি মাঝে মধ্যে স্টিফ হয়ে যায়।
এগুলো সবই ক্রনিক আর্সেনিক পয়জনিং এর লক্ষণ।
রাজা, আর্সেনিক এর বাংলা নাম কি? শেঙ্কো বিষ। খুন করার পক্ষে আদর্শ,
রাইট? আর্সেনিক গন্ধহীন ও স্বাদহীন একরকমের পাউডার, কাউকে খাইয়ে দিলে সে বুঝতেও পারবে না।
এইখানেই আমি ক্লিয়ার হলাম যে শরীরে শেঙ্কো বিষ থাকলেও এই কারণে বিনোদিনীর মৃত্যু হয়নি। কাউকে শেঙ্কো বিষ খাওয়ালে তার সিজার হয়, পেট ব্যথা হয়, লুজ মোশন হয়, রক্তক্ষরণ হয়, আলটিমেটলি সে কোমায় চলে যায়। কিন্তু বিনোদিনী অলমোস্ট সাইলেন্টলি মারা গেছেন, তার ওসব কিছুই হয়নি। অর্থাৎ অনেকদিন ধরে ওর স্টমাকে আর্সেনিক জমেছে, তার শরীরটাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু শেষ করেনি। এই শরীরে যদি বিশেষ কোনো মেডিসিনাল ড্রাগের ওভারডোজও হয়, তাহলেও রোগীকে বাঁচানো মুশকিল হবে।
আর বিনোদিনীকে আইপ্যাড কিনে দিয়েছিলেন ধৃতিকান্ত মজুমদার,
রাইট রাজাবাবু? তাহলে ভিসের আর কেমিক্যাল অ্যানালিসিসে আর্সেনিক পাওয়ার কারণটা বোঝা গেল। ধৃতিকান্ত তার স্ত্রী বিনোদিনীকে স্লো পয়জনিং করছিল, তার মোটিভ তো আমরা ইতিমধ্যে জানি। ধৃতিকান্তকে প্রায়ই বিনোদিনীর সার্জারি করতে হতো, সে অপারেশন থিয়েটারই সামান্য গাফিলতি করে মেরে দিতে পারত বিনোদিনীকে, কিন্তু সেটা করলে প্রথম সন্দেহই তার উপর গিয়ে পড়ত। তাই এই কমপ্লেক্স প্রসেস।
তাহলে ধৃতিকান্ত বিনোদিনীকে খুন করেননি?
খুন করেনি বলাটা ভুল, বিনোদিনীকে তিনজন খুন করেছে।
তিনজন? এটা আবার কি নতুন কথা বলছো সুনীল? আমরা তাহলে যে
দাঁড়ান দাঁড়ান বাদলদা, এই তিনজনের মধ্যে দুজন জেনে বুঝে খুন করেছে, আর তারা হলো ধৃতিকান্ত আর ইলা, আর তৃতীয় জন না জেনে এই খুনে একটা অংশ নিয়ে ফেলেছে, তিনি হলেন আমিশা।
আমিশা কি করে?
এইখানেই আসছে পেনিসিলিন অ্যালার্জি। বিনোদিনীর যে পেনিসিলিনে অ্যালার্জি সেটা উনি ব্লগে লিখেছেন। ফটোশুটের দিন বিনোদিনীর মধ্যে যা যা সিমটমস দেখা গেছে সেগুলো সবই অ্যালার্জিক রিয়াকশন, কিন্তু অ্যালার্জেন বডিতে ঢুকলো কি করে? তখনই মনে পড়ল তিতিরের সিনিয়র সুমিতা ক্যাজুয়ালি একটা কথা বলেছিল যে বিনোদিনী ওর সঙ্গে কথা বলতে বলতেই চোখে সবুজ কন্ট্যাক্ট লেন্স পরেছিলেন ফটোশুটের জন্য। তাই বাদলদা আপনাকে আমি বলেছিলাম আইপ্যাড আর কন্ট্যাক্ট লেন্সের বক্সের কেমিক্যাল অ্যানালিসিস করাতে, আর এটাই আমার ফ্যাশন শো এর আগে উধাও হওয়ার দ্বিতীয় কারণ। আমি এই রিপোর্টটারই অপেক্ষা করছিলাম, সেটা পেতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। আমিও পরিমরি করে দৌড়লাম পুলিশের সাথে। বাদলদা, কন্ট্যাক্ট লেন্সের সলিউশনে কি পাওয়া গেছে?
পেনিসিলিন।
রাইট, আমিশা মেকআপ করার ফাঁকে কন্ট্যাক্ট লেন্সের সলিউশনে এক ফোঁটা পেনিসিলিন আই ড্রপ দিয়ে দিল। বিনোদিনী লেন্স পরে ইন্টারভিউ দিতে বসলেন, তারপরেই শ্বাসকষ্ট শুরু হল, অ্যালার্জিক রিয়াকশন। আমিশার প্ল্যান ছিল বিনোদিনীকে নিয়ে ক্যাওস শুরু হওয়ার ফাঁকে ওই আমরাবর্ত হাতাবে, তারপর বিনোদিনীর শরীর ঠিক হলে যখন কেউ খেয়াল করবে আমরাবর্ত নেই, পুলিশ আসবে চুরির তদন্ত করতে, তখনই আমিশা তুষারকে জিনিসটা দিয়ে দেবে, আর তুষার সার্চিং এর ফাঁকে সেটা বিনোদিনীর লাগেজে রেখে দেবে।
হ্যাঁ, আর পেনিসিলিন অ্যালার্জি থেকে মৃত্যু হওয়ারও কথা নয়, ওষুধ পড়লে অ্যালার্জিক রিয়াকশন কিছুক্ষণের মধ্যে চলেও যায়, কাজেই খুনের আশঙ্কা আমিশা করেনি।
ঠিক তাই রাজা, এখানেই ইলার এন্ট্রি। আমিশা ইলাকে বিনোদিনীর পেনিসিলিন অ্যালার্জি নিয়ে প্রশ্ন করেছিল, কারণ ইলার ব্যাকগ্রাউন্ড পড়ে দেখিস রাজা, ইলা চাকরি করতো একটা ফার্মা কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, পরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শিফট করে। যাকে বুদ্ধিমতী ইলা বুঝে নিল আমিশার প্ল্যান, হোটেলে হঠাৎ শরীর খারাপ হলে তখনই ডাক্তার নাও পাওয়া যেতে পারে, তা সে যত বড় হোটেলই হোক না কেন, বড় হোটেলে নিজস্ব প্যারামেডিক টিম থাকে। ইলা চেয়েছিল গোলমালের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাম্পিউল সেই স্টাফদের হাতে তুলে দিতে, যে ওষুধটা অ্যালার্জিক রিয়াকশনের চিকিৎসায় ইউজ করা হয়, কিন্তু ডিরেক্ট ভেইনসে দেওয়া হয় না, স্যালাইনের বোতলের মাধ্যমে দেওয়া হয়। আনডাইলিউটেড ফর্মে বডিতে প্রবেশ করলে মুহূর্তের মধ্যে মৃত্যু অনিবার্য, অথচ অটোপসির পরে ভিসেরা টেস্টে তাকে বাকি ওষুধের মতোই পাওয়া যাবে।
ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে পেনিসিলিন অ্যালার্জিতে যে যে ওষুধ দেওয়া হয় তাদের নাম আওড়াতে লাগলেন। এই ওষুধগুলোই বিনোদিনীর মেডিকেল কিট থেকে উদ্ধার হয়েছে, আর পোস্টমর্টেমে তার শরীরেও পাওয়া গেছে
ডেরিফাইলিন, ডেকাড্রন, অ্যান্টি অ্যালার্জি। আচ্ছা, বিনোদিনীকে তাহলে আইভি ডোপামিন শট দেওয়া হয়েছিল? সত্যি তো, এটাই তো স্যালাইনের সঙ্গে দিতে হয়। অথচ
ক্রাইম সিনে ডেড বডির ছবিতে কিন্তু স্যালাইনের ব্যবস্থার কোনো চিহ্ন নেই।
মাই গুডনেস,
বিনোদিনীর মৃত্যু হলে নানান কথা উঠবে, এটা ইলা আর আমিশা জানতো, কিন্তু ততক্ষণে তারা ফ্লাইট ধরে কলকাতা পুলিশের নাগালের বাইরে।
আচ্ছা মামু, তুষার আর আমিশার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো কি করে?
এই রাজা তোকে বলেনি, দুজনেই পড়শি তো, দুজনেরই বাস প্ল্যাসি প্লাজায়। এই তোকে বললাম না সেদিন?
ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ও, তোমরা তার মানে ওই চোরের সঙ্গে বসে মদও গিলেছো, ভালো।
বাজে কথা বলিস না তো, তখন কি করে জানবো বলতো? একজন পুলিশ যে একভাবে আমাদের সহকর্মীও বটে, তার এরকম একটা মতিভ্রম হবে?
আচ্ছা, নো ঝগড়া নো ঝগড়া। বাদলদা পঙ্কজদা, আপনাদের বলি, আমিষার দুটো ফ্ল্যাট আছে ওই বিল্ডিং এ, তারই একটাতে তুষার রেন্টে থাকত। আমিষা পেনিসিলিন আই ড্রপ আর আমরাবর্ত টিউলিপ বেঙ্গল থেকে পুলিশের নজরে দিয়ে বের করে আনার জন্য 20 লাখ টাকা অফার করেছিল। টাকার লোভ এই যুগে খুব কম মানুষ ফিরিয়ে দিতে পারে। আর তুষার বুঝেছিল যে আমি যেহেতু এখানেই আছি, বিনোদিনী মারা গেলে বাদলদা এই কাজের দায়িত্ব আমাকেই দেবেন, তাই আগে থেকেই আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিল, আমার গতিবিধির উপর নজর রেখেছিল। সেদিন রাতে যখন হাঁটতে বেরোলাম, পায়ের পেছনে লাঠি বাড়ি মেরে আমায় ফেলে দিল। বেশি ভোগাতে চাইনি, শুধু চেয়েছিল যাতে এই কটা দিন আমার বিছানাতেই কাটাতে হয় আর পাঁচটা তুলে নেয় যাতে মনে হয় এটা কোনো মামুলি ছিনতাইয়ের কেস। বাদলদা, আমার পাঁচটা তুষারের ফ্ল্যাট থেকে পেয়েছেন তো?
আমরা পর তো আর তোমার পাঁচ দুটোই পাওয়া গেছে, পেনিসিলিন আইড্রপ কিন্তু পাওয়া যায়নি।
কিন্তু তুষারই যে তোমায় মেরেছে সেটা কখন বুঝলে?
বুঝলাম যখন বাদলদা এসে বললেন আমি বিছানায় পড়ে থেকে ওদের বাদল নাচ নাচাচ্ছি। আমার পা ছিল চাদরের তলায়। বাদলদা জানতেন না আমার কোন পায়ে লেগেছে, তাই বাঁ পায়ে হাত দিয়েছিলেন। আর তুষার যেদিন প্রথম এলো সেদিনও আমার গায়ে শাল ছিল, পা কম্বলের তলায়। ওকে কিছু বলার আগেই ও কিন্তু আমার ডান পায়ে ঠিক জায়গা মতো হাত দিয়ে বলেছিল, কি করে হলো? খুবই করে জানলো আমার পা ভেঙেছে আর ডান পায়েই ভেঙেছে। সব একসঙ্গে মনে পড়ে গেল। বাদলদাকে ওর ফোন নাম্বার ট্যাপ করাতে বললাম, ব্যাস কেল্লাফাতে।
সব বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না যে ইলা আর ধৃতিকান্তর যোগাযোগটা কিভাবে হয়েছিল, আর তুমি বা সেটা জানলে কি করে?
সেদিন বাদলদা আমার সামনেই ছিল, আমরা সাসপেক্টদের কল রেকর্ডস, হোয়াটসঅ্যাপ চ্যাট এইসব দেখছিলাম। সেখানেই একটা আননোন নাম্বারের সঙ্গে ধৃতিকান্তর কিছু খাপছাড়া কথাবার্তা জোগাড় করলো। মানে এক বছরে হয়তো সাকুল্যে 3-4 বার কথা হয়েছে, তাও খুবই সংক্ষিপ্ত। কিন্তু দেখলে মনে হয় এই মেসেজে বলা কথাগুলি সব নয়, চ্যাটবক্সের বাইরে এই দুজনের আলাদা বোঝাপড়া আছে, হয়তো মাঝের চ্যাটগুলো ডিলিট করা। সেই অনুযায়ী বাদলদার ফোর্সকে কাজে লাগিয়ে কিছু ডিলিটেড চ্যাট উদ্ধার করে কিছু দিন তারিখ ঘটনা ইত্যাদি মিলিয়ে ইনভেস্টিগেট করে দেখলাম, বছর খানেক আগে ধৃতিকান্ত আর ইলার আলাপ হয় মুম্বাইয়ের একটা অকশনে। মুম্বাই ইলার কাজিন থাকে বলেছিল না, সেখানেই ধৃতি জানতে পারে কিউরিওর মার্কেটে ইলার যাতায়াতের কথা। কিছুদিন বাদে নিশ্চয়ই ভায়োলিন বিক্রির কথা তোলে, তখন ইলাও বুঝে যায় যা বোঝার। ডিলিটেড চ্যাটের মধ্যে থেকে একটা নাম্বার পেয়েছিলাম আমি, জাপানের নাম্বার।
এই তার মানে ভায়োলিনের খদ্দের, তাই তো?
ঠিক তাই, সেও যন্ত্রের লোক। প্রথমে ইলার নামই বলতে চাইছিল না, তারপর উপর মহলে একটু প্রভাব প্রভাব খাটিয়ে চাপ দিতে ব্যাস। এখানেও কিন্তু প্রশাসন আমার অনেক হেল্প করেছে।
আচ্ছা, তাহলে বিনোদিনী মৃত্যুর আগে ঠিক কি বলতে চাইছিলেন?
সেটা বলা শক্ত, আমি ফ্যাক্টস নিয়ে কারবার করি, মৃত মানুষের মন পড়া আমার কম নয়। তবে আমার মনে হয় জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে ওর মনে হয়েছিল যে সারা জীবন অন্যদের ওপরে যত অন্যায় করেছিলেন এখন তার প্রায়শ্চিত্ত হচ্ছে। আমার মনে হয় উনি সত্যিই বলতে চেয়েছিলেন আমার মৃত্যুর জন্য আমি দায়ী, এটাই আমার কাছে একমাত্র র্যাশনাল এক্সপ্লানেশন।
বাবা, মরার আগে তাহলে চৈতন্য হয়েছিল মহিলার?
হয়তো, যাওয়ার আগে একটা ভালো কাজ তো উনি করেই গেছেন।
কি?
মৃত্যুর কিছুদিন আগেই বিনোদিনী ওর সম্পত্তি পাখির নামে লিখে দিয়ে গেছেন, উইলে পাখিকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ ধৃতিকান্তর এত ষড়যন্ত্র সব এমনিতেও বিফলে যেত, ধরা না পড়লেও সে কানাকড়িও পেত না। যে ছেলেকে সে নিজে ডাক্তার হয়ে শক দিয়েছে তার আইডেন্টিটি বদলানোর জন্য, তার কাছেই হয়তো হাত পাততে হতো।
যাক, তাহলে এতই যদি করলেন, ব্লগেও সত্যিটা লিখে যেতেই পারতেন, সেখানে তো পাখিকে কাছের মানুষ বলেই ছেড়ে দিয়েছেন।
এতটা এগোতে হয়তো পারেননি, এ তো আর সিনেমা নয় যে হঠাৎ করে সব ঠিক হয়ে যাবে। বেঁচে থাকতে ছেলেকে কাছে টেনে নিতে পারেননি, পারতেনও না, তাই অন্তত মায়ের মৃত্যুর পর যেন সে নিজের প্রাপ্যটা পায় সেই ব্যবস্থা করেছিলেন।
কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ,
বিনোদিনী শেষ যাত্রায় গিয়ে ওকে লোক দেখানো স্মরণ করতে ওদের কারোর ইচ্ছে করেনি। তাই হয়তো এইভাবে তিনি নিজের পাওনাটুকু বুঝে নিলেন। কিছুক্ষণ পর অস্বস্তি কাটানোর জন্যই বোধহয় ডাক্তারবাবু বলে উঠলেন,
আরে সুনীল, সবাইকে ধন্যবাদ দিলে, আমাকেও একটা বড় সড় ধন্যবাদ দাও। এক্সের নাম করে সুনীলকে যদি নার্সিংহোমে না নিয়ে যেতাম তাহলে কি এই রহস্যের সমাধান হতো? আর সুনীলও শোস্টপার হতো না।
দাঁড়াও দাঁড়াও ডাক্তার জেঠু, মামু আবার কি করে শোস্টপার হলো?
দিদি ভাই, শোকে যে থমকে দেয় সেই তো শোস্টপার। হুইলচেয়ারে চেপে তোমার মামু সুনীল সেন একে একে স্টেজ থেকে এমন পুজো বোনাসের লিস্ট ধরালো যে প্রেস কনফারেন্স, ককটেল ডিনার, গিফট হ্যাম্পার বিতরণ সব বন্ধ হয়ে গেল। এর চেয়ে বড় শোস্টপার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আর কেউ আছে নাকি?
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন ইন্দ্রনীল সান্যালের লেখা আমসূত্র। ইন্দ্রনীল সান্যালের জন্ম 1966 সালে হাওড়ায়, পেশায় সরকারি চিকিৎসক। প্রথম গল্প প্রকাশিত হয় 1920 পত্রিকায় 2004 সালে। 2007 সালে সানন্দা পূজোর সংখ্যায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস রক্তবীজ। ইন্দ্রনীল সান্যালের ছোট গল্প থেকে নির্মিত হয়েছে একাধিক শর্ট ফিল্ম, নাটক ও ওয়েব সিরিজ। তিনি পেয়েছেন শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ও দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান। আমসূত্র প্রথম প্রকাশিত হয় 1920 পূজো সংখ্যায় 2011 সালে। বই হিসেবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয় 2012 সালের জানুয়ারি মাসে। গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন সমীক কুমার রক্ষিত ও শতাব্দী, তত্ত্বাবধানে ইন্দ্রাণী। গল্প পাঠে ও তুষারের চরিত্রে সমক, সুনীল সেন, শঙ্কর চক্রবর্তী, কুইন বি ওরফে বিনোদিনী রেশমি সেন, সাক্ষী সোহাগ সেন, ইলা ক্যামেরুন সুদীপা বসু, তিতির ম্যারি আচার্য, রাজা ঋতব্রত মুখোপাধ্যায়, আর কে দে অংশুমান পাল, ধৃতিকান্ত মজুমদার শিখর, বিবি মেহতা সৌভিক ঘোষ সরকার, অমিশা তৃণাঞ্জনা, শিউলি ইভানা, বাদল বন্দ্যোপাধ্যায় কৌশিক লাহিড়ি, পঙ্কজ দে অর্জুন দাশগুপ্ত এবং পাখির ভূমিকায় বিশেষ উপস্থিতি ঋদ্ধি সেন। সমবেত কণ্ঠে মির্চি টিম। গল্পের সূত্রধার ইন্দ্রাণী। ধ্বনি পরিকল্পনা আভূ, সঙ্গীত রিচার্ড। প্রচার অলঙ্করণ জয়েন্ট দ্য ডট। প্রচার পরিকল্পনা আকাশ ও অগ্নি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। প্রযোজনা সহায়ক বিবর্ঘ ও অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি। মিত্রির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ঋদ্ধি সেন, কৌশিক লাহিড়ি ও অর্জুন দাশগুপ্তকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো ইন্দ্রনীল সান্যালের লেখা আমসূত্র। দেশ বিদেশের গোয়েন্দা গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mitribangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।